God, the great and mighty God, who formed all things by the power of His Spirit.
প্রিয় ঈশ্বর, মহান এবং শক্তিশালী ঈশ্বর, যিনি তার আত্মার শক্তি দ্বারা সবকিছুর সৃষ্টি করেছিলেন এবং যীশু খ্রিস্টকে তার একজাত পুত্রকে নিয়ে এসেছেন, যিনি আমাদের পাপীদের জন্য অবাধে মৃত্যুবরণ করেছেন, অন্যায়কারীদের জন্য সেই ন্যায়পরায়ণ ব্যক্তি, আমাদেরকে পুনরায় মিলিত করবার জন্য এই বিস্ময়কর সহভাগিতায় যা আমরা আবার ঈশ্বরের সাথে পাচ্ছি। যেমন আমরা আশীর্বাদপূর্ণ বাক্য থেকে শিক্ষা পেয়েছি যে আমরা তার সাথে সহভাগিতা করতাম পৃথিবী সৃষ্টির পূর্বে, তৎকালে প্রভাতীয় নক্ষত্রগণ একসঙ্গে আনন্দরব করছিল এবং ঈশ্বরের পুত্ররা জয়ধ্বনি করছিল পৃথিবী সৃষ্টির একদম আগে। আমরা কিভাবে জানতে পারি যে সেটাই সেই সময় ছিল না যখন মেষশাবক নিহত হয়েছিল, যখন ঈশ্বর তার মহান চিন্তা ভাবনায় আমাদেরকে যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদের উদ্ধারের জন্য চিৎকার করতে এবং আনন্দ করতে দেখেছিলেন? আর আজ রাতে আমরা সেই মহান স্বর্গীয় মহিমার একটি পূর্বসাধন লাভ করেছি যা তার দ্বিতীয় আগমনের সময় প্রকাশিত হবে। সমস্ত অসুস্থতা এবং দুঃখ দূর হয়ে যাবে। তারপর আমরা তার নিজের মহিমান্বিত দেহের ন্যায় একটি দেহ লাভ করব, কারণ আমরা তাকে সেভাবেই দেখব যেমন তিনি আছেন। এখানে আমরা আমাদের হাতকে দুর্বল হতে দেখি, আমাদের চুলগুলো পাকতে দেখি এবং কাঁধগুলোকে ঝুঁকে যেতে দেখি। আমরা অবগত আছি যে আমরা মরণশীল এবং সেই ধূলিকণার দিকে এগোচ্ছি যেখানে আমাদের মাথা নত হয়ে আছে আর যেখান থেকে আমরা এসেছি। কিন্তু প্রভু ঈশ্বর, ঠিক যেমন আপনি ঈশ্বর, আপনি একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা আবার শেষ দিনে পুনরুত্থিত হব এবং আমরা এটা বিশ্বাস করি। স্বেচ্ছায় আমরা আমাদের বিশ্বাসের সাথে আজ রাতে আপনার উপস্থিতিতে দাঁড়িয়ে আছি, সাহস সহকারে আসছি, কারণ যীশু আমাদের এই কাজটি করতে বলেছিলেন। আমরা যে কোনো ভালো কাজ যা আমরা করেছি সেটার উপরে নয়, কারণ আমরা কোনো ভালো কাজ করিনি, কিন্তু আমরা নম্রভাবে আসি এটা স্বীকার করে যে আমরা এই সম্পত্তির অধিকারী তার সেই দয়ার জন্য যা তিনি আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমরা এটা চেয়ে আপনার কাছে আসি যে আজ রাতে আপনি আমাদেরকে আশীর্বাদ দিবেন আপনার বাক্য আনয়নের জন্য, কারণ এটা লেখা আছে যে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ নির্গত সমস্ত বাক্য দ্বারাই বাঁচিবে। আর আজকে ঈশ্বরের মুখ যেন কথা বলে, যেন বাক্য আসে এবং যেন তা আমাদের হৃদয়ের গভীরে যেতে পারে, সমস্ত শ্রোতাদের হৃদয়ে, এবং আপনার আত্মা এবং আপনার উপস্থিতি দ্বারা পূর্ণ হয়ে যায়, কারণ আমরা এটা যীশুর নামে চাই, আমেন। আজ এবং গতকাল, গত রাত থেকে বরং এবং আজকে পর্যন্ত আমরা এই বিষয়ে কথা বলেছি, প্রথমত এটি উত্থাপনের জন্য যে কেন আমরা একটি সংস্থা নই, আর আমরা এটা বরং দৃঢ়ভাবে বর্ণনা করেছি কেন আমরা একটি সংস্থা নই এবং কেন আমরা সংস্থাতে বিশ্বাস করি না, কারণ আমরা এটি বাইবেলে পাই যে সংস্থা কখনোই ঈশ্বর নির্ধারিত ছিল না, এটি শয়তান দ্বারা নিযুক্ত করা হয়েছিল এবং এটি বাইবেল দ্বারা প্রমাণিত, এবং কিভাবে যে সংস্থার মাধ্যমে ত্রুটি বেরিয়ে এসেছিল। এখন আমরা এই কথাটি সংশোধনের জন্য এবং এই ভজনালয়কে ঈশ্বরের এই আশীর্বাদপূর্ণ বাক্যের মধ্যে একটি সহভাগিতায় আনবার জন্য বলছি যে আমাদের প্রত্যাশা সংস্থা কি বলে অথবা কোনো ব্যক্তি কি বলে তার উপর স্থাপিত হয়নি, এটি নির্মিত হয়েছে প্রভু ঈশ্বর কি বলেছেন তার উপর, এবং সেটাই হলো একমাত্র উপায় যার দ্বারা আমরা কখনো সঠিকভাবে সংশোধিত হতে পারি। আর এই সকালে আমি বিশ্বাস করি আমার কাছে 5টি বিভিন্ন নিবন্ধ ছিল যা বিভিন্ন সংস্থা থেকে এসেছিল, বাইবেলে যেগুলোর বিষয়ে সম্পূর্ণভাবে কোথাও কিছু বলা নেই, যেগুলোর কাছে প্রোটেস্ট্যান্ট গির্জাগুলো মাথা নত করছে এবং ধর্মতত্ত্ব রূপে শিক্ষা দিচ্ছে, সেই একই জিনিস যা সেই পুরনো জননিবেশ্যা ক্যাথলিক গির্জা প্রচার করে এবং তা সেখান থেকে বেরিয়ে প্রোটেস্ট্যান্ট গির্জার মধ্যে চলে এসেছে, এবং আমরা সেই একই জিনিসের কাছে মাথা নত করে চলেছি যা ঈশ্বরের বাক্যের মধ্যে যে কোনো স্থানের বিপরীত। প্রথম সাংগঠনিক গির্জা আমরা এই বিকেলে নাইসিন পিতাদের ইতিহাস থেকে দেখেছি যে এটা নাইসিন মণ্ডলী থেকে এসেছিল, প্রেরিতদের মৃত্যুর পর সেখানে নাইসিন পিতারা এসেছিল এবং তারা বহু বছর ধরে চলতে থাকলো। 325 বছর অবশেষে ফ্রান্সের নাইসিয়াতে এসে পৌঁছালো, সেখানে তাদের কাছে ছিল সেই বৃহৎ নাইসিন পরিষদ, এবং সেখানে তারা এই মতবাদগুলোকে গঠন করে যা ক্যাথলিক গির্জার কাছে এখন আছে এবং এটি প্রোটেস্ট্যান্টদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আজ সকালে শিক্ষা দেবার সময় আমি যেমন বলেছিলাম, সেই মণ্ডলী যুগগুলোর প্রত্যেকটি যুগ ধরে, সেই থিসলনিকীয় যুগ পর্যন্ত 1500 বছরের অন্ধকার যুগ ছিল, সেখানে একটিও এমন সময় ছিল না কিন্তু যেখানে তিনি বলেন, তোমার কাছে এখনো আমার নাম আছে। এবং এই অন্যদিকে তারা আর খ্রিস্টের মধ্যে ছিল না, তারা একটি সংস্থাগত নামের সাথে বেরিয়ে আসে। ক্যাথলিক, লুথার, ওয়েসলি, ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান, পেন্টিকোস্টাল, এরকম আরও চলতে থাকে। কিন্তু যুগ শেষ হওয়ার আগেই তিনি বললেন, আমি তোমাদের সামনে একটি খোলা দরজা স্থাপন করলাম, দেখুন। এবং আমরা বিশ্বাস করি যে এই সেই যুগ যাতে আমরা এখন বাস করছি, খোলা দরজার যুগ, অন্তিম বাইরে যাওয়ার যুগ লাইদিকিয়া মণ্ডলী থেকে। আর এটি লাইদিকিয়া পরিষদের জন্য ঠিক 325 বছর। এবং সেখানে তারা এই রূপ ধর্মীয় রীতি গ্রহণ করে ফেলেছে, যেমন জল ছিটিয়ে বাপ্তিস্ম দেওয়া, জল ঢেলে বাপ্তিস্ম দেওয়া এবং মিথ্যা বাপ্তিস্ম, মিথ্যা পবিত্র আত্মা, এইসব অন্যান্য জিনিস তারা এগুলো গ্রহণ করে ফেলেছে। আর তারপর যখন লুথার, যিনি একজন যাজক ছিলেন আর ক্যাথলিক মণ্ডলী থেকে বেরিয়ে এলেন, সেই বিষয়গুলিও এর সাথে নিয়ে চলে এসেছিলেন। আর সেখান থেকে এলো জুইংলি, জুইংলি থেকে এলো কেলভিন, কেলভিন থেকে বেরিয়ে এলো ওয়েসলি, ও এভাবে আরো বেরিয়ে এলো। তারা কেবল সেই ধর্মীয় রীতিগুলো আনতে থাকলো। আর কিভাবে ঈশ্বর তার মণ্ডলীকে নেতৃত্ব দিতে পারবেন যখন তারা এমন একটি পথকে অনুসরণ করে চলছে যা তিনি তাদের জন্য এমনকি কখনো নিয়েই আসেননি তাদের নেতৃত্ব দিবার জন্য। আর মনে রাখবেন, প্রকাশিত বাক্য 17-তে আমরা পাই সেই স্ত্রী। এখন এই শব্দগুলো হলো সাধারণ, যেগুলো বাইবেলে লেখা আছে, তাই আমার অনুমান আমি সেগুলো বলতে পারি। এখানে বলা হয়েছে যে এই স্ত্রী ছিল একজন বেশ্যা, তার অর্থ হলো যে সে ছিল একটি দুশ্চরিত্রা নারী, যারা একজন স্বামীর সাথে বিবাহ হওয়ার কথা ছিল আর সে জগতের সাথে বেশ্যা ক্রিয়া করেছে। আর তার কাছে ছিল একটি, সে ছিল বেশ্যা সকলের জননী, সুতরাং তার অনেক কন্যা ছিল। আর আমরা ভৌগোলিক রূপে চিত্রিত করেছিলাম যে এতে আর সেখানে, আমি নিজে এটাকে শাস্ত্রের মধ্যে দেখেছিলাম, তার মতবাদ এবং সবকিছু দেখেছিলাম। আমি বিশ্বাস করি প্রভু সিদ্ধ রূপে এটিকে সঠিক সারিতে রেখেছেন, আর সেটা আর কিছুই হতে পারে না ক্যাথলিক মণ্ডলী ছাড়া। এটাই একমাত্র পথ যে এটা হতে পারত। আর সে কাকে জন্ম দিয়েছে? সমস্ত প্রোটেস্ট্যান্ট মণ্ডলীগুলিকে। একদম সঠিক, সে তাই করেছে। সেই স্ত্রীলোকটির হাতে ছিল তার বেশ্যাক্রিয়ার মদিরাতে পূর্ণ একটি পানপাত্র, আর সে পৃথিবীর রাজাদের কাছে তা দিয়েছিল, এবং সে সমগ্র পৃথিবীর শাসক ছিল আত্মিকভাবে বলতে গেলে। আর সেটা একদম ঠিক, অন্য আর নেই। দেখুন, আসুন আমরা দানিয়েলের পত্রে ফিরে যাই এবং ছবিটি সেখান থেকে গ্রহণ করি। ছবিটি দেখুন, সোনার মাথা, বাবিলীয় রাজত্ব, পেতলের বা রূপা, মাদীয় পারস্য, পেতল, মহান আলেকজান্ডার এবং এরকম গ্রিক রাষ্ট্র, তারপর রোমান সাম্রাজ্য, পূর্ব ও পশ্চিম রোম, মূর্তির দুটি পা। আর এই 10টি রাজ্যের দিকে লক্ষ্য রাখুন, যা 10টি সিংহের সাথে উঠে আসে, যার বিষয়ে আজ সকালে বলছিলাম। সেই 10টি রাজ্যগুলির প্রত্যেকটির মধ্যে যা উঠে আসে, সেখানে লোহা ও মৃত্তিকা একত্রিত হয়েছিল। আর সেই লোহা পা থেকে আসে, যা রোম ছিল। আর ক্যাথলিক গির্জার মাধ্যমে স্বর্গের নিচে প্রতিটি জাতির মধ্যে মিশ্রিত রোমান সাম্রাজ্যের একটি ধারা আছে, এটা একদম ঠিক, এবং তারা মিশ্রিত হবে না কোনো স্থানে। আর তারা পরস্পরের মধ্যে বিয়ে করবে, বাইবেল বলে যে তারা করবে। আর আজ তাদের দিকে তাকান, আপনার ছেলে একটি ক্যাথলিক মেয়ের সঙ্গে যায়, যখন তারা বিয়ে করতে যায় তখন তাদের প্রতিশ্রুতি দিতে হয় যে তাদের সন্তানদের ক্যাথলিক হতে হবে। দেখুন, মেয়েদের ক্ষেত্রে ঠিক সেটাই প্রতিশ্রুতি করতে হয়। এখন দেখুন, এটি অন্যের শক্তিকে ভেঙে দেওয়ার জন্য করা হয়। কিন্তু এটা কি? বাইবেল সমগ্র জিনিসকে একটি পতিতা বলে দাবি করে। এখন আপনি কি করতে যাচ্ছেন সেটা ঠিক। আর কিভাবে মানুষের পাপের পরিদর্শন করা হবে? আমরা দ্বিতীয় বিপরণে ফিরে গিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে একটি অবৈধ সন্তান, যারজ সন্তান, এমনকি 14 প্রজন্মের জন্য প্রভুর মণ্ডলীতে প্রবেশ করতে পারে না। সেটা ব্যবস্থার অধীনে ছিল, আর খ্রিস্ট ব্যবস্থাকে প্রসারিত করতে এসেছিলেন। তাহলে আজকে এখন এটা আরো কত অধিক হয়ে গিয়েছে? আর এগুলোর সঙ্গে কি ঘটছে রাস্তায়? এই সামান্য সরুচাকুলিদের সঙ্গে ব্যাপারটা কি? এই সামান্য সিগারেট পাই মহিলাদের এবং ছোট পোশাক পরা ছেলেদের মতো কেস বিশিষ্ট মহিলা এবং ওই সমস্ত মহিলাদের কি হয়ে গিয়েছে? এদের সাথে কি ব্যাপার ঘটেছে? এটার কারণ হলো তাদের মায়েরাও এরকমই আচরণ করেছে। এটি হলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পাপের পরিদর্শন, ওইটাই সেটা। আর আমরা কি পেয়েছি? আমরা একটি জায়গা পেয়েছি যেখানে কোনো কিছুই নেই, কিন্তু নোংরা পাপ দিয়ে পূর্ণ। এই কারণে ঈশ্বর রাশিয়াকে উত্থাপন করেছেন এক পরমাণু বোমার সাথে, সমস্ত পাপকে একেবারে মুছে ফেলতে, যেমন মহাপ্লাবনের বন্যার সময় হয়েছিল যখন তিনি মেঘগুলোকে উত্থাপন করেছিলেন। নিশ্চিত রূপেই তিনি করেছেন, আর বাইবেল তাই বলে। রাশিয়া, যা হলো একটি নাস্তিক দেশ, তারা নাস্তিক, সম্পূর্ণরূপে সর্বশক্তিমান ঈশ্বরের হাতে আছে আর তার পরিকল্পনা মাফিক চলছে, ঠিক যেমন রাজা নবুকদনেশ্বর ইসরায়েলকে ধ্বংস করবার জন্য ছিল, কারণ তারা ঈশ্বরের সাথে চলতে ব্যর্থ হয়েছিল। রাশিয়াকে এই জন্যই দাঁড় করানো হয়েছে যেন সে ক্যাথলিক গির্জার থেকে ঈশ্বরীয় লোকদের রক্তের প্রতিশোধ নেয়, সেই রক্তের প্রতিশোধ যা সে ঈশ্বরের লোকদের কাছ থেকে বইয়েছে। বাইবেল তাই বলে, সে পুরনো জিনিসের হিসাব নিতে চলেছে। তাই এখানে দেখুন, যদি তাদের মা একটি গায়িকা ছিল এবং তাদের ঠাকুমা এবং তার মা একজন নোংরা জাগতিক আত্মাযুক্ত মহিলা ছিল, তাহলে আজ সে কি হবে? একটি রক এন্ড রোল ওয়ালি নগ্ন মহিলা। তার সন্তানটা কি হতে যাচ্ছে? আর আপনি বলছেন ঈশ্বর কি তা করেন? হ্যাঁ মহাশয়, ঈশ্বর সন্তানদের পাপকে এমনকি 14 প্রজন্ম পর্যন্ত পরিদর্শন করেন। আর যদি যীশু খ্রিস্ট এই নিয়মকে আরো বড় এবং স্পষ্ট করতে এসেছিলেন, তবে আমরা বলতে পারি যে সেই পাপ শত শত প্রজন্ম বা 500 প্রজন্ম পর্যন্ত থেকে যায়। কেন তিনি বলেছিলেন, পূর্বকালের লোকদের মধ্যে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, আমি তোমাদের বলছি, যে কেউ তার ভাইয়ের বিরুদ্ধে কখনো ক্রোধ করে বিনা কারণে, সে নরহত্যা করে ফেলেছে। তোমরা শুনিয়াছ প্রাচীনকালে উক্ত হইয়াছিল, তুমি ব্যভিচার করিবে না, কিন্তু আমি বলি, যে কেউ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। তিনি এটাকে তৈরি করেছেন বৃদ্ধি করা। বৃদ্ধি করা কি? এটিকে আকারে অনেক বড় করে তোলা। আর যদি ব্যবস্থার অধীনে এটি ছিল 14 প্রজন্ম পর্যন্ত, তাহলে আজকের দিনে এটা কত প্রজন্ম লাগবে? আর যুবক, মধ্যবয়সী পুরুষ এবং বিবাহিত পুরুষরা তাদের বিয়ের শপথের প্রতি আর শ্রদ্ধা রাখে না। কেন? তারা শুধু মহিলাদের নিয়ে যায় এবং তাদের সাথে যে কোনো স্থানে বাস করতে থাকে, আর ঠিক সাধারণ কুকুরদের মতো বাস করতে থাকে। একটি কুকুরের কাছেও একটি শ্রদ্ধা এবং ভালো নীতিজ্ঞান আছে এবং যা কিছু মানুষের মধ্যে নেই। আর আমি জানি যে কথাটা খুবই শক্ত কথা, কিন্তু এটা ঠিক। কেন? আর গির্জাগুলো একে সমর্থন করে যায় আর এর বিরুদ্ধে কিছুই বলে না। কেন? তারা ঠিক তাদের মায়ের মতোই কাজ করে যাচ্ছে। গির্জাগুলো এটা উত্তরাধিকার স্বরূপ প্রাপ্ত হয়েছে, কারণ গির্জা এবং এই প্রোটেস্টান্ট গির্জাগুলো সব ক্যাথলিক চার্চ থেকে বেরিয়ে এসেছে। ক্যাথলিক চার্চের পাপ প্রোটেস্টান্টদের উপর পরিদর্শিত করা হচ্ছে। অবশ্যই এটাই হচ্ছে, তাই পাত্র ক্যাথলিকে মলিন বলতে পারবে না, এটা একেবারেই সত্য। এখন আমরা খুঁজে পাই, আর বাইবেলের মধ্যে আমরা খুঁজে পেয়েছি, আর আমি আজ রাতে এখানে টেবিলের উপরে একটি নোটও দেখতে পাইনি। আমি বলেছিলাম, আমাকে এমন একটি জায়গা দেখান যেখানে ঈশ্বর কোনো সংস্থাকে কখনো নিযুক্ত করেছেন। আমাকে একটি এমন জায়গা দেখান যেখানে ঈশ্বর একটি মহিলা প্রচারককে নিযুক্ত করেছেন। আমাকে এক জায়গা দেখান যেখানে ঈশ্বর জল ছিটিয়ে বাপ্তিস্মকে নিযুক্ত করেছেন। আমাকে এমন একটি স্থান দেখান যেখানে ঈশ্বর জল ঢেলে বাপ্তিস্মকে নিযুক্ত করেছেন। আমাকে এমন একটি জায়গা দেখান যেখানে ঈশ্বর কখনো পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দিয়েছেন। ওগুলো খুঁজে বের করুন, আর তবুও আমরা ক্রমাগত সেগুলো করে চলেছি। এগুলো সব কিছু গির্জার ভেতরে হচ্ছে। এখন আমি বললাম, আপনার যুক্তি অনুসারে আমরা ব্যাপটিস্ট হতে পারি না, কারণ আমরা বিশ্বাস করি যে তারা প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম দিয়েছিলেন। বাইবেলে এমন কোনো ব্যক্তিই নেই যার অন্য কোনোভাবে বাপ্তিস্ম নিয়েছে। আপনি আমাকে এমন একটি জায়গা দেখান যেখানে এক ব্যক্তির পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে কখনো বাপ্তিস্ম হয়েছে, তাহলে আমি আমার হাত তুলব আর বলবো যে আমি একজন মিথ্যাভাববাদী। আর যদি বাইবেল বলে যে আপনার প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম হওয়া আবশ্যক, তাহলে এর মানে হলো আপনাকে এভাবেই এটি নিতে হবে। পৌল তাদের বাপ্তাইজ করার আদেশ দিয়েছিলেন, তারা কিভাবে আগে বাপ্তাইজিত হয়েছিল এতে কিছু আসে যায় না। তাদেরকে আবার আসতে হয়েছিল, আবার বাপ্তিস্ম নিতে হয়েছিল। তারা সেই একই ব্যক্তি দ্বারা বাপ্তাইজিত হয়েছিলেন যিনি যীশু খ্রিস্টকে বাপ্তাইজিত করেছিলেন, সেই যোহন বাপ্তাইজকের কাছে। তিনি বললেন, এটা আর কাজ করবে না, আপনাদেরকে আবার আসতে হবে, আবার বাপ্তিস্ম নিতে হবে। পবিত্রতা লাভ করবার আগে এটা তাদের করতে হয়েছিল, এটা ঈশ্বরের কর্মসূচি ছিল। আমি আজ রাতে সেটার থেকেও একটু গভীরে যেতে পারি। কেন? যীশু তার বাক্যকে পূরণ করেন। আপনারা কি এটা বিশ্বাস করেন? এখন এই সকালে আপনারা প্রায় সকালে এখানে ছিলেন, কিন্তু আমি সেই ব্যাপারে আরো একটু বেশি কথা রাখতে চাইব। কেন পোল তাদেরকে আজ্ঞা দিয়েছিলেন আবার বাপ্তিস্মের ব্যাপারে যখন তাদের এটি করা হয়ে গিয়েছিল? পোল বলেছেন, যদি স্বর্গ থেকে কোনো স্বর্গদূত এসে অন্য কিছু প্রচার করে, তবে তাকে অভিশপ্ত হতে হবে। এখন আপনি বলেন, আমরা এই ব্যাপারে একটি নতুন আলো পেয়েছি। না, আপনারা কিছুই পাননি। এটি নিয়েই শয়তান হবার কাছে এসেছিল, কিছু নতুন আলো নিয়ে। আপনার কোনো নতুন আলোর প্রয়োজন নেই, আপনার সেই আলোর মধ্যে হাঁটা প্রয়োজন যা ঈশ্বর ইতিমধ্যেই এখানে স্থাপন করেছেন, সেটাই সবকিছু। এখন এটা দেখুন কতটা সহজ। যখন তারা রূপান্তর পর্বত থেকে নেমে এলেন, যীশু তার শিষ্যদের বললেন, লোকেরা মনুষ্য পুত্রকে কি বলে যে আমি কে? একজন বলেছিলেন, আপনি মসি বা এলিও অথবা ভাববাদীর মধ্যে কেউ একজন। তিনি বললেন, তোমরা কি বলো? তিনি বললেন, পিতর বললেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। তিনি বললেন, জোনার পুত্র শিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস ইহা তোমার কাছে প্রকাশ করে নাই। দেখুন, এটি কোনো সেমিনারি থেকে আসেনি, এটি কোনো সংস্থা থেকে আসেনি। রক্ত মাংস ইহা তোমার কাছে প্রকাশ করে নাই, তুমি এটা কোনো ধর্মীয় বিদ্যালয় থেকে শেখনি, কিন্তু আমার পিতা যিনি স্বর্গে থাকেন, তিনি তোমাকে এটা প্রকাশ করে দিয়েছেন। আর এই পাথরের উপর আমি আমার মণ্ডলী গাঁথব, আর নরকের দরজা এর উপর প্রবল হবে না। তিনি কে? তার আত্মিক প্রকাশের উপর লক্ষ্য করুন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলো দিব, আর তুমি যা কিছু পৃথিবীতে বাঁধবে আমি তা স্বর্গে বাঁধবো, আর যা কিছু তুমি পৃথিবীতে মুক্ত করবে আমি তা স্বর্গে মুক্ত করব। এখন তাকে তার বাক্যকে পূরণ করতে হবে, না হলে তিনি ঈশ্বর নন। এখন আর যখন তিনি তা করলেন, তার কিছুদিন পরে তিনি ক্রুশারোপিত হলেন পুনরুত্থিত হলেন, স্বর্গে উত্তোলিত হলেন, আর পিতর পঁচাশতমীর দিনে সুষমাচারকে খুলে দিলেন। তিনি কি তা করেছিলেন? তিনি নিশ্চিত রূপেই তিনি তা করেছিলেন। এখন লক্ষ্য করুন, যখন তিনি তারা সকলে তাদেরকে দেখে উপহাস করছিল, কারণ তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গিয়েছিল, তাদেরকে পাগল পবিত্র কপটি বলে ডাকা হচ্ছিল, অথবা সেরকমই কোনো নাম ধরে তাদের ডাকা হচ্ছিল, আর তারা এমনকি হাসছিল এবং বলছিল এরা সকলে নতুন দ্রাক্ষারসের নেশায় মাতছে। আর পিতর তাদের মাঝখানে দাঁড়িয়ে তার রবকে উপরে তুললেন এবং তিনি বললেন, লোকেরা এবং ভাইয়েরা, আমার রব শ্রবণ করো আর আমার কথায় কর্ণপাত করো। কেননা তোমরা যে অনুমান করিতেছ ইহারা মত্ত, তাহা নয়, কারণ এখন বেলা তিন ঘটিকা মাত্র, কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে। শেষকালে এইরূপ হইবে, আমি মর্ত্যমার্তের উপরে আমার আত্মা সেচন করিব, আর তিনি তার পুত্র এবং তার কন্যা এবং তার দাস দাসীদের এবং অন্যদের সাথে সেই দিন এসব করবেন। আর যখন তারা এটা শ্রবণ করতে শুরু করলো, তাদের হৃদয় যেন বিদীর্ণ হয়ে গেল, কারণ তারা এমন এক লোকের মুখ থেকে কথাগুলো শুনছিল যে তার কখ গ জানে না, তবুও তাদেরকে তার কথা ধ্যান দিয়ে শুনতে হচ্ছে। তারা জানতে পেরে গেছিল যে তার ভিতরে কিছু আছে, তাকে জ্বালিয়ে তুলেছে সেই পবিত্র আত্মা। তাকে থামানো কেন? এটা একটি বাতাসময় দিনে একটি শুকনো কাঠের ঘরের থেকে আগুন নেভাবার চেষ্টা করার মতো ব্যাপার হয়ে যাবে। আপনি তা করতে পারেন না, তিনি পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন। আর এখন তিনি কি করেছিলেন? তারা বলেছিল, আচ্ছা লোকেরা এবং ভাইয়েরা, উদ্ধার পেতে গেলে আমাদের কি করতে হবে? এখন পিতর, তুমি লক্ষ্য রাখবে, তোমার কাছে রাজ্যের চাবিগুলো আছে, বুঝেছ? এখন যিশু যখন তৃতীয় দিনে উত্থাপিত হয়েছিলেন, তার কাছে স্বর্গরাজ্যের চাবি ছিল না। আপনারা কি তা জানতেন? তিনি বলেছিলেন, আমার কাছে মৃত্যু ও পাতালের চাবি আছে, কিন্তু রাজ্যের চাবি নেই, কারণ তা পিতরকে দিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি পিতরকে বলেছিলেন, পিতর, যা কিছু তুমি পৃথিবীতে মুক্ত করবে আমি তা স্বর্গে মুক্ত করব, যা কিছু তুমি পৃথিবীতে বাঁধবে আমি তা স্বর্গে বাঁধব। এখন এখানে সে সেই চাবি নিয়ে দাঁড়ায় জগতের কাছে সেই আশীর্বাদময় জিনিস খুলে দিতে, আর এখানে তার কাছে তার চাবি আছে, আর তারা জিজ্ঞেস করছে, আমরা উদ্ধার পেতে হলে কি করতে হবে? এখন এতে কোনো ব্যাপার না যা প্রেরিত বলবে, ঈশ্বরকে স্বর্গে তার পরিচয় দিতে হবে, যদি তিনি তাকে সেই অধিকার দিয়েছেন। এখন পিতর বললেন, মন ফেরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তাজিত হও, তাহা হইলে পবিত্র আত্মারও দান প্রাপ্ত হইবে। এটা কি সত্য? আর সেই কারণেই চাবি স্বর্গে ঘুরে গিয়েছিল, অন্য যে কোনো নামের জন্য, অন্য যে কোনো পদ্ধতির জন্য, অন্য যে কোনো প্রথার জন্য, এটা পৃথিবীতে ঘুরে গিয়েছিল, আর সাথে সাথে এটা স্বর্গেও ঘুরে গিয়েছিল, না হলে যিশু পিতরকে দেওয়া তার প্রতিশ্রুতি রাখেননি। আর বাইবেলের প্রত্যেক স্থানে যেখানে তারা বাপ্তিস্ম নিয়েছে, এরপরে তারা প্রভু যিশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নিয়েছে, আর যারা তার আগেই বাপ্তিস্ম নিয়েছিল তাদেরকে আবার আসতে হয়েছিল এবং পুনরায় বাপ্তিস্ম নিতে হয়েছিল প্রভু যিশু খ্রিস্টের নামে পবিত্র আত্মা পাবার জন্য। এটাই সঠিক, আজও এটাই চালু আছে। তাই যদি আমরা পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্মের শিক্ষা দিচ্ছি, তাহলে এটা হলো মিথ্যা ভাববাণী। এখন আমি আপনাদিগকে দুঃখ দিতে চাই না, কিন্তু এটা গেঁথে দিতে হবে যেন এই মণ্ডলে জেনে যেতে পারে। আমরা এখানে একগুচ্ছ অশিক্ষিত পাগলের দল নই, আমরা জানি যে আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে কোথায় দাঁড়িয়ে আছি। দেখুন, আমরা জানি, আমি যে কোনো ব্যক্তিকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করতে পারি যে আমাকে এমন একটা জায়গা দেখানোর জন্য যে কেউই পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিয়েছে। এখন আপনারা মিথ্যা ভবিষ্যৎবাণী শুনবেন না সত্য শুনবেন? শাস্ত্রগুলি অনুসন্ধান করুন, এটা আপনার উপর নির্ভর করছে। আমাকে বাইবেলের মধ্যে এক ব্যক্তিকে দেখান যেখানে কোনো মণ্ডলী কোনো সংস্থাকে অভিষিক্ত করেছিল বাইবেলের মধ্যে, বাইবেলে যেখানে তারা কখনো একটি মহিলা প্রচারককে নির্ধারিত করেছিল, তা আমাকে দেখান। আমাকে দেখান যেখানে আমরা এই যে সব কথা বলেছি তা বাইবেলে কোথাও নিযুক্ত করা হয়েছিল, সেগুলো সেখানে নেই। আমাকে এক জায়গায় বলুন, আপনি একটি সংস্থায় যান, আচ্ছা যখন মেথডিস্টরা উপস্থিত হয়েছিল তখন তারা পবিত্রতা ঘোষণা করেছিল, এটা ভালো, কিন্তু যখন তারা তা করেছিল তারা একটি সংস্থা তৈরি করে নিল আর এটাই সব শেষ করে দিল। এই জন্য বাইবেল বলে তুমি একটি নাম পেয়েছো। আপনি বলেছেন আমি একজন খ্রিস্টান, ভালো, আপনি কোন সংস্থার অন্তর্গত? আপনি বলছেন একজন মেথডিস্ট, কেন? আপনি একজন বেশ্যা হয়েছেন। আমি একজন ব্যাপটিস্ট, পতিতা। পেন্টিকোস্টাল, তুমি একজন পতিতা, আপনি সেই গির্জার অন্তর্গত। আপনাকে খ্রিস্টের অন্তর্গত হওয়া উচিত, কোনো দরকার নেই এসব বলার, মেথডিস্ট, ব্যাপটিস্ট। আপনি যদি একজন খ্রিস্টান হন তবে আপনি হৃদয়ে একটি খ্রিস্টান হন। ওই সংস্থাগুলোর প্রত্যেকটি সন্তান উৎপন্ন করতে পারে, ঈশ্বরের সন্তানদের জন্ম দিতে পারে, এটা ঠিক, কিন্তু যখন আপনি মনে করেন আপনি স্বর্গে যাচ্ছেন কারণ আপনি একজন মেথডিস্ট বা ব্যাপটিস্ট, আপনি ভুল। আর এই কারণে আমরা সেই জিনিস থেকে দূরে থেকেছি। কেন ব্যাপটিস্টটা দেখতে পাচ্ছে না? আমি এখানে একটি মেথডিস্ট ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলাম, যিনি একটি গবেষণামূলক প্রবন্ধ লিখেছিলেন, কেবল দীর্ঘ সময় আগে লিখেছিলেন। তিনি বলেছিলেন, আমরা আপনার বিরুদ্ধে একমাত্র জিনিস যা পেয়েছি যে আপনি শুধু পেন্টিকোস্টালদের চারপাশে ঝুলে থাকেন। আমি বললাম, আমরা কে? আমরা মেথডিস্ট। আমি বললাম, আচ্ছা আমি আপনাকে বলবো যে আমি কি করব। আমি আপনার শহরে আসব এবং আপনারা মেথডিস্টরা সেই সবার ভার নিন। ওহ, বললেন, অবশ্যই আমরা এটা করতে পারি না। আমি বললাম, ঠিক, আমি এটাই ভেবেছিলাম। আমি পেন্টিকোস্টালদের সাথে থাকি কারণ পেন্টিকোস্টালরা এটা বিশ্বাস করে, সেটা ঠিক, তারা এটির চারিদিকে চলে। তারাই এটা লাভ উঠাচ্ছে। পেন্টিকোস্টাল মণ্ডলীর ব্যাপারে কেবল সাম্প্রতিককালেই কতজন লাইফ ম্যাগাজিনের প্রবন্ধটি পড়েছেন, এটা এই যুগের মহান ঘটনাগুলোর মধ্যে একটি। তারা এক বছরে তার চেয়েও বেশি লোকদের খ্রিস্টে পরিবর্তিত করেছে যতটা বাকি সব মণ্ডলী মিলে করেছে। কেন? তাদের মধ্যে ভুল থাকা সত্ত্বেও প্রভু তাদের মধ্যে চলাফেরা করছেন, কারণ তারা সত্যকে বিশ্বাস করে এবং এর সাথে এগিয়ে চলছে। এটা সত্য। কিন্তু আমরা এখন কি করছি? দেখুন, এই কারণে আমরা একটি সংস্থা নই। আর যতটা নিশ্চিতভাবে পেন্টিকোস্টালরা সংস্থাগত হয়েছে, আর তার আগের সেই সময় যখন পবিত্র আত্মা পেন্টিকোস্টাল গির্জার উপরে অবতরণ করেছিল 40 বছর আগে, আর তারা ভিন্ন ভাষায় কথা বলতে শুরু করেছিল, যা দানগুলির মধ্যে ছিল একটি, ওটা ছিল সমস্ত দানের মধ্যে ক্ষুদ্রতম দান, সেটা ছিল সমস্ত দানের মধ্যে ছোট দান। ফ্রেডিট পোলের বাক্যানুসারে সেটা ছিল অন্য ভাষায় কথা বলা। আর যখনই এটা পতিত হলো, ও তারা বলে যে আমরা এখন এটা পেয়ে গিয়েছি, আর তারা একটি সংস্থা বানিয়ে ফেললো, সাধারণ পরিষদ বানিয়ে ফেললো, যা হলো এখনকার অ্যাসেম্বলিজ অব গড। ও কেউ পবিত্র আত্মা পায় না যতক্ষণ না সে অন্য ভাষায় কথা বলে। আর ঈশ্বর ঠিক তাদের মধ্যে থেকে বেরিয়ে বাইরে চলে গেলেন এবং তাদেরকে ওখানেই বসে থাকতে দিলেন। নিশ্চিতভাবেই, হ্যাঁ মহাশয়। তারপর এলো একতাবাদীরা, আর তারা পেল যিশুর নামে বাপ্তিস্ম। তারা বলল, ও আমরা এটা পেয়ে গিয়েছি। তারা সংস্থাগত হয়ে গেল। তারা কি করত? ঈশ্বর ঠিক তখনই সেখান থেকে বেরিয়ে গেলেন আর তাদের ওখানেই পড়ে থাকতে দিলেন। এটা ছিল যে চায় সে আইসুক। দেখুন, একতাবাদীরা অ্যাসেম্বলিজদের সাথে যেতে পারে না, অ্যাসেম্বলিজরা একতাবাদীদের সাথে যেতে পারে না। আমি তাদের মধ্যে সব থেকে উত্তম লোকদের সাথে কথা বলেছি, শ্রীমান গ্রস এবং ডক্টর পোপ আরো অনেকে। এই লোকেরা হলেন মহান ব্যক্তি। আমি তাদের সাথে বসেছি, আমি বলেছি আপনারা কিভাবে সেই প্রাথমিক প্রমাণটিকে শিক্ষা দিতে পারেন একজন বিদ্বান হয়ে। আচ্ছা, বললেন ভাই ব্রানাম তাদের 1, 2 অথবা 3 জন ছিলেন প্রকৃত সৎ ব্যক্তি। বললেন, আমরা জানি যে সেটা ভুল, কিন্তু আমরা কি করতে পারি এখন যদি আমরা এর বিরুদ্ধে কিছু বলি? কেন, তাহলে এটা পুরো সূচিকেই নষ্ট করে দেবে নিশ্চিত রূপেই। তাহলে আর আপনি বিশপ আর সাধারণ অধ্যক্ষ হয়ে থাকতে পারবেন না, এটাই হলো ভাবনা। ভাই, আমি বরং কোনায় দাঁড়িয়ে একটি ছোট কাজ করতে চাইবো, অথবা একটি পাইন গাছের নিচে দাঁড়িয়ে প্রচার করতে চাইবো, আর সত্যের পথে থাকবো নিশ্চয়ই, আর আমি জানবো যে আপনি সত্য বলছেন। লোকেরা সত্যকে চায়, আর আপনারা বাধ্য খ্রিস্টান হিসেবে সত্যের বাক্য বহনকারী রূপে থাকতে। এর জন্য ঈশ্বর আপনাদেরকে দায়ী করতে চলেছেন। তারপর ওইসব বিষয়ে, যদি আপনি যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নেননি এবং আপনি এই সমস্ত কিছু করেননি, আর আপনি পবিত্রতা লাভ করেননি, আপনি বলেন, ও আমি অন্য ভাষায় কথা বলেছি, তার মানে এই নয় যে আপনি পবিত্রতা পেয়েছেন। আমি মায়াবী, জাদুটনাকারী, মন্দ আত্মাপ্রাপ্ত লোক এবং এরকম সবকিছুকে দেখেছি যারা অন্য ভাষায় কথা বলে। নিশ্চয়ই তারা পবিত্রতা প্রাপ্ত নয়, আর আপনারা তা জানেন। মানুষের খুলি থেকে রক্ত পান করে, আর নৃত্য করে, আর শয়তানকে ডাকে, আর অন্য ভাষায় কথা বলে। নিশ্চয়ই তারা পবিত্রতা প্রাপ্ত ব্যক্তি নয়। তাই যেহেতু আপনি অন্য ভাষায় কথা বলেছেন, তার অর্থ এই নয় যে আপনি পবিত্রতা পেয়ে গেছেন। একমাত্র উপায় যার দ্বারা আপনি জানতে পারবেন যে আপনি তা পেয়েছেন কিনা, যখন আপনার আত্মা তার আত্মার সাথে সাক্ষ্য দেয়, আর আত্মার ফল আপনাকে অনুসরণ করে। প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, মৃদুতা, তখনই আপনি জানতে পারবেন যে আপনি পবিত্রতা পেয়েছেন কিনা, এটা তার সাক্ষ্য দেয়। এখন যখন আপনি এর উপর নির্ভর করতে চেষ্টা করেন, যেহেতু আপনি অ্যাসেম্বলিজের অন্তর্গত অথবা ব্যাপটিস্টের অথবা প্রেসবিটেরিয়ানের অন্তর্গত, আপনি কি দেখতে পাচ্ছেন যে আপনি কি করছেন? আপনি তো একটি বেশ্যার নাম গ্রহণ করছেন, সেটি একেবারে ঠিক। সেখান থেকে বেরিয়ে যান, এটার থেকে দূরে চলে আসুন। আমি বলতে চাই না যে আপনার মন্ডলী বা কোনো কিছু থেকে বেরিয়ে আসুন, আপনি এই সম্বন্ধে যা করতে চান করুন, কিন্তু এই সমস্ত কিছুতে আপনার বিশ্বাসকে স্থাপন করা থেকে দূরে থাকুন। ও আমি প্রেসবিটেরিয়ান, আমরা অলৌকিক কাজের দিনের উপরে বিশ্বাস করি না। আপনারা কেন এটা বিশ্বাস করেন না? বাইবেল এটা শিক্ষা দেয়। ও আমি চার্চ অফ ক্রাইস্টের সাথে যুক্ত, তারা বলে যে অদ্ভুত কাজের দিন পার হয়ে গেছে, তবে তারা মিথ্যাবাদী। আমি আপনাদেরকে দেখাতে পারি যেখানে যীশু মণ্ডলীকে ক্ষমতা দিয়েছেন রোগীদের সুস্থ করার এবং মৃতকে জীবিত করার এবং ভূত ভাগানো। আমি যে কোনো ব্যক্তিকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করছি যে সে আমায় এসে বাইবেল থেকে দেখাক যে যীশু এটা মণ্ডলী থেকে কখনো তুলে নিয়েছে। কোন জিনিস এটিকে সরিয়ে দিয়েছে? আপনাদের নিজস্ব মতবাদগুলো। ঠিক, ঈশ্বরের বাক্য কখনো সরায়নি। পবিত্রতা এখনো তার কাজ করে চলেছেন, একই রকম ভাবে চলেছেন, এবং তিনি যুগে যুগে এভাবেই চলতে থাকবেন। কিন্তু এই কারণেই আমরা একটি সংস্থা নই, ভক্তির অবয়বধারী কিন্তু তার শক্তি অস্বীকারকারী। তাদের মধ্যে থেকে দূরে সরে যান, আমরা ওইসবে বিশ্বাস করি না। এখন এটা কিভাবে কখনো শুরু হলো? আমাদের তাড়াতাড়ি করতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব সেটাতে আসতে হবে। এখন এটা কিভাবে কখনো শুরু হলো? এখন আমাদের কাছে প্রচুর শাস্ত্রাংশ এখানে লেখা রয়েছে পবিত্র আত্মার সম্বন্ধে। আর আরেকটি জিনিস, গত রাতে আমরা একটি প্রতিদ্বন্দ্বিতে আহ্বান জানিয়েছিলাম পবিত্রগণের ধৈর্যের বিষয়ে। যেভাবে ব্যাপটিস্টরা বিশ্বাস করে সেভাবে নয়। না মহাশয়, আমি নিশ্চিত রূপে ব্যাপটিস্টদের সাথে এবং তাদের ভাবনার সাথে একমত নই, তাদের কেলভিন তত্ত্বের উপর। আমি নিশ্চিত রূপে প্রেসবিটেরিয়ানদের সাথে সহমত নই। আমি মেথডিস্টদের, আর্মেনিয়ানবাদের সাথে সহমত নই। হ্যাঁ মহাশয়, কিন্তু তারা উভয়ই কিছু সত্য পেয়েছে, কিন্তু আপনাকে সেটা সোজা এখানে আনতে হবে যেখানে এটা সত্য। যখন আপনি সেখানে দৌড়ে বাইরে চলে যান, আপনি এটার সাথে হিংস্র হয়ে যান নিশ্চিত রূপেই। ব্যাপটিস্টরা আসে এখানে, দুজনকে বাপতিস্ম দেয় জলে ডুবিয়ে, আর প্রচারকরা তাদের বাপতিস্ম দেয়, তাদের দশ জনের মধ্যে নয় জনই সিগারেট পান করে, পিছনে ফিরে যায় এবং সেখানে দাঁড়ায় আর তাস খেলে, সারা রাত জুয়া খেলে, চারপাশে দৌড়ে বেড়ায় এবং অসাধু ব্যবসার সাথে যুক্ত থাকে। এবং সমস্ত মহিলাদের এখানে ছোট কাপড় পরা, রাস্তায় চারপাশে চলতে থাকা এবং তাদের চুল ছোট করে কাটে এবং ধূমপান করে এবং গাল গল্প করে এবং সামান্য সেলাই করা অন্তর্বাস পরে ঘুরে বেড়ায় এবং জঘন্য কৌতুক বলতে থাকে। আপনি তাকে খ্রিস্টধর্ম বলবেন এবং আপনি মনে করেন যে আপনি অনন্ত নিরাপত্তা পেয়েছেন, আপনি এভাবেই নরকের দিকে চলে যাচ্ছেন, আপনি কোনো মতেই স্বর্গে নিজেকে উপভোগ করতে পারবেন না। অবশ্যই না, এটা অনন্ত নিরাপত্তা নয়। কিন্তু যখন একজন মানুষ পবিত্রাত্মা দ্বারা পুনরায় জন্মগ্রহণ করেন, আর আপনারা পেন্টিকোস্টালগণ, আপনারা যেহেতু উপর নিচে লাফালাফি করেন, এর অর্থ এই নয় যে আপনারা ঐতিহ্যগত নিরাপত্তা পেয়ে গিয়েছেন, আপনাদের মাথায় ওটা ঢুকতে দেবেন না। না মহাশয়, এটা অবশ্যই না, কারণ আপনি জানেন যে আপনার নিজের জীবন আপনাকে সাক্ষ্য বহন করে, সাক্ষ্য যে আপনি ঈশ্বরের সাথে সঠিক নন। সেটা ঠিক, আপনি ঠিক নয়, এটা অনন্ত নিরাপত্তা নয় এখনো। কিন্তু আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, একটি অনন্ত নিরাপত্তা আছে কি? বাইবেল তাই বলে। বাইবেল বলে যে পৃথিবী শুরু হওয়ার আগে আমাদের নাম মেষশাবকের জীবন পুস্তকে রাখা হয়েছিল। আজ সকালে যেমন আমি বলছিলাম, আবারও বলছি, যে ব্যক্তি গানটি লিখেছেন সেই ব্যক্তি, আজ রাতে মহিমাতে একটি নতুন নাম লেখা হয়েছে এবং এটি আমার নাম। তার ধারণাটি ঠিক ছিল, কিন্তু তিনি ভুল ছিলেন শাস্ত্র অনুসারে। যে রাতে আপনি উদ্ধার পেয়েছেন সে রাতে আপনার নাম লেখা হয়নি। বাইবেল অনুযায়ী আপনার নাম প্রকাশিত বাক্য 13:17 এবং আরো অন্যান্য বাক্য অনুসারে জগতের আরম্ভেরও আগে থেকেই শুরু হয়েছিল এবং যীশু খ্রিস্টকে পৃথিবী সৃষ্টির আগেই বধ করা হয়েছিল। কিভাবে ঈশ্বর যিনি অসীম, কিভাবে একটি অসীম ঈশ্বর যিনি শুরু থেকে শেষ জানেন, কিভাবে তিনি কখনো পাপকে পৃথিবীতে আসতে অনুমতি দিতেন যদি এর পেছনে একটি কারণ না থাকত? এখন আমরা যা কিছু বলেছি তার সমর্থনের জন্য বলছি, প্রথমে কে ছিল, পরিত্রাতা না পাপি? পরিত্রাতা নিশ্চয়ই। কোনটি বেশি শক্তিশালী, একজন পরিত্রাতা না পাপি? যদি একজন পরিত্রাতা পাপকে নষ্ট করে দিতে পারেন, তবে তিনি আরো শক্তিশালী। আচ্ছা, কেন তিনি প্রথম স্থানে পাপকে ঘটতে দিলেন? এটা দেখানোর জন্য যে তিনি একজন পরিত্রাতা ছিলেন। কোনটি সব থেকে শক্তিশালী, আরোগ্যকর্তা না অসুস্থতা? একটি আরোগ্যকর্তা। তারপর কেন তিনি অসুস্থতাকে আসতে দিলেন? দেখানোর জন্য যে তিনি একজন আরোগ্যকর্তা ছিলেন। আমি এখন ধর্মীয় অনুভব করছি। হ্যাঁ মহাশয়, ও আমার, সেগুলো তো তার গুণাবলী। এ কারণে তিনি সমস্যাকে আসতে দেন, এ কারণে তিনি দুঃখকে আসতে দেন, যেন দেখাতে পারেন যে তিনি হলেন আনন্দ, এটা নিশ্চিত। সেই জন্য আমরা একটি রাত পেয়েছি প্রমাণ করার জন্য যে একটি দিন আছে। এ কারণে আমরা ক্রোধ পেয়েছি যেন দেখতে পাই যে শান্তিও আছে, নিশ্চিত, এটা আগে ও পিছনে আছে। ও, তিনি বিস্ময়কর। এখন কিভাবে এটা শুরু হয়েছিল, আমরা এটাতে সরাসরি চলে যাব, আমরা যত দ্রুত সম্ভব করতে পারি, তাই আমি আপনাদেরকে সারা রাত আটকে রাখবো না। এখন সবকিছুরই একটি আরম্ভ থাকে, আর আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করতে চাই। এখন এটা হতে পারে আপনি শুধু এই কথাটি আপনার কাছে রেখে দিন, আপনি কথাটি সাধারণভাবে নেবেন না, কিন্তু এই কথা শুনুন, যদি আপনি একটি অনন্ততার প্রাণী হন, তাহলে আপনার কখনোই একটা শুরু ছিল না বা আপনার কখনোই একটা শেষ হতে পারে না, কারণ অনন্ত শব্দটি আসে এমন একটা জিনিস থেকে যার কোনো শুরু নেই বা শেষ নেই। আপনার কি এটা মনে নেই, আমি বলেছিলাম এই সকালে যে কিভাবে এই মেলকিসেদক আব্রাহামের সাথে সাক্ষাৎ করলেন যখন তিনি রাজাদের হত্যা করে এসেছিলেন? আর বাইবেল বলে ইব্রীয় সাথে যে লেবি মেলকিসেদককে দশমাংশ প্রদান করে যখন তিনি তার পিতা আব্রাহামের কোটিতে ছিলেন। আব্রাহাম ইসাহাককে জন্ম দিয়েছিলেন, ইসাহাক জাকবকে জন্ম দিয়েছিলেন, জাকব লেবিকে জন্ম দিয়েছিলেন, সেটা ছিল পিতা, পিতামহ এবং প্রপিতামহ। আর লেবি যখন তার প্রপিতামহের মধ্যে ছিলেন, তখন বাইবেল তাকে মেলকিসেদককে দশমাংশ দেবার জন্য কৃতিত্ব প্রদান করে। অনন্ততা সম্পর্কে কথা বলুন, আমার, আমার। তিনি কখনো বলেননি তিনি ছায়ার মধ্যে এটি করেছিলেন, তিনি সম্ভবত এটি সম্পন্ন করেছিলেন। বাইবেল বলে তিনি দশমাংশ প্রদান করেন, আমেন। তারপর আমরা যদি সঠিক বীজ দিয়ে আসি, তাহলে যখন পৌল সুসমাচার প্রচার করছিলেন সেখানে আমি ছিলাম এবং আপনি সেখানে ছিলেন, আমরা সেটাকে নিতে চলেছি ঠিক এক মিনিটের মধ্যেই। আমাদের কান পর্যন্ত যেন সেটা চলে যায়। লক্ষ্য করুন, বাইবেল এমনটাই দাবি করে আমাদের কাছে, এমনকি ফিরে পিছনে গিয়ে। কেবল ভাবুন, লেবি, তারপর জাকব, তার পিতা, তারপর ইসাহাক, তার পিতা, তারপর আব্রাহাম, তার পিতা, তার প্রপিতামহ। লেবি যখন তার প্রপিতামহের কোটিতে ছিল, তখন তিনি মলকিসেদককে দশমাংশ দান করেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, ইনি কে? ইয়োব 27:38, যখন তিনি বলেন, তুমি কোথায় ছিলে যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি, যখন প্রভাতীয় নক্ষত্রগণ একসঙ্গে গান গিয়েছিল, ঈশ্বরের পুত্রেরা আনন্দে চিৎকার করেছিল? ঈশ্বরের সেই পুত্ররা কে ছিল যারা আনন্দে চিল্লাচ্ছিল? যিশু তাদের বলেছিলেন, জগতের ভিত্তি স্থাপনের আগেই আমি তোমাদের সঙ্গে আনন্দিত হলাম। আমরা সময়ের প্রাণী নই, আমরা অনন্ততার প্রাণী। আমার পিতা না ডাকিলে কেউই আমার নিকটে আসতে পারে না, এবং যে কেউ আমার কাছে আসে আমি তাদের অনন্ত জীবন দিব এবং শেষ দিনে তাকে উঠাবো। আমার পিতার হাত থেকে কেউ তাকে ছিনিয়ে নিতে পারবে না, যিনি তাদেরকে আমার কাছে দিয়েছেন। আপনি কিভাবে হারিয়ে যাবেন? দেখুন, আপনি ভীত, আপনি শঙ্কিত, আপনি এখানে পালিয়ে বেড়াচ্ছেন, আর সেটাই বিশ্বের সেরা প্রমাণগুলোর একটি। এই পৃথিবীতে আপনি এখনো কোথাও পৌঁছাতে পারেননি, সেটি ঠিক। কিভাবে ঈশ্বর আপনাকে রক্ষা করতে পারেন যদি এই গির্জায় উপস্থিত কতজন আপনাদের হাত উত্তোলন করবেন এবং বিশ্বাস করেন যে ঈশ্বর অনন্ত? আপনি কি জানেন অনন্ত শব্দের মানে? এটা ঠিক নিখুঁত। অনন্ত, আপনি পারবেন না, আপনি অনন্ত শব্দটির ব্যাখ্যা করতে পারবেন না। আপনি কি কখনো আপনার ক্যামেরা নিয়েছেন এবং অনন্ত বা ইনফিনিটে সেট করেছেন? কেন, এর অর্থ হলো তখন থেকেই। ঠিক আছে, এটিকে আর কোনো দিকে ফোকাস করার উপায় নেই। আচ্ছা, এটি হলেন ঈশ্বর, তিনি অনন্ত। আর যদি তিনি অনন্ত হন, তবে না কোনো পোকা, না একটি মাছি, না কোনো মশা, না কোনো উকুন, না কোনো কীট, পৃথিবীতে এমন কিছুই নেই যা কখনো পৃথিবীতে ছিল অথবা কখনো হবে, কিন্তু ঈশ্বর তা পৃথিবীতে গঠন হওয়ার আগেই তাদেরকে জানতেন। অনন্ততার কিছু ধারণা। আচ্ছা, এক অনন্ত ঈশ্বর যিনি আপনাকে এখানে রক্ষা করেন, এটা জেনে যে তিনি আগামী সপ্তাহে অথবা আগামী মাসে বা পরবর্তী বছর আপনাকে হারাতে চলেছেন, কেন তিনি তার এই উদ্দেশ্যটিকে অসফল হতে দিবেন? সে আপনাকে হারাতে পারেন না। যে আমার কথা শুনে আর যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন লাভ করে আর কখনো বিচারে আসে না, কিন্তু মৃত্যু থেকে জীবনে পার হয়ে যায়। তিনি হারাতে পারেন না। আপনি আর না, যে ঈশ্বর হইতে জাত সে পাপ করে না, কেননা ঈশ্বরের বীর্য তাহার মধ্যে থাকে, আর সে পাপ করিতে পারে না। সে কিভাবে পাপ করতে পারে যখন তার জন্য পাপের নৈবেদ্য উপস্থিত আছে? আমি কিভাবে অসুস্থ হতে পারি যখন আমি নিখুঁত শাস্তে আছি? কিভাবে আমি অন্ধ হতে পারি যখন আমি দেখতে পাচ্ছি? ও আমার, আমি কিভাবে একই সময় এই ভবনের ভিতরে এবং বাইরেও থাকতে পারি? একই সময় আমি কিভাবে মাতাল এবং সংযত হতে পারি? আপনি এটা করতে পারবেন না। আর যখন আপনারা উদ্ধার লাভ করেন, তখন আপনারা প্রায়শ্চিত্তের অধীনে থাকেন এবং আপনাদের পাপ আপনাদের উপর গণনা করা হয় না। দাউদ কি বলেননি, ধন্য সেই ব্যক্তি ঈশ্বর যার পাপ গণনা করেন না এবং দোষী করেন না? ঈশ্বর তার সৃষ্টির বিরুদ্ধে পাপ গণনা করেন না, এটা শক্ত কথা। এটা শর্তলা দুধ নয়, কিন্তু এটা বাইবেল। ঈশ্বর ধার্মিককে পাপ গণনা করবেন না। ঈশ্বর তার দয়া দ্বারা পূর্ব মনোনয়নের মাধ্যমে চান না যে কেউ বিনষ্ট হয়, কিন্তু সবাই যেন মন ফেরাতে পারে। কিন্তু অনন্ত হয় এবং কে আসবে এবং কে আসবে না তা জানার ফলে তিনি সবকিছুকে পূর্ব নির্ধারণ করতে পারেন, যেন তা তার ইচ্ছা পূরণ করার জন্য কার্য করতে পারে। যদি তিনি তা না করতেন, তবে কেন তিনি প্রথম স্থানে পাপকে প্রবেশ করতে দিলেন? যখন তিনি একজন পরিত্রাতা ছিলেন, যদি কোনো পাপই না হতো, তবে তিনি কখনো পরিত্রাতা হতেন না। সেই বৈশিষ্ট্য যা তার মধ্যে ছিল তা টেনে বের করা যেত না। কিভাবে তিনি কখনো আরোগ্যকারী হতে পারতেন? কিভাবে তিনি কখনো একটি আরোগ্যকারী হয়ে উঠতে পারতেন? যে কারণে তিনি অসুস্থতা আসার অনুমতি দিয়েছিলেন, যাতে তিনি নিজেকে একজন আরোগ্যকারী রূপে দেখাতে পারেন। তিনি একজন আরোগ্যকারী ছিলেন। কিভাবে আপনি কখনো হতে পারেন? কিভাবে তিনি আরোগ্যকারী রূপে কখনো পরিচিত হতে পারতেন? কিভাবে তার গুণ কখনো কাজ করতে পারত? কিভাবে তিনি কখনো একটি আরোগ্যকারী হতে পারতেন? যদি কোনো অসুস্থতা না থাকতো, তাকে অসুস্থতাকে অনুমতি দিতেই হতো। আশ্চর্যের কিছুই নেই যে পৌল রোমিও 8 বলেছিলেন, মূর্খ মানুষ, কুমারকে এই বিষয়ে যে কি করতে হবে তা কে বলতে পারে, যখন কাদামাটি উঠে দাঁড়াবে আর বলবে, কেন তুমি আমাকে এইভাবে তৈরি করো? তিনি কি একই উদ্দেশ্যে ফোরনকে উত্তোলন করেননি, যাতে তিনি মিশরে তার মহিমাকে প্রদর্শন করতে পারেন? তিনি যাকে চান কঠিন করেন এবং যাকে চান ধার্মিক করেন। এটা যে ইচ্ছা করে সে নয় অথবা যে দৌড়োয় সে নয়, কিন্তু ঈশ্বর যাকে অনুগ্রহ করেন। সুতরাং আপনার এক্ষেত্রে করার কিছুই ছিল না, আপনার কাছে করার জন্য একটি জিনিসও ছিল না। যদি এটা অনুগ্রহ হয়, যদি এটি একটি বিনামূল্যের উপহার হয়, তাহলে আপনি এ সম্পর্কে কিছুই করতে পারবেন না। ঈশ্বর আপনাকে তা দিয়েছেন এবং এটাই ঈশ্বরের ইচ্ছা, এটাই সেই জিনিস যা ঈশ্বর আপনার জন্য পূর্ব নিরূপণ করেছেন। বাইবেল বলে যে আমরা পৃথিবীর ভিত্তিমূল স্থাপনের পূর্বে দত্তপুত্রতার জন্য ঈশ্বরের সন্তান হবার জন্য পূর্ব নির্ধারিত ছিলাম। তারপর যখন ঈশ্বর মেষশাবককে তার নিজের চিন্তাধারায় জগতের ভিত্তি স্থাপনের পূর্বে হত্যা করেছিলেন যেন তার গুণাবলীগুলোকে প্রমাণ করতে পারেন যে তিনি কি ছিলেন, যখন মেষশাবক নিহত হয়েছিল তখন আমরাও তার সাথে নিহত হই। যখন মেষের রক্ত তার নিজের মনের মধ্যে ধরা পড়েছিল তখন পৃথিবীর ভিত্তি স্থাপনের পূর্বে সেখানে আমার এবং আপনার নামগুলি পুস্তকটিতে লেখা হয়েছিল, সমস্ত কিছু তার মহান চিন্তাভাবনার মধ্যে হয়েছিল। তিনি অনন্ত, তিনি যদি তা না হতেন তাহলে কেন তিনি এটাকে অনুমতি দিলেন? কোনটি সবচেয়ে শক্তিশালী? আমি বলেছি, একজন পরিত্রাতা না পাপী, কার কাছে সবচেয়ে বেশি শক্তি আছে? তারপর শক্তিশালীকে অনুমতি দিতে হয়েছিল যেন কম শক্তিশালীকে প্রবেশ করাতে পারে, এবং তিনি এটা তার মহিমা প্রকাশের জন্য এটা করেছিলেন। যখন তিনি লুসিফারকে তৈরি করেছিলেন তিনি জানতেন যে সে শয়তান হবে, তিনি এটা হতে দিয়েছিলেন যেন দেখাতে পারেন যে তিনি ত্রাণকর্তা ছিলেন, সে খ্রিস্ট ছিলেন, তাকে এমনভাবে এটাকে ঘটতে দিতে হতো। এখন বাইবেল কি বলে না যে যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের সকলের জন্য সমস্তই একত্রে ভালো উৎপন্ন করে? সুতরাং আপনি কিসের ভয় পাচ্ছেন? আসুন আমরা উঠি এবং কাজ করি একটি হৃদয় দিয়ে, যে কোনো যুদ্ধের জন্য বোবা গবাদি পশুদের মতো না চলে, যাকে মিনতি করতে হয় এবং রাজি করাতে হয় এবং একটি নায়ক হয়ে, আমি এটা পছন্দ করি, দাঁড়িয়ে পড়ো। একটি ছোট কবিতা যা আমাকে ছোটবেলায় আমাকে খুব সাহায্য করত, এটা এরকম ছিল। একজন উত্তম রোম নগরের লোক ছিল রোমীয় সম্রাটের দিনগুলোতে। সে একটি ভীতু ব্যাঙের আওয়াজ শুনল, দুর্গের সামনে দাঁড়িয়ে বলছিল, ও, এ ধরনের একটি দেবদারু গাছের মধ্যে থাকা কতটা নিরাপদ, কোনো ব্যক্তি এটাকে কাঁপাতে পারবে না। ও না, নায়ক বলল, আমি একটা উপায় খুঁজে বের করব এবং তা নিজে বানিয়ে নিব। সেখানেই আপনি আছেন, সেটা ঠিক। যদি এই বাইবেল শিক্ষা দেয় যে যীশু খ্রিস্ট কাল, আজ এবং চিরকাল এক আছেন, সেই দিনটি যখন আমি এই তাঁবু থেকে বেরিয়ে আসি তখন এটি একটি সহজ বিষয় ছিল না, এবং সবাই আমাকে বলেছিল যে এটা ঘটবে এবং ওটা ঘটবে। আপনাকে একটি পাগল হিসেবে গণ্য করা হবে, কারাগারে নিক্ষেপ করা হবে এবং সমস্ত চিকিৎসা সমিতি আপনার বিরুদ্ধে চলে আসবে। কিন্তু ঈশ্বর এটা করতে বলেছেন, বাইবেল বলেছে তিনি আজও আছেন, এবং একটি উদ্দীপনার আগুন স্বর্গের অধীন প্রতিটি জাতির মধ্যে জ্বলছে। কেন? এটার জন্য দাঁড়িয়ে পড়ো। আপনি প্রতিদিন আপনার কাজ কিভাবে মোকাবেলা করেন? তুমি কি সেই কাজে ভয় পাচ্ছ যা তুমি পেয়েছো? তুমি কি সেই কাজটি করবার জন্য সামনে দাঁড়িয়ে থাকতে পারো? আপনি কি একটু ক্লান্ত হয়ে এবং খালি মন নিয়ে আছেন, আমি যে জিনিস ঘৃণা করি? বা আপনি কি সেই কাজটি সম্পূর্ণ করতে দাঁড়িয়ে থাকতে পারেন যা বাকি আছে, নাকি এই কাজটি সম্পূর্ণ করতে আপনার ভয় লাগছে? যদি তাই হয় আপনি পরবর্তী কাজ সম্পূর্ণ করতে লেগে যান, এটা চিন্তা করে যে আপনি এটা করতে যাচ্ছেন। এটির সাথেই থাকুন, অবশ্যই আপনার হৃদয়ের উদ্দেশ্যে স্থির থাকুন, দানিয়েলের মতো ঈশ্বরের সাথে থাকুন। এই সব কোথায় ঘটেছে? এটা কিভাবে ঘটেছে? কি জিনিস মানুষকে এইভাবে করায়? কেন আমরা শুধু ধ্বংস হয়ে যাওয়ার জন্য প্রস্তুত? ভাই ব্রানাম, আমাকে ব্যাখ্যা করুন। কোন জিনিসটি আপনাকে মনে করায় যে এই পুরো জিনিসটি মুছে ফেলা হবে? এর আগে একবার মুছে ফেলা হয়েছিল, কি ঠিক? মহাপ্লাবনের ধ্বংসের সময়। এখন এখানে কিছু গভীর জিনিস আছে এবং আমরা পড়তে প্রস্তুত থাকব। এখন আমি চাই আপনারা আমার সাথে আবারও আদিপুস্তকের বইয়ে তৃতীয় অধ্যায় বার করুন। যদি আপনি কিছু জানতে চান তাহলে আমি এই আদিপুস্তকের বইতে আপনাকে দেখাতে পারি যেখানে প্রতিটি ধর্ম এবং প্রতিটি বাদ এবং আমরা যে আজকের অধিকার পেয়েছি আদিপুস্তক থেকে শুরু হয়েছে। কতজন জানেন যে আদিপুস্তকের মানে হলো শুরু? অবশ্যই আমরা ক্যাথলিক গির্জাকে খুঁজে পাই শুরুতেই, বাবিল, যার প্রতিষ্ঠাতা নিমরোদ। আমরা এটি বাইবেলের মাঝখানেও দেখতে পাই, আমরা এটি বাইবেলের শেষেও খুঁজে পাই। আমরা খুঁজে পেয়েছি নারী প্রচারকদের নিয়ে আসার কথা বাইবেলের শুরুতে, শিকড় থেকে বেরিয়ে আসা সামান্য মূর্তিগুলোকে আরাধনার দ্বারা। কতজন হিসলপের দুইটি ব্যাবিলনের ইতিহাস পড়েছেন? ঠিক আছে, এই ইতিহাসগুলিতে খুঁজে বের করুন তাদের কাছে একটি মহিলা ছিল, এবং তারপর আপনার কি মনে আছে এমনকি জাকব তার বাবার দেবতাদের চুরি করে নিয়েছিলেন এবং তার মেয়ে তাদের অধীনে তাদের লুকিয়ে রেখেছিলেন মরুভূমিতে, যা সেখানে তাদের শিবিরকে অপবিত্র করে দিয়েছিল। ঠিক আছে, আসুন আদিপুস্তকে এখন পড়ি। শতভুভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্বসর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন তোমরা এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থিত যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে।
And the serpent said unto the woman, ye shall not surely die,
তখন সর্পনারীকে কহিল, কোনো ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎসদ জ্ঞান প্রাপ্ত হইবে। আজকের এই সহকর্মীদের দেখুন, বাইবেলের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কেন? এটা কত সহজ উপায় হবে না যে শুধু জল ঢালা বা জল ছেটে বাপিস্ম বা এইভাবে বা ওইভাবে। না মহাশয়, ঈশ্বর একটি কর্মসূচি দিয়েছেন এবং যে আমাদের সেটাই অনুসরণ করতে হবে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন, পরে আপনার মতো নিজ স্বামীকেও দিলেন আর তিনিও ভোজন করিলেন। আর তাদের চক্ষু খুলিয়া গেল এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ, আর ডুমুর বৃক্ষের পত্র সিঙ্গাইয়া ঘাগড়া প্রস্তুত করিলেন। আমি এক মিনিটের জন্য এখানে থামতে চাই। এখন সবকিছুরই একটা শুরু হয়ে থাকে, আপনারও একটা শুরু ছিল। এখন আমরা এখানেই আমি পুরো জিনিসটির উপর ভিত্তি স্থাপন করতে চাই। এখন যা কিছু আমরা এই গত দুইটি সভায় বলেছি এবং এখানেও, এখন এই সকালে আমরা ফিরে গিয়েছিলাম এবং নাটকীয়ভাবে দেখিয়েছিলাম বাইবেল থেকে যে যখন ঈশ্বর পৃথিবী সৃষ্টি করছিলেন, যখন তিনি গ্যাসগুলো সৃষ্টি করছিলেন এবং তারপর সেই গ্যাস থেকে ক্যালসিয়াম এবং পটাশিয়াম এবং বিভিন্ন জিনিস তৈরি হয়ে ওঠে, তিনি আপনার শরীর তৈরি করছিলেন, তিনি একটি ভবন নির্মাণের মতো সেখানে রাখছিলেন, এক মহান মুখ্য নির্মাতার মতো, একটি ঠিকাদার যেমন একটি আবাসন প্রকল্প নির্মাণের জন্য তার উপাদান খুঁজে বের করে নিচ্ছে, তিনি আপনার শরীর তৈরি করছিলেন এবং তিনি এটা সেখানে স্থাপন করছিলেন। তিনি ঠিক ঠিক জানতেন তার মনের মধ্যে কি কি করা হবে। এই হাত, ঈশ্বর আগে সেই হাত তৈরি করেছেন যখন তিনি জগৎ তৈরি করছিলেন, কিন্তু আমার আত্মা তিনি তৈরি করেছিলেন একটি জগৎ তৈরিরও আগে। কিন্তু এখন এই হাত এবং এই শরীর তিনি তৈরি করেছেন যখন তিনি পৃথিবী তৈরি করেছিলেন, কারণ এই শরীর পৃথিবী থেকে এসেছে এবং তা পৃথিবীতেই ফিরে যাবে। ঈশ্বর সেটা তৈরি করেছিলেন, তিনি তার মহান পরিকল্পনায় এবং তার কর্মসূচির মধ্যে এই সব কিছুকে রেখেছিলেন। এখন যখন তিনি পৃথিবী সৃষ্টি করার জন্য গিয়েছিলেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষ ঠিক ঠিক মতো দেখাচ্ছিল না। এখন আমরা সেটা দেখেছিলাম এই সকালে সেই নাটকের মাধ্যমে গিয়েছিলাম, কিভাবে যে সেই পিতা নিচে নেমে এলেন এবং তার পুত্রের দিকে তাকালেন, তার প্রতিমূর্তিতে তাকে তিনি তৈরি করেছিলেন এবং এসব কিছু। তারপর তিনি তাকে একটি স্ত্রী দিলেন, একটি সহকারিণী রূপে। এখন মনে রাখবেন যে পৃথিবীর সব প্রাণী আদম তাদের নামকরণ করেছিলেন, তিনি সেই গবাদি পশু এবং বন্য পশুদের এবং সমস্ত কিছু তৈরি করেছিলেন। এবং আজ আমরা ক্রোনোলজিস্টরা এবং বিজ্ঞানের বিভিন্ন মহান মস্তিষ্ক 6000 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে যে হারানো সংযোগ বা মিসিং লিঙ্ক খুঁজে বের করতে। সেই প্রাণী কেন? মানুষ হলো প্রাণী জীবনের শ্রেণীতে আসে, আমরা তা জানি, আমরা তৈরি হয়েছি। আর একটি নারী শুধু পুরুষের একটি অংশ, একটি উপ উৎপাদন। একটি মহিলা মূল সৃষ্টিতে ছিল না, ঈশ্বর বছরের পর বছর বহু বছর ধরে তৈরি করা ছেড়ে দিয়েছিলেন, যতক্ষণ না তিনি পুরুষের পাশ থেকে একটি পাজর বের করে তার থেকে মহিলাকে সৃষ্টি করলেন। আদম সমস্ত সৃষ্টির নামকরণ করেছে, অন্য সবকিছু সে করেছে, কিন্তু তার নিজের জন্য সেখানে কিছুই ছিল না। সুতরাং তিনি তাকে সাহায্যকারী দিলেন, তার পাশ থেকে একটি পাজর গ্রহণ করলেন এবং সেই জায়গা পূরণ করে দিলেন এবং তার জন্য একটি সাহায্যকারী তৈরি করে দিলেন। আর মানুষ তার আত্মায় পুরুষ এবং মহিলা উভয় ছিলেন, আর একজন মহিলা কেবল একজন পুরুষের অংশ। আর যখন একজন ব্যক্তি নিজের জন্য একটি স্ত্রীকে গ্রহণ করে, আর যদি সে সঠিকভাবে তার স্ত্রী হয়ে থাকে, একটি ঈশ্বর প্রদত্ত স্ত্রী, তবে তিনি তার কাছে তার একটি অংশ হয়ে থাকবেন। এ কারণেই আপনাদের কাছে বিয়ে নিয়ে অনেক দ্বিধা রয়েছে, কারণ আপনি বাইরে যান এবং বেশ বাদামি চোখ বা নীল চোখ অথবা এমন কিছু এবং কিছু সুন্দর আকৃতির মেয়ে দেখতে পান এবং আপনি তার প্রতি আকর্ষিত হয়ে পড়েন। প্রথমবার যখন সে তার প্রথম সন্তানের জন্ম দেয়, তার দাঁত বের হয়ে আসে এবং তার চামড়া ঝুলে যায় এবং পুরাতন হয়ে যায়, এবং তারপর আপনি তাকে বাইরে বের করে দিতে চান। আর আপনারা কিছু নারী কোনো ছোট ছেলেকে পান যার চুল মসৃণ ও নিচে ঝুলে থাকে এবং তার মায়ের মাথার তেলে তাদের চুল অর্ধেক ডুবে থাকে এবং কোঁকড়ানো থাকে, আর এগুলো সব পতনের কারণ হয়ে যায়। আমি সেটা অভিজ্ঞতা দ্বারা জানি। কিন্তু কি হয়, এটা কি? আপনি সেটার জন্য আকর্ষিত হয়ে পড়েন, আপনার প্রথম প্রার্থনা করা উচিত, কারণ একটি মহিলা আপনার অংশ হয়। যদি আপনি একটি মহিলাকে আপনার বুকে টেনে নিয়েছেন এবং আপনার স্ত্রী হওয়ার জন্য তাকে গ্রহণ করেছেন এবং আপনি, তিনি আপনার উপর একটি ছাপ সৃষ্টি করে দেন। আমরা একে এভাবে বলবো যেন আপনারা বুঝতে পারেন। এবং অন্য যে কোনো মহিলার জন্য সেই বুকের পক্ষে তার সেই ছাপ মাপসই হবে না, আর ঈশ্বর তার জন্য আপনাকে দায়ী করবেন এবং আপনি শুধু এটা মনে রাখবেন। আপনারা যারা অন্য কারো স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যান, আমি আজ এখানে একটি ছোট মেয়ের কথা শুনেছি, একটা দরিদ্র সামান্য মেয়ে, আমি তাকে চিনি। আর কোন জুয়ারি তার জন্য একটি বড় সুন্দর জামা কাপড় এবং জিনিসপত্র কিনে দেয় এবং তার জীবনের সাথে খেলবার চেষ্টা করছে। সে একটি ইঁদুরের সমান যে এরকম একটি জিনিস করবে যাকে এমনকি একটি মানুষের মধ্যে বিবেচনা করা যাবে না। আপনি কি জানেন কুকুরাও এত নিচে নামে না, এবং এখনো আপনারা একটা মা কুকুরকে বেশ্যা বলে ডাকেন? জেফারসনভিলের অর্ধেক নারীর তুলনায় তার আরো বেশি নৈতিকতা আছে। এবং আপনি একটি পুরাতন মা শুয়োরকে একটি বুনা শুয়োরি বলে ডাকেন, এবং সে এই যুক্তরাষ্ট্রের মহিলাদের তুলনায় অনেক বেশি নৈতিক, অনেক অনেকের তুলনায়। এটা একেবারে ঠিক। এখন আমি জানি যে এই কথাটি খুব শক্ত এবং নিরস, এবং আমি আপনাকে বলেছিলাম যে আমি এটা বলবো যেন এটা ঘর পর্যন্ত পৌঁছে যায়, এবং আমি চাই আপনি এটা জেনে যান এবং এটা সত্য। এখন নারীরা এমনকি নৈতিকতা কি সেটাও জানে না, বলে আমার বিবেককে আঘাত করবেন না। আচ্ছা, আপনার কাছে কোনো বিবেকই নেই, লক্ষ্য করুন। হ্যাঁ মহাশয়, যখন আপনি জানেন কি সঠিক এবং কি ভুল। এখন লক্ষ্য করুন, এই মানুষ যখন তাকে তৈরি করা হয়, ঈশ্বর তার আত্মাকে আলাদা করেছিলেন এবং তিনি মানুষের থেকে একটি টুকরো গ্রহণ করেন তার পাশ থেকে, এবং এটির থেকে একটা মহিলা সৃষ্টি করেন, এবং তারপর তিনি মানুষের নারীর ভাগটি নিলেন, সুন্দর শৌখিন আত্মাটি নিলেন, এবং এটি থেকে একটি মহিলা তৈরি করলেন, এবং তিনি পুরুষকে বলিষ্ঠ বানালেন। এবং যখন আপনি একটি পুরুষকে দেখেন যে একটু ছোট, আপনারা জানেন মেয়েদের মতো হাতের প্রসাধন করছে, বা যা কিছু আপনারা বলে থাকেন না কেন, তার আঙুলের নখ, আর আপনারা জানেন একদিকে চার এবং অন্যদিকে পাঁচটি বড় নখ রাখে, এবং তার মসৃণ চুল নিচে ঝুলতে থাকে তার মুখের সামনে খোলা রাখার জন্য, এবং ওই ধরনের জিনিস, এই সুন্দর ছেলেদের মধ্যে একজনকে আপনি শুধু মনে রাখবেন, বোন, সেখানে তার সাথে কিছু গন্ডগোল আছে, কিছু না কিছু সেখানে ভুল আছে, ভালোভাবে তার উপর আপনি নজর রাখুন। আর যখন আপনি একটি মহিলাকে দেখেন তার মুখের পাশে একটি সিগারেট নিয়ে উপরে এবং একজোড়া ওভারকোট পরে, এবং বলে আমি আপনাকে বলছি যে এটা কি, ভাই আপনি সে পুরনো মেয়েটিকে দেখে রাখুন, তার সাথে কিছু গন্ডগোল আছে। একটি মহিলা থেকে আশা করা হয় যেন সে মহিলা হয়েই থাকবে এবং একটি মহিলার মতো পোশাক পরবে। ঈশ্বর যখন একটি পুরুষ তৈরি করেছিলেন, তিনি তাকে অন্যরকম ভাবে তৈরি করেছিলেন, এবং তিনি একটি মহিলাকে কিছু অন্যরকম বানিয়েছিলেন, এবং যখন ঈশ্বর একটি পুরুষকে কাপড় পরিয়েছিলেন এবং তাকে একটি অন্যরকমের এবং মহিলার জন্য অন্যরকমের বস্ত্র পরিয়েছিলেন, এবং বাইবেল বলে একজন স্ত্রীলোকের এমন একটি পোশাক পরাকে ঈশ্বর ঘৃণা করেন যা একজন পুরুষের সাথে সম্পর্কযুক্ত। আর আপনারা মহিলাগণ এই সামান্য পুরনো প্যান্ট এবং পুরুষের জিনিসগুলো পরিধান করে বাইরে ঘুরে বেড়ান, সামান্য পুরাতন, আপনারা এটাকে কি বলে থাকেন, নিকার বোকার, তারা কি করে, ও কি যে জিনিস সেগুলো, না না, এটা ছোট প্যান্ট না, এটা অন্য, এটা লম্বা পা থাকে, পেডেল পোশার, ওভারিস, ডুঙ্গারিস, ভেতরে যান, বলেন এটি তো মহিলাদের জন্য। আমি বললাম না, আপনি ভুল করছেন, মহিলা সেসব জিনিস পরে না, স্ত্রীরা হতে পারে কিন্তু মহিলারা নয়। এটা ঠিক, বাইবেল বলে নারীর জন্য পুরুষের বস্ত্র পরিধান করা একটা ঘৃণার্য বিষয়, এবং একজন পুরুষের জন্য এমন পোশাক পরা ঘৃণার্য বিষয় যা একজন নারীর বস্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত। এবং মানুষ প্রতিদিন আরো মেয়েলি হয়ে উঠছে এবং মহিলারা আরো পুরুষালি হয়ে উঠছে, কি ব্যাপার? আমরা বাইবেল থেকে কয়েক মিনিটের মধ্যে খুঁজে বের করতে চলেছি। নারী আর নারী নেই, আমি খ্রিস্টান মহিলাদের ক্ষেত্রে এটা বলছি না, আমি সাধারণ স্ত্রীদের সম্পর্কে বলছি। তারা পুরুষদের মতো আচরণ করতে চায়, পুরুষদের মতো তাদের চুল করতে চায়, সুরার বারে এসে একটি হাত উপরে এভাবে রেখে এবং গান করে, ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ দিন, তাদের বুকের কোণের একটি কোণে সিগারেট থাকে, রাস্তায় যান এরকমই পাবেন, এবং ঠিক রাজপথে গিয়ে দেখুন, আমরা গণনা করেছি। আমি আপনাদেরকে কিছু বলতে চাই, আর আপনারা মহিলারা গাড়ি চালকরা শুনুন, বিলি পল এবং আমি এই শেষ প্রচার অভিযানে 6 মাস সারা দেশ ভ্রমণ করেছি। আমি একটি গণনা করেছিলাম যে রাস্তায় কত দুর্ঘটনা ঘটে, আর রাস্তায় 300 দুর্ঘটনাগুলোর মধ্যে আনুমানিকভাবে কতজন মহিলা চালক ছিল, সেখানে কেবল অভাব ছিল, তাদের মধ্যে 19 জন ছিল পুরুষ চালক এবং 280 বা আমি বিশ্বাস করি 281 জন, তার মানে মহিলা বাহন চালকের দ্বারা দুর্ঘটনা ঘটেছে, মহিলা চালক। আমি বলছি না যে ভালো মহিলা চালক নেই, কিন্তু সে যে কোনো জায়গায় ঘুরিয়ে দিতে পারে, এবং আপনি তার ভুলের পরেও তাকে সেই ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। যদি সে সুন্দর দেখতে কোনো মহিলা হয়, যখন পুলিশ আসে সে সেখানে দাঁড়িয়ে যায়, তার চুলকে আঙুল দিয়ে একটু উপরে তুলে বলবে কেন, সে বলবে আপনি নিশ্চয়ই ভুলভাবে গাড়ি চালিয়েছেন, কিন্তু তাকে শাস্তি দেবার জন্য আমাদের কাছে কোনো আইন নেই। অন্যদিন একটি ট্যাক্স মামলায় যখন আমরা সেখান থেকে ফিরছিলাম, তখন এটা প্রমাণিত হয়েছিল, আমাদের কাছে এর বিরুদ্ধে কোনো আইন নেই। যদি তারা, কোনো আশ্চর্য বিষয় নয় যে ইংল্যান্ডের মহান লর্ড বলেছিলেন গণতন্ত্র হলো বয়ে যাওয়া এবং বিনা কোনো নোঙ্গর নিয়ে, এবং এটা ঠিক, লোকেরা নিজেদেরকে একটি পরিষ্কার রূপ দেখিয়ে নির্বাচনী প্রচারে দাঁড়ায়, গণতন্ত্র পচন হয়ে গেছে, সাথে নেতারাও, এবং এটির বাকি অংশ পচে গিয়েছে, পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে গেছে। ঈশ্বরের কাছে কিছু করারই নেই, কিন্তু তিনি সমগ্র জিনিসটিকে ধ্বংস করে দেবেন, যেমন তিনি বলেছিলেন তিনি করবেন, এবং আবার নতুন করে শুরু করবেন। এখন দেখুন আমরা আগমনের কত নিকটে আছি। এখন যখন এই মহিলা, তিনি যখন একজন সহকারী বানিয়েছিলেন এবং সে ছিল সহকারী, আর এখন এখানে আমি এখনো একটি প্রচারককে পাইনি যে আমার এই কথাটির সাথে একমত আছে, এবং তারা এটিকে অন্যভাবে ঘুরিয়ে কিছু তৈরি করার চেষ্টা করে, কিন্তু তাদের কথা আমার অর্থহীন বলে মনে হয়। তারা বলে যে আদম ও হাওয়া কিছু আপেল খেয়েছিল। ভাই, যদি আমি এখন একটি কৌতুকের জন্য এটা বলছি না, কিন্তু আমি এটা বলতে চাই, কারণ আপেল খাওয়া যদি মহিলাদের বুঝতে সাহায্য করে যে তারা নগ্ন, আমাদের জন্য ভালো হবে যে আমরা আবার তাদেরকে আপেল দিয়ে দিই। আর আপনারা জানেন সেটা ঠিক, আপনারা জানেন একটি আপেল খাওয়া সেটা এই কাজ নয় যা তারা করেছিল, যা তাদেরকে বুঝতে সাহায্য করেছিল যে তারা নগ্ন ছিল। সেজন্যই নিশ্চয়ই এটা ওটা ছিল না, এটাকে যৌনভাবে আসতে হয়েছিল, এটা হতে হতো, কারণ তারা বুঝতে পেরেছিল যে তারা নগ্ন ছিল যখন তারা এই নিষিদ্ধ ফল গ্রহণ করেছিল। একজন মহিলা কি একটি ফলের গাছ নয়? আপনি কি আপনার মায়ের ফল নন? সেটাই তো সেই ফল ছিল যা গ্রহণ করা নিষিদ্ধ ছিল। এখন এখানে একটি মহান জিনিস আছে, মানুষ কি ছিল তা জানবার জন্য এখন বিজ্ঞান মানুষের কাছাকাছি প্রাণীদের খোঁজ করতে শুরু করেছে, যে তারা পুরনো হাড় খনন, তারা জীবাশ্ম গ্রহণ, এবং তারা মাথা নিচ্ছে, এবং তারা খুলি বাহু হাড়গুলো নেয় এবং এটিকে একটি মানুষের মতো চেহারা করার চেষ্টা করছে। আর তারা কখনো মানুষের নিকটতম জিনিস যা তারা খুঁজে পেয়েছে এটা পরবর্তী একটি শিম্পাঞ্জি, সেটি হলো একটি মানুষের নিকটতম প্রজাতি, কিন্তু এখনো এটি মানুষের সাথে তার কোনো সম্পর্কই নেই। মানুষ সেই সর্বোচ্চ প্রজাতি, যে নিম্নতম জীবন একটি ব্যাঙের হয়। সর্বাধিক উচ্চ প্রজাতি হলো মানুষ। ঈশ্বর নিম্ন প্রজাতি থেকে শুরু করে উচ্চ প্রজাতি পর্যন্ত গেলেন, যতক্ষণ না তিনি তার প্রতিমূর্তি পর্যন্ত পৌঁছলেন, পাখি থেকে শুরু করে তারপর সমস্ত পশু এবং শেষে একেবারে ঊর্ধ্ব শ্রেণীতে, যতক্ষণ না পর্যন্ত তিনি ঈশ্বরের প্রতিমূর্তি পর্যন্ত পৌঁছলেন। তিনি মনুষ্যকে সেই প্রতিমূর্তিতে বানালেন, এটাই ছিল সর্বোচ্চ প্রজাতি। সবচেয়ে নিম্নতম ছিল ব্যাঙাচি, যা পরে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়, আর ওই সমস্ত কিছু। এখন এই হারানো সংযোগ বা মিসিং লিঙ্ক যা তারা খুঁজে পেতে পারে না। এখন বাইবেলে দেখুন, আপনি এর সাথে অসম্মত হতে পারেন, আপনাদের অনেকেই, কিন্তু আমি শুধু চাই আপনি এটি আপনাদের মনে রাখুন এবং এটির বিরুদ্ধে প্রতিকূল ধারণাগ্রস্ত হবেন না। শুনুন, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ডক্টর ডেহানকে শুনেছেন, আমি নিশ্চয়ই তার মতো ব্যক্তির যোগ্যতা এবং একজন ভালো ব্যাপটিস্ট ভাই, এবং অবশ্যই আমি তার প্রশংসা করি, আর তার অনেক বুদ্ধিমত্তা এবং জ্ঞান আছে। আমি মনে করি তার চেয়ে আমি কখনো কাউকে ভালো করে জানি কিনা, কারণ তিনি একজন ধর্মশাস্ত্রের বিদ্বান, একজন চিকিৎসক এবং বিজ্ঞানের একজন বড় বিদ্বান ছিলেন, একজন বুদ্ধিমান মানুষ। কিন্তু তিনি বলেছিলেন যে ঈশ্বরের পুত্রগণ মনুষ্যদের কন্যাদের সুন্দর দেখেছিল। তিনি জোসেফাস ইতিহাসবিদের পক্ষ সমর্থন করে বলেন যে তারা নিজেদেরকে মানব দেহে প্রবেশ করিয়ে দিয়েছিল এবং তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছিল। আর সেই সময় নোদ দেশের মধ্যে দৈত্যরা ছিল, যাকে ইচ্ছা স্ত্রী করে গ্রহণ করে নিল এবং সেখানে বাস করতে থাকলো। যখন ঈশ্বরের পুত্র পতিত দূতেরা দেখল, মনুষ্যদের কন্যাদেরকে দেখল, আর তাদের যৌন বাসনা এত তীব্র ছিল যে এখনো তাদের পতন অবস্থাতেই তারা পাপী হয়েও তারা মানুষের শরীরের মধ্যে নিজেদের প্রবেশ করিয়ে থাকতে লাগলো। যদি তারা তা করে, তবে তারা ঐশ্বরিক নিরাময়কে নষ্ট করে দেয়, তারা সবকিছুকেই নষ্ট করে দেয়। শয়তান যদি সৃষ্টি করতে পারে, তবে সে ঈশ্বরের সমান হয়ে যাবে। শয়তান সৃষ্টি করতে পারে না। আমি চাই আপনারা আমাকে একটি এমন জায়গা দেখান যেখানে শয়তান সৃষ্টি করতে পারে। সে সৃষ্টি করতে পারে না, সে কেবল যা তৈরি করা আছে তা বিকৃত করে। সে সৃষ্টিকর্তা নয়, সে শুধুমাত্র একটি বিকৃতকারী। আচ্ছা, তারপর কি হলো? লক্ষ্য করুন, এটি হলো আমার সংস্করণ, এই হলো হারানো সংযোগ। এখন তারা একটি শিম্পাঞ্জি পেয়েছেন, কিন্তু আপনি একটি মহিলার সঙ্গে একটি শিম্পাঞ্জির দ্বারা এবং সন্তান উৎপন্ন করতে পারবেন না। আপনি কোনো প্রাণীর সাথে মানুষের মিলন ঘটিয়ে সন্তান উৎপন্ন করতে পারেন না, এটা মিশ্রিত হয় না। আপনি কোনো প্রাণীর রক্ত মানব দেহে মেলাতে পারবেন না। যখন আমি আফ্রিকায় ছিলাম, তখন তারা সেই দরিদ্র জনগোষ্ঠীর সাথে এমনভাবে ব্যবহার করত যেন কেউ আমাকে বলেছিল তারা পশু ছাড়া আর কিছুই নয়। আমি বললাম, আমায় মাফ করবেন, তারা যেমন আপনিও সেরকম মানুষ, সম্ভবত আপনার থেকে তারা একটু বেশি মানুষ। আমায় আপনাকে বলতে দিন, যখন আপনাদের মধ্যে ওই ধরনের মনোভাব থাকে, আপনি তখন একটা পশুর দিকে ফিরে যাচ্ছেন। আমি বললাম, সেই লোকটি যদি কোদালের ফলার মতো কালো হয়, অথবা সে যদি কুমড়োর মতো হলুদ হয়, অথবা যদি নীল গাছের মতো নীল হয়ে থাকে, তবুও সে আপনাকে রক্ত সঞ্চালন করে আপনার জীবন বাঁচাতে পারে, কিন্তু আপনি কখনো একটি পশুর রক্ত আপনার মধ্যে রাখতে পারবেন না। অবশ্যই তিনি একটি মানুষ, কারণ যেহেতু একজনের চামড়ার রং কালো, অন্যের বাদামি, অন্য কারো হলুদ এবং অন্যজনের সাদা, এর সাথে এর কোনো সম্পর্কই নেই। বাইবেল বলে একটি রক্ত দিয়ে ঈশ্বর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, এবং এটা একেবারে সত্য। আমরা যেখানে বসবাস করি, আমাদের রং সেই অনুসারে পরিবর্তন হয়ে যায়, এর সাথে এটির কিছুই করার নেই। ঈশ্বর এক ব্যক্তি থেকে সমস্ত জাতি, এক রক্ত থেকে সব জাতি বানিয়েছেন। চীন দেশীয়রা, কোনো কালো চামড়ার মানুষ এখন বলতে পারবে না যে আপনারা হলুদ, আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, সে আপনার ভাই। এবং আপনি সাদা চামড়ার মানুষরা, আপনারা হলুদ মানুষ বা কালো মানুষদের বলতে পারবেন না, কেউই কাউকে বলতে পারবেন না যে আপনার সাথে আমার কোনো কিছু করার নেই, তিনি আপনার ভাই। একদম ঠিক। এখন লক্ষ্য করুন, এখন এখানে কি ঘটেছে। আমি বিশ্বাস করি এবং বাইবেল দ্বারা সমর্থন করতে পারি যে এটা সর্প ছিল যে এমন করেছে। সর্পই হল সেই শিম্পাঞ্জি এবং মানুষের মধ্যে সেই হারানো সংযোগ। কারণ শুনুন, এখন লক্ষ্য করবেন, সর্প একটি সরীসৃপ ছিল না, সে ক্ষেত্রে সমস্ত প্রাণীর মধ্যে সব থেকে খল ছিল। এখন আমি গিয়ে অভিধানগুলো খুঁজে দেখছিলাম, আজকে সব জায়গা থেকে খুঁজছিলাম এবং এই শব্দটি দেখার জন্য যে খল শব্দটির অর্থ কি। মানে এর মানে হলো তীক্ষ্ণ বুদ্ধিমান হওয়া এবং ধূর্ত হওয়া। এখন হিব্রু অভিধানে MAHA মাহা এর সর্বোত্তম ব্যাখ্যা হল জীবনের নীতিসমূহের সত্যিকারের জ্ঞান থাকা। এখন এটি এক মিনিট দেখুন, সে ধূর্ত, চিত্তাকর্ষক, তবুও তাকে সর্প বলা হয়। কিন্তু মনে রাখবেন, সে ছিল সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এবং মাঠের অন্য যে কোনো জীবজন্তুর তুলনায় সে অধিক মানুষের মতো ছিল, একটি মানুষের নিকটতম প্রজাতি। সে সরীসৃপ ছিল না, অভিশাপ তাকে একটি সরীসৃপ বানিয়ে দিয়েছিল, এবং সে ছিল, বাইবেল বলে যে সে সব থেকে সুন্দর ছিল। এমনকি অভিশাপও তার সৌন্দর্যকে সম্পূর্ণরূপে দূর করতে পারেনি। এখনো একটি সর্পের জমকালো রং হলো সুন্দর এবং তার মধ্যে চতুরতা এবং কূটনীতি পাওয়া যায়। এমনকি অভিশাপও এটি তার থেকে সরাতে পারেনি। কিন্তু আপনি মনে রাখবেন, ঈশ্বর তাকে বলেছিলেন যে তার পা চলে যাবে এবং সে তার পেটে ভর দিয়ে চলবে, এবং আপনি সাপের মধ্যে একজন মানুষের মতো দেখতে একটিও হাড় খুঁজে পাবেন না, এবং এই কারণেই বিজ্ঞান হারিয়ে গিয়েছে, কিন্তু সেখানে সে আছে। ঈশ্বর জ্ঞানী ও বুদ্ধিমানদের কাছ থেকে এটি লুকিয়ে রেখেছেন এবং ঈশ্বরের সন্তানদের কাছে এটি প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন শেষকালে, যখন ঈশ্বরের পুত্ররা প্রকাশ পাবে। যখন ঈশ্বরের পুত্ররা জগতের ভিত্তিমূল স্থাপনের আগেও আনন্দ করছিল, যখন ঈশ্বরত্বের মহান প্রকাশ এবং অন্যান্য গভীর বিষয়গুলো সবকিছু শেষকালে নিয়ে আসা হবে, তিনি ঈশ্বরের সন্তানদের মাধ্যমে এই জিনিসগুলো প্রকাশ করবেন। আপনারা জানেন যে বাইবেল তা শেখায়, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, এই কারণে ঈশ্বর আমাদের কাছে এই জিনিসগুলো প্রকাশ করেছেন। ঈশ্বর তার পুত্রকে উদ্ভাসিত করে এনেছেন, তিনি কোনো মানুষের জ্ঞানের সীমাবদ্ধতাকে অতিক্রম করছেন আধ্যাত্মিক প্রকাশের মধ্য দিয়ে এবং এগুলোকে নিয়ে আসছেন। আমরা কি এই বাইবেল শিক্ষা দিইনি? যার জ্ঞান আছে সে বুঝে নিক। এটা নয় যে সেগুলো কোনো ধার্মিক বিদ্যালয় থেকে শেখা হয়েছে, কিন্তু ঈশ্বরের সামনে হাঁটু গেড়ে যা শেখা যায় এবং ঈশ্বর আনন্দের সাথে সেটা তাকে দেন, ঈশ্বরের পুত্ররা প্রকাশিত হচ্ছে। এখানে সেই সর্প আছে। এখন আমি সেই সর্পের বিষয়ে আপনাদেরকে আমার ধারণা দিতে চলেছি যে সেই সর্প কি ছিল। আমরা পেয়েছি, আমরা সব থেকে ছোট প্রজাতি থেকে শুরু করে একটি ব্যাঙ থেকে শুরু করে সে ব্যাঙাচি আগে নিয়ে যেতে যেতে অবশেষে বানর পর্যন্ত পৌঁছাই, তারপর শিম্পাঞ্জি পর্যন্ত। এখন আমরা শিম্পাঞ্জি থেকে লাফিয়ে সোজা মানুষে পৌঁছে যাই, আর অবাক হই, মাঝে এই মাঝখানে কি ছিল। আচ্ছা, বিজ্ঞান বলে, এখন অপেক্ষা করুন, আমরা মহিলা মানুষ এবং বানর, অথবা পুরুষ শিম্পাঞ্জি, অথবা মানুষ ও স্ত্রী শিম্পাঞ্জির সঙ্গে আমরা একটা প্রজাতি তৈরি করার চেষ্টা করব। এটা কাজ করবে না। যে কোনো পশুর সাথে প্রজাতি তৈরি করার চেষ্টা হোক না কেন, এটা কোনো কাজ করবে না। রক্ত মিশবে না, আপনার রক্ত একেবারে ভিন্ন ধরনের। সেখানে এরকম কিছু রক্ত হয় যা দুটো প্রাণীর মধ্যে মিশতে পারে, আর তারা এরকম কোনো পশু খুঁজতে পারেনি যাদের রক্ত মানুষের সাথে মিশতে পারে। ও হালেলুইয়া, আমি এখন খুব ধর্মীয় অনুভব করছি। লক্ষ্য করুন, কেন ঈশ্বর তাদের থেকে এটি লুকিয়ে দিয়েছেন। সাপের মধ্যে এমন কোন হাড় পাওয়া যায় না যা দেখতে মানুষের কোনো হাড়ের মতো। তিনি এটাকে এত দূরে করে রেখেছেন যে অনেক বুদ্ধিমান ধূর্ত ব্যক্তিরাও এটা আবিষ্কার করতে পারবে না। আর আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কোথা থেকে সেই বুদ্ধিমান এবং ধূর্ত লোকেরা এসেছে, কোথায় তারা এখন আছে। যেভাবেই হোক, দেখুন, সেটা বিজ্ঞানের মধ্যে দিয়ে আসতে পারে না, এটাকে আত্মিক প্রকাশ দ্বারা আসতে হবে। আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। এই পাথরের উপর আমি আমার মণ্ডলী গাঁথব, আর নরকের দরজা এর উপর প্রবল হবে না। আত্মিক প্রকাশ। কিভাবে হেবল জানতে পারল যে একটি মেষশাবক বলিদান করতে হবে, এর পরিবর্তে যে কোয়েন ক্ষেত্রের ফল উৎসর্গ করে? এটা তার কাছে আত্মিকভাবে প্রকাশিত হয়ে গিয়েছিল। আপনি এটা ধর্মীয় বিদ্যালয় থেকে পেতে পারেন না, আপনি এটা সংস্থা থেকে পেতে পারেন না, আপনি এটা স্বর্গ থেকে পান। এখন সর্পকে লক্ষ্য করুন, এই সর্প যা প্রথমে ছিল, আসুন আমরা সেটার একটা ছবি আঁকাই। সে একজন লম্বা চওড়া মহান ব্যক্তি, সে ছিল মানুষ আর শিম্পাঞ্জির মাঝখানের একটি প্রজাতি। আর সেই সর্প, সেই শয়তান লুসিফার, সে জানত যে এটাই একমাত্র রক্ত ছিল যা মানুষের রক্তের সঙ্গে মিশতে পারত, সেটাই একমাত্র প্রাণী ছিল যার দ্বারা সে কাজ করতে পারত। সে শিম্পাঞ্জির সাথে কাজ করতে পারত না, কারণ শিম্পাঞ্জির রক্ত মানুষের রক্তের সাথে মিশতে পারত না, সে অন্য কোনো প্রজাতির সাথে কাজ করতে পারত না। সে মেষের সাথে কাজ করতে পারত না, সে ঘোড়ার সাথে কাজ করতে পারত না, সে আর কোনো পশুর সাথে এই কাজে ব্যবহার করতে পারত না, তাকে এই সর্পের সাথে কাজ করতে হতো। আসুন এখন তাকে নেই এবং দেখি সে দেখতে কেমন ছিল। সে ছিল একটি বিরাট লম্বা চওড়া প্রাণী, প্রাগৈতিহাসিক এর দৈত্য। সেখানে তারা এই বড় বড় হাড়গুলো পেয়েছে, আর আমি আপনাদেরকে সেটা বাইবেলে দেখাবো। এখন ভালো করে দেখুন। ঠিক আছে, এই লম্বা চওড়া প্রাণীটি আসুন ধরে নিই, সে ছিল 10 ফুট লম্বা, বড় কাজযুক্ত। সে দেখতে ঠিক মানুষের মতো ছিল, আর তার রক্ত নিচে থেকে উপরে সমস্ত প্রাণীদের মধ্যে এক পশু থেকে আরেক পশু পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তার রক্ত উচ্চ শ্রেণীর হয়ে গিয়েছিল যে তা মিলিত হতে পারে। আপনারা পশুদের একে অপরের সাথে মেলাতে পারেন, আর তাদের রক্ত উচ্চ থেকে উচ্চতর হতে থাকবে, অবশেষে তা মানুষের রক্তের কাছাকাছি চলে আসবে। কিন্তু এই অন্তিম যোগসূত্রটি এখানে মানুষ আর পশুর মধ্যেকার যোগসূত্র বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কতজন জানেন যে বিজ্ঞান সেই হারানো সংযোগকে খুঁজে পায়নি? আপনারা সবাই তা জানেন। কেন? কারণ সেই সংযোগটি ছিল এটাই, সেই সর্প এখানে এসেছিল, সে একটা বড় লম্বা প্রাণী। আর শয়তান নেমে আসে এবং বলে, আমি প্রেরণা দিতে পারি। এখন যখন আপনি যান আর মহিলাদের দেখেন আর তাদের সাথে চলাফেরা করা, সম্বন্ধ স্থাপন করতে থাকেন, আর এটা আপনার নিজের স্ত্রী নয়, আপনি মনে রাখবেন আপনি শয়তানের দ্বারা অভিষিক্ত হয়েছেন। লক্ষ্য করুন, শয়তান নেমে আসে আর সর্পের ভিতরে প্রবেশ করে, আর সে হবাকে এদের উদ্যানে পায় নগ্ন রূপে, আর সে মাঝখানের ফলের বিষয়ে কথা বলে। মাঝখানের অর্থ হল মধ্যস্থান আর এসব, আপনারা বুঝতে পারছেন। এই সভায় সব ধরনের লোকেরা মিলেমিশে আছে। আর সে বলল, এটা চিত্তাকর্ষক ছিল, এটা দেখতে সুন্দর ছিল। সে কি করেছিল? সে হবার সাথে প্রেম করেছিল আর তার সাথে বাস করছিল এক স্বামী হিসাবে। আর সে দেখলো যে এটা ভালো, তাই সে গেল এবং স্বামীকে গিয়ে বলল। কিন্তু সে ইতিমধ্যে শয়তানের দ্বারা গর্ভবতী হয়ে গিয়েছিল, আর সে তার প্রথম সন্তানকে জন্ম দিল, যার নাম ছিল কোইন, শয়তানের পুত্র।
And I will put enmity between thy seed and the serpent's seed.
এখন আপনি বলবেন যে ওটা ভুল, ঠিক আছে, আমরা খুঁজে দেখব যে এটা ভুল কিনা, আর আমি তোমার বংশ এবং নারীর বংশের মধ্যে শত্রুতা জন্মাইব।
What? The serpent's seed. She had a seed and he had a seed.
কি? সর্পের বংশ, নারীর একটা বংশ ছিল আর তার কাছেও একটা বংশ ছিল, আর সে তোমার মস্তক চূর্ণ করবে আর তুমি তার পাদমূল দংশন করিবে। আর চূর্ণ করার সেখানে অর্থ হল একটি প্রায়শ্চিত্ত করা। এখন সেখানেই হল সেই সর্পের বংশ। এখন লক্ষ্য করুন, এখানে দুইটি ব্যক্তি বেরিয়ে আসে। এখন সে সর্প যখন সে সেখানে দাঁড়িয়েছিল, এই লম্বা চওড়া বড় পুরুষ সেখানে দাঁড়িয়েছিল, সে ছিল দোষী আদমের স্ত্রীর সাথে ব্যভিচার করার দোষে। আজকে পাপ কোথায় রাখা আছে? কি জিনিস আজ জগতের সবকিছুকে আজকের রূপে নিয়ে এসেছে? এখন নিশ্চিতভাবেই আপনারা ধরতে পারছেন যে আমি কি বিষয়ে কথা বলছি, আর সেখানেই সেটা ছিল। আর যখন সে করল, ঈশ্বর বললেন, আদম এবং হাওয়াকে ডাকতে শুরু করলেন, আর সে বলল, আমি উলঙ্গ, আর তিনি বললেন, তোমাকে কে বলল যে তুমি উলঙ্গ? তারপর যেমন সেনাদের মধ্যে হয়, তারা শুরু করে দিল অন্যের উপর দোষ চাপানোর খেলা। আচ্ছা, আপনি যে স্ত্রী আমাকে দিয়েছিলেন সেই এটা করিয়েছে, সেই আমাকে খাইয়েছে। আর নারী বলল, সর্প আমাকে আপেল দিয়েছিল। ঠিক আছে প্রচারকগণ, ধ্যান দিয়ে দেখুন, সে বলেছিল সর্প আমাকে ভুলাইয়াছিল। আপনারা জানেন যে ভুলানোর অর্থ কি? এর অর্থ হল কলুষিত করা, যেমন সে ছিল। শয়তান কখনই তাকে কোনো আপেল দেয়নি, সর্প আমাকে ভুলাইয়াছিল, আর তারপর অভিশাপ নেমে এলো। তিনি বললেন, যেহেতু তুমি সর্পের কথা শুনেছ, তোমার স্বামীর কথার পরিবর্তে তুমি পৃথিবী থেকে জীবন নিয়ে নিয়েছ, এবং তুমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি পাবে, এবং তোমার বাসনা তোমার স্বামীর প্রতি থাকবে, আর এ সমস্ত বললেন। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনলে আমার কথার পরিবর্তে, আমি তোমাকে ধুলা থেকে তুলেছিলাম, সর্বোচ্চ প্রজাতি, ধুলাতেই তুমি ফিরে যাবে। আর সর্প, যেহেতু তুমি এই কাজ করেছো, তোমার পা তোমার শরীর থেকে চলে গেল, তুমি তোমার পেটে ভর দিয়ে চলবে তোমার সারা জীবন ধরে, আর তোমাকে ঘৃণা করা হবে, আর ধুলাই হবে তোমার খাদ্য। সেখানেই আপনারা সেটিকে পাবেন। এটাই হলো সেই হারানো সংযোগ। এখন এখানে কোইন আসে, আসুন তার স্বভাবের দিকে লক্ষ্য করা যাক। এখন আসে কোইন, সে কি ছিল? সে ছিল এক ধূর্ত ব্যবসায়ী। সে ক্ষেত্রে কাজ করত, ধূর্ত, বুদ্ধিমান, ধার্মিক, অতি ধার্মিক। আর তার গুণাবলীকে দেখুন, আমার সাথে আর কিছু মিনিট দেখুন। এখানে সে আসে, সে জানে, সে তার মধ্যে অনেক নৈতিকতা আছে। সে গির্জায় যায়, সে গির্জা তৈরি করে, তার কাছে নৈবেদ্য নিয়ে আসে, একটি বেদী নিয়ে আসে, আর সবকিছু করে, একটি বেদী তৈরি করে, আর তার মধ্যে সে ফুল দিয়ে সেটাকে সাজিয়ে রাখে, ক্ষেত্রে শস্য রাখে, ক্ষেত্রে ফল ঈশ্বরকে উৎসর্গ করে, বলে, এই নাও প্রভু, আমি জানি আমাদের বাবা মা আপেল খেয়েছিল যা এই পাপকে নিয়ে এসেছিল। আর তার আজকের বংশধররা অনেকটা এরকমই চিন্তা ভাবনা রাখে, দেখায় যে এটা কোথা থেকে এসেছে। ক্ষেত্র থেকে তার আপেল নিয়ে এসেছিল, সেগুলোকে বেদিতে রেখেছিল, বলেছিল এটাই পাপের প্রায়শ্চিত করবে। ঈশ্বর বললেন এটা আপেল ছিল না, কিন্তু আত্মিক প্রকাশের দ্বারা হেবল জানতে পেরেছিল যে এটা রক্ত ছিল। তাই সে একটা মেষ নিয়ে এলো, সে তার গলায় আঘাত করলো আর এটা মরে গেল। আর ঈশ্বর বললেন ওটা ঠিক, ওটাই সেই কারণ, এটা রক্তই ছিল। আপনারা জানেন আমি কোন রক্তের কথা বলছি, ঠিক আছে, এটা রক্তই ছিল যা এটা করেছিল। এখন লক্ষ্য করুন, আর যখন কোইন তার পবিত্র কপটি ভাইটিকে দেখলো যে তার বলিদানকে ঈশ্বর গ্রহণ করেছেন, আর চিহ্ন আর অদ্ভুত লক্ষণ তার পিছনে যাচ্ছে, সে তাতে ঈর্ষাপূর্ণ হয়ে গেল। সে বলল আমরা এই সভাগুলোকে আমরা শীঘ্রই বন্ধ করে দিব। তার ভাইদের দিকে তাকান, তার সন্তানদের দিকে আজকে তাকান। এখন আমি তার চেয়ে বেশি বুদ্ধিমান, তাই সে রেগে গেল। রাগ কোথা থেকে এসেছে আপনি কি বলতে পারেন? যে রাগ, সে তার ভাইকে হত্যা করেছিল, সে একটি নরঘাতক ছিল। আপনি কি ঈশ্বরকে নরঘাতক বলতে পারবেন? আর আদম ছিল ঈশ্বরের পুত্র, বাইবেল বলেছে যে আদম ঈশ্বরের পুত্র ছিল, সেই সিদ্ধ শুরু সেখানে। আদম ঈশ্বরের পুত্র ছিল, আর সেই ঈর্ষা এবং দ্বেষ এবং সবকিছু সেই সিদ্ধ ধারা থেকে আসতে পারত না, এটাকে আরেকটা স্থান থেকে আসতে হতো। এটা শয়তান থেকে এসেছিল, যে ছিল একটি নরঘাতক শুরু থেকে। বাইবেল বলে সে ছিল একটি মিথ্যাবাদী এবং একজন নরঘাতক প্রথম স্থান থেকে, আর এটাই হলো সেটা। আর সে তার ভাইকে মেরে ফেললো, আর সেটা ছিল খ্রিস্টের মৃত্যুর একটি নমুনা। তারপর সেখান থেকে, কারণ তিনি শ্বেতকে উঠালেন আর তার স্থান নেওয়ার জন্য, খ্রিস্টের মৃত্যু কবরপ্রাপ্ত হওয়া এবং পুনরুত্থানের প্রতীক। আর লক্ষ্য করুন, তারপর এখানে আসে সেই দৈত্যরা, কারণ কোইন নদ দেশে চলে গেল। যদি তার পিতা একটি লম্বা চওড়া এক ব্যক্তি ছিল, তাহলে কোইন কেমন হবে? তার পিতার মতোই। আর সে নদ দেশে গেল আর তার বোনদের মধ্যে একজনকে গ্রহণ করে নিল। একমাত্র উপায় এটাই ছিল যা সে করতে পারত। আর কোনো মহিলা সেখানে আসতে পারত না, কিন্তু কেবল হবার দ্বারাই। তারা দাবি করে 70 জন ছেলে মেয়ে ছিল। যদি কোনো মহিলা না থাকতো, বাইবেল মহিলাদের বিবরণ রাখেনি যখন তারা জন্মায়, কেবল পুরুষদের বিবরণই রাখা হয়েছিল। আর যখন, যদি হবা ছাড়া কোনো মহিলা না থাকতো, তাহলে সেখানে যখন সে মারা গেল, তখন সমস্ত মানব জাতি শেষ হয়ে যেত। তার কাছে কন্যা থাকতেই হতো আর তাকে নিজের বোনকে বিয়ে করতেই হতো। সে নদেশে চলে গেল, তার স্ত্রীকে নিল, আর যখন সে তাকে সেখানে বিয়ে করল, সেখানেই তারা বড় বড় দৈত্যদের পেল, যারা ছিল ঈশ্বরের পতিত সন্তান, যারা তাদের পিতার মধ্য দিয়ে এসেছিল, সেই শয়তান কোইনের মধ্য দিয়ে। ওখানেই সে হারানো সংযোগটি ছিল। আর সর্পের বংশকে দেখুন, এখন লক্ষ্য করুন, মনে রাখবেন সর্পের বংশ ধার্মিক ছিল। কিছু মিনিটের মধ্যে দেখুন আর সেটা সামনে আসছে। এখানে আসে সর্পের বংশ, তাদের কি হয়েছিল? এখন এখানে আমাকে কিছু পড়তে দিন যা আমি আজ এই বিকাল বেলায় লিখে রেখেছিলাম। হেবলের বংশ দিয়ে কে এসেছিল এটি শুনুন, ঠিক আছে? হেবলের সাথে আসে, হেবলের পর শেত আসে, শেতের পর নোহ আসে, নোহর পরে শেম আসে, আর শেমের পরে আব্রাহাম আসে। আব্রাহাম থেকে ইশাক আসে, ইশাক থেকে আসে যাকব, যাকব থেকে আসে যিহূদা, যিহূদা থেকে আসে দাউদ, দাউদের থেকে আসে খ্রিস্ট, সেই সিদ্ধতা। ফিরে গিয়ে লক্ষ্য করুন কিভাবে ঈশ্বরের আত্মা হেবলের মধ্যে সেখানে বাস করত। দেখুন কিভাবে এটা শেতের মধ্যে বাস করেছিল। তাকিয়ে দেখুন কিভাবে এটা যিহূদার মধ্যে বাস করত। দেখুন কিভাবে এটা দাউদের মধ্যে বাস করত। দেখুন সেই আত্মা ধার্মিক বীজের মধ্যে দিয়ে আহ্বান জানাচ্ছে সমস্ত পথ ধরে। কোনো ব্যাপার না, তারা কি করেছিল, তারা পূর্ব নির্ধারিত ছিল। যাকবের দিকে তাকান, আমি এটা অপবিত্রতাযুক্ত মনোভাবের সাথে বলছি না, কিন্তু যাকব কিছুটা লাজুক প্রকৃতির, সবসময় মায়ের পিছন পিছন থাকত, চারিদিকে দৌড়ে বেড়াত, একটা ছোট সংকোচপূর্ণ বালক ছিল। আর সে তার চুরির চামড়ার বস্ত্র পরে নিজের পিতাকে প্রতারণা করে জ্যেষ্ঠাধিকারের আশীর্বাদ নিয়ে নিয়েছিল, কিন্তু এটা তাকে দেওয়া হয়েছিল পৃথিবীর ভিত্তিমূল স্থাপনের পূর্বেই, নিশ্চয়ই এটা তখনই দেওয়া হয়েছিল। সে সেখানে গেল এবং তার শ্বশুরকে মিথ্যা কথা বলল, আর সে কিছু দাগযুক্ত শাখা অরমন বৃক্ষের শাখা নিত এবং সেগুলো জলের মধ্যে রেখে দিত, যেন সেই মেষগুলোর মধ্যে রেখান্বিত ও বিন্দু চিহ্নিত পশু উৎপন্ন হয় যখন পশুগুলো গর্ভধারণ করত, যেন সেগুলো রেখাঙ্কিত পশুদের জন্ম দেয়, যেন সে প্রতারণা করতে পারে এবং সেই পশুদের নিয়ে নিতে পারত। ঈশ্বর তাকে এতেও আশীর্বাদ করলেন, ওটা ঠিক। তার উপর হায় যে যাকুবের বিরুদ্ধে কিছু বলে। আপনারা জানেন মিথ্যাভাববাদীরা কি বলেছিল, অথবা সে সঠিক ভবিষ্যৎবাণী করেছিল। উইলিয়াম, সে বলেছিল যে তাকে আশীর্বাদ দিবে সে আশীর্বাদ পাবে, এবং যে তাকে অভিশাপ দিবে সেও অভিশপ্ত হবে। আমি যাকুবকে উঠিয়েছি, আমি তাকে পেয়েছি একটি অজানা দেশে, আর যেভাবে ঈগল পক্ষী তার বাসাকে ঝাঁকায়, আমি তাকে ঝাঁকিয়েছি এবং তাকে বাইরে বের করেছি। হালেলুইয়া, না বলে না শক্তিতে, কিন্তু আমার আত্মা দ্বারা, প্রভু বলেন। সেটা দেখুন কিভাবে তা সিদ্ধতায় চলে আসে। সেই আত্মা কাজ করে ফিরে খ্রিস্টের মধ্যে সিদ্ধতাকে নিয়ে আসে, প্রত্যেকটি সাধুর মধ্যে দিয়ে ঠিক নিচে নেমে আসে। কোনো ব্যাপার না তারা কি করেছিল, তারা কি বলেছিল, তারা কি করেছিল, কিন্তু তারা সম্পূর্ণ রূপেই ধার্মিকতার বীজ ছিল। আর এখানে যখন ধার্মিক আব্রাহাম মহিমা ও আমি প্রকৃত রূপে আনন্দিত অনুভব করছি, যখন ধার্মিক আব্রাহাম মেলকিসেদকের সঙ্গে সাক্ষাৎ করলেন, যিনি স্বয়ং ঈশ্বর ছিলেন। মেলকিসেদক কে ছিলেন? সালেমের রাজা। তিনি জেরুজালেমের রাজা ছিলেন, শান্তির রাজা। তার কোনো পিতা ছিল না, তার কোনো মাতা ছিল না, তার কখনো দিনের শুরু ছিল না, জীবনের অন্তও ছিল না। তিনি আগে যা ছিলেন তিনি আজও সেভাবেই জীবিত আছেন। তিনি কখনোই জন্মগ্রহণ করেননি, তিনি কখনোই মরবেন না। তার কখনোই কোনো পিতা বা মাতা ছিল না, তার কখনোই দিনের শুরু ছিল না, আবার কখনোই জীবনের শেষও নেই। আমায় বলুন, তিনি কে ছিলেন? অনন্ত ঈশ্বর, যাতে আমরা বলি ও আমি ভুলে গিয়েছিলাম আপনারা সেটাকে কি বলেন, থিওফানি। এটাই হলো সেটা, কেবল এরকম একটা রূপকথা নয়, কিন্তু তবুও এটা ছিল যা প্রমাণিত হয়েছিল। যেমন তিনি আব্রাহামের কাছে সেই তাম্বুতে গিয়েছিলেন এক দূতের মতো, আর ভাববাণী করেছিলেন, আর সারাকে বলেছিলেন যে সে হেসেছিল, আর পিছনে আর ওই সব সেই একই জিনিস। আর এখানে তিনি ছিলেন, তিনি মেলকিসেদকের সাথে সাক্ষাৎ করেছিলেন, আর মহান প্রপিতামহ আব্রাহাম ধার্মিকতার বীজের মধ্য দিয়ে হয়ে মেলকিসেদককে দশমাংশ প্রদান করেছিলেন, আর সেটা গণ্য হল তার মহান প্রপৌত্রের উপর ধার্মিকতার বীজ। এখন এখানে আসে সেই সর্পের বংশ। এখন মনে রাখবেন, তাদের মধ্যে শত্রুতা, যুদ্ধ থাকবে। সর্পের বীজ নিচে নেমে আসে, আর এটা কি উৎপন্ন করে? এখন আসুন প্রথমে প্রথম বছরকে নেই, এখন দেখুন সেখানে কি ঘটে। আমরা এটিকে ঠিক নিচে পর্যন্ত পড়ব, কারণ আমি কেবলই এটাকে দেখলাম। সর্পের বীজ কোয়েনকে উৎপন্ন করেছিল, কোয়েন নোহ দেশে গেল, সেখানে দৈত্যরা উৎপন্ন হলো, আর তারপর তারা নোহের দেশে আসলো। তারা ছিল চতুর, শিক্ষিত এবং জ্ঞানী লোক, এটা কি ঠিক? তারা ছিল নির্মাণকারী, আবিষ্কারক, বৈজ্ঞানিক, ধার্মিকদের বংশ থেকে নয়, কিন্তু শয়তানের বংশ থেকে, সেই সর্প থেকে। তারা এরকম ধরনের লোক ছিল, যেমন বৈজ্ঞানিক, নির্মাণকারী আর মহান মহান মানুষ, শিক্ষক, শাস্ত্র তাই বলে। তারা পেতলের কাজ করত, তারা লোহার কাজ করত, তারা ধাতুর কাজ করত, তারা অনেক কিছু আবিষ্কার করেছিল, তারা বিভিন্ন ধাতু দিয়ে অনেক কিছু তৈরি করেছিল, ভবন তৈরি করেছিল, শাস্ত্র এটাই বলে। তারা স্ত্রীর বংশের প্রতি বিদ্রুপকারী ছিল, যারা ধার্মিক নোহের ঠাট্টা উড়িয়েছিল, এটি কি ঠিক? আসুন এটি একটু দূর পর্যন্ত অনুসরণ করা যাক। তারপর আমরা তাদের জাহাজ পর্যন্ত পাই, সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল, তারা পাপে এমন ভাবে লিপ্ত ছিল এবং তারা সেখানে শাসক হয়ে গিয়েছিল এবং চতুর এবং বুদ্ধিমান ছিল। যতক্ষণ পর্যন্ত ঈশ্বর স্বর্গ থেকে নিচে না দেখেন, সেখানে ধার্মিক বেশি ছিল না, তাই তিনি নোহ এবং তার পরিবারকে জাহাজের মধ্যে নিয়ে গেলেন এবং জল বর্ষণ করিলেন এবং পুরো জিনিসটাকেই ধ্বংস করে দিলেন। তার আগেই হনককে উপরে উঠে নিয়ে গেলেন, সেটা ঠিক। সেখানে শয়তানের প্রায় সমস্ত কিছু নষ্ট হয়ে গেছিল, কিন্তু তার উদ্দেশ্যকে পূরণ করতেই হবে। এখন দেখুন নোহ এবং তার পুত্ররা, যারা জাহাজের মধ্যে ছিল, হাম, শেম ও জেফত, তারা ধার্মিকতার পঙ্ক্তির মধ্যে হয়ে বেরিয়ে আসে। কিভাবে সর্পবংশ সেখানে পৌঁছেছিল? সর্পবংশ জাহাজের ভিতরে ঠিক সেভাবেই এসেছিল, ঠিক যেমনটি শুরুতে নারী দিয়ে এসেছিল, তাদের স্ত্রীদের মাধ্যমে। তারা শয়তানের বীজকে জাহাজের মধ্যে বহন করে নিয়ে গেছিল, ঠিক যেমন হবা শয়তানের বংশকে ধারণ করে কোয়েনকে জন্ম দিয়েছিল, এটা স্ত্রীর দ্বারা হয়েছিল। আপনারা সেই স্ত্রীদের প্রচারক বানিয়ে মঞ্চে নিয়ে আসেন, বাইবেল এটি নিন্দা করে। পৌল বলেন, কেউ যদি নিজেকে ভাববাদী বা আত্মিক মনে করে, তবে সে জানুক যে আমি যা কিছু লিখছি তা প্রভুর আদেশ, কিন্তু যদি কেউ অজ্ঞ হয় তবে সে অজ্ঞ থাকুক। এ কারণে আমি এখানে ব্যাপটিস্ট গির্জা থেকে বেরিয়ে গিয়েছিলাম। ভাই ফ্লিমন, যিনি এখানে একটি সময় আগে ছিলেন, আমি মনে করি তিনি রাতে সেখানে ছিলেন। ডক্টর ডেভিস বলেছিলেন, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে এবং এই মহিলাদের প্রচারক হওয়ার জন্য অভিষেক করবে। আমি বললাম, আমি এটা করব না, প্রকৃতপক্ষেই না। তিনি বললেন, আচ্ছা আমি তোমাকে বের করে দেব। আমি বলেছিলাম, আমার আরো ভালোর জন্যই আমাকে বের করে দেওয়া হচ্ছে। আমি বলেছিলাম, এটাই ঈশ্বরের বাক্য এবং এটি এই বিষয়কে নিন্দা করে, এবং ঈশ্বর যা নিন্দা করেন আমি তা ধরে রাখতে পারি না। না মহাশয়, যারা এটি করে তারা এটা দেখাচ্ছে যে তারা মিথ্যা শিক্ষক, মিথ্যা ভাববাদী। বাইবেল বলে যে এরকম লোকেরা থাকবে, যদি সম্ভব হয় তাহলে মনোনীত দিগকেও ভুলাইবে, এটাই সেই বিষয়। আর এখন লক্ষ্য করুন, আর সেখান থেকে হাম, তার স্ত্রী এবং তারা বেরিয়ে এলো। তার উপর একটা অভিশাপ ছিল। হাম থেকে নিমরোদ আসলেন, যিনি বাবিল তৈরি করেছিলেন। বাবিল থেকে ক্যাথলিক গির্জা বেরিয়ে আসে, এটা শুরু সেখান থেকে হয়। এটি আহাবের মধ্যে দিয়ে নিচে নেমে আসলো, আহাব থেকে নেমে এসে এটি ইস্করিয়তের যিহূদা পর্যন্ত এলো, যা শেষে খ্রিস্ট বিরোধী হয়ে গেছিল। আর এই শেষকালে এখানে খ্রিস্টের আত্মা এবং খ্রিস্ট বিরোধী আত্মা কাজ করছে। খ্রিস্ট বিরোধী আত্মা বলে, অলৌকিক ঘটনাগুলোর দিন অতীত হয়ে গেছে। খ্রিস্টের আত্মা বলে, তিনি কাল, আজ এবং যুগানুযুগ পর্যন্ত একই আছেন। খ্রিস্ট বিরোধী আত্মা বলে, এতে কিছু আসে যায় না যদি আপনি পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপতিস্ম নেন, জল ঢেলে বা ছিটিয়ে বাপতিস্ম নেন, যাই হোক না কেন এটা একই জিনিস। বাইবেল বলে যে ঈশ্বর অব্যর্থ এবং তিনি পরিবর্তন হন না। আপনি কাকে সেবা করতে যাচ্ছেন এটা আপনার উপর নির্ভর করে। এখন আপনি বলবেন, তারা কি একসাথে থাকতে পারে? আপনি বলেছিলেন সেই জাহাজে ভাই ব্রানাম, সেখানে হাম এবং শেত উভয় ছিলেন। এটি ঠিক, একেবারে ঠিক। হাম মন্দ ছিল, শেম ধার্মিক ও সত্যনষ্ট ছিল। ঠিক আছে, আসুন হামকে অনুসরণ করি। ঠিক আছে, এখন সেখানে হাম এবং শেম একই জাহাজে আছে, একজন ধার্মিক এবং অন্যজন অন্যায়কারী। একই জাহাজে কাক এবং কপট ছিল, একই গির্জার মধ্যে যিহুদা এবং যিশু ছিল, একই গির্জার মধ্যে খ্রিস্টবিরোধী এবং পবিত্র আত্মা ছিল। আর আজ একই আত্মা কাজ করে, ভক্তির অবয়বধারী, খুব ধার্মিক, কিন্তু ভক্তির অবয়বধারী আর তার শক্তির অস্বীকারী, এই ধরনের লোক থেকে পলায়ন করো। পবিত্র আত্মা দাবি করে যীশু খ্রিস্ট কাল আজ এবং চিরতরে একই আছেন, আপনি কোন পক্ষ নির্বাচন করবেন? খ্রিস্টবিরোধী বলে যে এটা কেবল ধর্মমতের একটি বই, আমরা প্রেরিতদের ধর্মমত পুনরাবৃত্তি করব। আমি কোন ধর্মপ্রচারককে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করি, বলি যে বাইবেলে প্রেরিতদের ধর্মমত কোথায় পাওয়া যায়। আমি বিশ্বাস করি সর্বশক্তিমান পিতা ঈশ্বরের উপর, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন, এবং তার পুত্র যীশু খ্রিস্টের উপর। আমি বিশ্বাস করি ক্যাথলিক গির্জার উপর। আমি বিশ্বাস করি পবিত্র সাধুদের সহভাগিতার উপর। আপনি এসব বাইবেলে কোথায় পান? আর এখনো আপনারা আপনাদের বড় বড় মেথডিস্ট এবং ব্যাপটিস্ট গির্জার মধ্যে এটি পুনরাবৃত্তি করেন। এটা শয়তানের একটা মতবাদ এবং মিথ্যা ভাববাদীরা এটা শেখাচ্ছে। আর আমি আশা করি যে আমি আপনাদের অনুভূতিকে আঘাত করছি না, কিন্তু আমি এখানকার আরাধনালয়ের লোকদের এটা বোঝাচ্ছি, আপনারা যারা এই ব্রানহাম ট্যাবারনেকেলে আছেন, এই ধরনের জিনিস থেকে দূরে থাকবেন। যে কোনো ব্যক্তি মৃত সাধুদের সহভাগিতায় বিশ্বাস করে সে প্রেতবিদ্যার সমর্থক। ঈশ্বর ও মানুষের মধ্যে কেবল একটি মধ্যস্থতা আছে এবং তিনি হলেন মানুষ যীশু খ্রিস্ট। পরোয়া করবেন না সেখানে কত মরিয়ম আছে। দেখুন যে নারীর বংশ সেখানে কিভাবে করেছিল, দেখুন নারীর বংশ সেখানে কিভাবে সেখানে পৌঁছেছিল। আজকে আমেরিকাকে দেখুন, আমেরিকা শয়তানের বংশে ভরা আছে। এটা কি? সে একজন মহিলার দেশ। আপনি শুনেছেন এটি একটি মহিলাদের জগৎ? এটা ঠিক, এটি একটি মহিলার দেশ। তারা এরকম নমুনাই স্থির করে দিয়েছে। বেশি দিন হয়নি যখন আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম, এক মহিলা ছিল, এক সামান্য পবিত্রতা প্রাপ্ত মহিলা বলল, আপনি জানেন আমি যদি আমেরিকায় চলে যাই তবে তারা বলে যে নারীরা সেখানে স্বাধীনতা পেয়ে গিয়েছে। আমি বললাম আমি আপনাকে বলি যে এটা তাদের কিসের দিকে নিয়ে যাচ্ছে, আর আমি তাকে বলতে শুরু করি। তিনি বললেন, ও দয়া, আমি এরকম কিছুই চাই না। আমি বললাম এটা এখানেই নিয়ে আসে। আপনি জানেন এখানে লোকেরা যেমন করছে সেখানে তারা এরকম কিছুই করে না। এটা কি? আমাকে দেখাতে হবে যে আমেরিকা একটি স্ত্রী, আমাদের মুদ্রার উপর একটি মহিলার ছবি, এখানে সবকিছু একটি মহিলার নামে হয়। আমাকে বলুন, দেশের মধ্যে পর্যাপ্ত মদ্যশালা নেই, আপনি এই শহরে 40টি মদ্যশালা বানিয়ে দেন আর 3টি বেশ্যাকে ছেড়ে দেন, যারা দেখতে সুন্দর, যারা রাস্তায় কোমর দুলিয়ে চলে, তারা নিজেদের পেছনে বাসনাময় এমন আত্মাকে ছেড়ে দেবে, তারা এতগুলো আত্মাকে নরকের দিকে নিয়ে যাবে যে হয়তো সারা শহরের মদ্যশালাগুলোও পারবে না। এটা ঠিক কথা। তাহলে পতনের কারণ কে? এই মহিলা, সে কি? সে আমেরিকার দেবী। এই পুরনো চলচ্চিত্র অভিনেতা বা অভিনেত্রীদের নিন, তারা এখানে উঠে ও 4-5 বার বিয়ে করে, একই সময়ে 3টি বা 4টা স্বামী রেখে বসবাস করে, এবং এই ম্যাগাজিনগুলো তাদের কথা প্রকাশ করে দেয় এবং তাদের নগ্ন ছবি ছেপে বাইরে প্রকাশ করে দেয়। আর এখন ছোট মেয়েরা, তোমরা তাদেরকে তোমাদের আদর্শ বানাচ্ছ কেন? তোমাদের আগে তোমাদের মায়েরা সম্ভবত, তোমাদের আগে তোমাদের ঠাকুমারা হয়তো এরকম ছিলেন। আপনারা দেখলেন যে সর্পের বীজ কোথা থেকে কাজ করে? অবশ্যই এটি তাই। আর এটা কি করছে? ব্যবস্থা অনুযায়ী অধর্মের পাপ যদি 14 প্রজন্মের কাজ পর্যন্ত থাকে, তবে এই দিনে পরিণতি কি হবে, যেখানে ধার্মিকদের বীজ আলাদা করা হচ্ছে? আর ঈশ্বর বলেছেন যে এমন সময় আসবে যদি তিনি এই দিনকে ছোট না করতেন তাহলে তাদের মধ্যে কেউই বাকি থাকতো না। আমরা শেষ সময় এসে পড়েছি। আজ রাতে ধার্মিকদের বংশগুলোকে খুঁজুন, শহরের মধ্যে চলে যান, ও আপনি গির্জার সদস্যদের দেখতে পান, ঠিক যতটা বিশ্বস্ত হওয়া উচিত ততটাই বিশ্বস্ত ব্যাপটিস্ট ও প্রেসবিটেরিয়ান লোকেরা, কিন্তু ঈশ্বরের সাথে তাদের কোনো সম্পর্কই নেই, ঠিক যেমন একটি খরগোশের বরফের জুতায় পা রাখার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা তার বিষয়ে কিছুই জানে না, তারা কেবল জানে আপনি কি একজন খ্রিস্টান, আমি একজন ক্যাথলিক, আপনি কি একজন খ্রিস্টান, আমি একজন ব্যাপটিস্ট, আপনি কি একজন খ্রিস্টান, আমি প্রেসবিটেরিয়ান, আপনি কি খ্রিস্টান, আমি পেন্টিকোস্টাল, সেটার সাথে এটার কোনো সম্পর্কই নেই। আপনি একজন খ্রিস্টান হন কারণ ঈশ্বর তার করুণা দ্বারা আপনাকে রক্ষা করেন, আর আপনি এটি সম্পর্কে জানেন, আর কিছু আপনার জীবনকে পরিবর্তিত করে দিয়েছে যে আপনি আগের চেয়ে অন্যরকম জীবনযাপন করছেন, আর আপনি যীশু খ্রিস্টতে এক নতুন ব্যক্তি এবং সৃষ্টি হয়েছেন, অবশ্যই। কিন্তু এখন আপনি দেখুন যে সর্পের বীজ কোথায় আছে। সর্পের বীজ কি ছিল? ব্যভিচার। আপনি অনুসরণ করছেন হবার সাথে ব্যভিচার। সেটার কি ঘটেছে? কিসের দ্বারা সেই বীজ এগিয়ে যায়? আজ রাতে সেই বীজটি কি? পিছনে ফিরে দেখুন, কয়েক বছর আগে যখন প্রথম গানটি বেরিয়ে এসেছিল, আপনারা বয়স্ক মানুষরা জানেন, যখন তারা রেডিওতে গান গাইতে দেওয়ার আগে তারা গানকে পরীক্ষিত হতে দিত, এবং প্রথম যে গানটি বেরিয়েছিল সেটা ছিল নাচো মেয়েরা নাচো, তোমাদের সুন্দর হাঁটু দেখাও, আর এরকম সব, বাবা এবং মায়ের উপর হাসো এবং তাদের উপর হা 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 করে হাসো। এটাই প্রথম গান ছিল যা তারা রেডিওতে এমনি আসতে দিয়েছিল। আপনি কি ভাবেন যে এই গানটি যে লিখেছেন আজ রাতে সে কোথায় আছে? সে মারা গেছে। আপনি ক্লারা বো সম্পর্কে কি মনে করেন, যে প্রথম অর্ধনগ্ন বস্ত্র পরে বেরিয়ে এলো, ডেঞ্জারাস কার্ভস গানটি গিয়েছিল এবং হাজার হাজার আত্মাকে নরকে পাঠিয়েছিল? আজ রাতে সে কোথায় আছে বলে মনে হয়? সে অনেকদিন আগেই মারা গেছে। সে তার ওই শরীরের সাথে কোথায় আছে? নৈতিক রূপে নষ্ট হয়ে সে ধুলোর মধ্যে চাপা পড়ে আছে, আর কীট পতঙ্গ তার দেহকে খেয়ে নিয়েছে, আর তার আত্মা একটি ন্যায়পরায়ণ ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছে। সেই মানুষটি কোথায় যে সেই মহিলাকে নিয়ে যায় এবং তাদের পুরনো অভদ্র নোংরা কাপড়গুলো তৈরি করে যা তারা পড়েছে এবং পথের এদিক ওদিক ছড়ে গিয়ে অনুপযুক্ত হয়ে যায়? বলেন, তারা কি জন্য এরকম করে? কেন আপনি এই ধরনের বস্ত্রগুলি পরেন? কারণ আপনি চান পুরুষটা আপনার দিকে তাকাক, এবং এটি প্রমাণ করার দ্বিতীয় কোনো আপনার কাছে উপায় নেই। আর আপনি কি জানেন যে আপনি যখন তা করেন এবং কিছু পুরনো পাপী আপনার দিকে তাকায়, আপনি কি জানেন কি ঘটছে? বিচারের আসনে আপনি বলছেন, ভাই ব্রানাম, আমি আমার স্বামীর প্রতি যেমনটা হতে পারি ঠিক তেমনটাই সত্য, কিন্তু আপনি ব্যভিচারের জন্য দোষীগণ্য হবেন। যিশু বলেছিলেন যে যে কেউ স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে সে ইতিমধ্যেই তার হৃদয়ে তার সঙ্গে ব্যভিচার করেছে। সেই ব্যক্তিকে যখন ব্যভিচার করার জন্য উত্তর দিতে হয়, তখন সেই মহিলার কি হবে যার জন্য এই ব্যভিচারটি হল? আপনি নিজেকে যেভাবে সজ্জিত এবং নিজেকে উপস্থাপিত করেন এর উপরই নির্ভর করে। এখন আমি বলতে চাচ্ছি না যে আপনাকে কিছু একটা পুরনো সিন্দুক থেকে পোশাক বার করে পড়তে হবে, কিন্তু আপনি এমন পোশাক পরুন যেন আপনাকে ভদ্র মহিলার মতো দেখায়। আর আপনারা ছোট ছোট বস্ত্র পরে একটি ছোট পট্টি চারিদিকে এভাবে লাগিয়ে এবং আপনার বাচ্চাকে সাথে নিয়ে, যার চোখ সিগারেটের ট্রের মতো আর আপনার মুখে সিগারেট চেপে আপনি রাস্তায় ঘুরে বেড়ান, আপনি কোনো ভালো উদ্দেশ্যের জন্য এটা করছেন না। হতে পারে আপনি সত্য হতে অজ্ঞ হতে পারেন, কিন্তু শয়তান একটি সরঞ্জাম হিসেবে আপনাকে ব্যবহার করছে, যেমন সে হবাকে করেছিল। কেন এটি একটি স্ত্রীর দেশ? কারণ এটি ঠিক ক্যাথলিকবাদের আধিপত্যের দিকে এগিয়ে যাচ্ছে। আজ কি হচ্ছে? আপনারা কখনই তাদের যীশু খ্রিস্টের নাম উল্লেখ করতে শুনবেন না, কেবল এটাই শুনতে পারবেন, হেল মেরি, মরিয়মকে স্বাগত, মরিয়ম যে ঈশ্বরের মা, সন্ত সিসিলিয়া, সব মৃত সন্তদের অভিবাদন আওয়াজ শোনা যাবে নিচে। আমি মেক্সিকোতে ছিলাম গত বছর, এখানে একটি দরিদ্র নারী আসে, তাকে টেনে আনা হয়। তার হাঁটু এমনভাবে ছিলে গিয়েছিল যে তার হাত উঠে এসে চিল্লাচ্ছিল, এবং তার বাবা দুই সন্তানকে নিয়ে চলছিল যারা তাদের মায়ের কষ্ট দেখে কাঁদছিল। সেই মহিলার দুঃখের কারণ তারা একজনকে সন্ত বলে মানত, তিনি মারা গেছেন। পাহাড়ের উপরে তার মূর্তি বসানো আছে। তার কিছু প্রেমিক তাকে হত্যা করে দিয়েছিল, যেহেতু সে ক্যাথলিক ছিল, তাই অতএব এইভাবে শহীদ হওয়ার পরেই তাকে সন্ত বলে স্বীকার করে নেওয়া হয়েছিল। এখন এই মহিলা সেই মূর্তির কাছে হেঁচড়াতে হেঁচড়াতে অনুতাপ করতে করতে চলে যাচ্ছিল। তাকে তার পাপের অনুশোচনার জন্য ভালো মতো পাথরে ঘর্ষণ করে 2 মাইল পর্যন্ত যেতে হতো। ভাই, যদি এখনো আমার জন্য কোনো কিছু করার থাকে যা আমাকে করতে হবে, তবে যীশু খ্রিস্ট বিনা কারণে মৃত্যুবরণ করলেন, এবং আমি আমার কোনো কার্য দ্বারা নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছার দ্বারা এবং ঈশ্বরের উত্তমতার দ্বারা উদ্ধার পেয়েছি। সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করলেন, শ্রীমান ব্রানাম, সামান্য মৃত শিশুটিকে জীবিত করা হয়েছিল এবং সেখানে আরো কিছু আশ্চর্য কাজ হয়েছিল। 30,000 ক্যাথলিক? না, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, এটা ছিল 20,000। 30,000 ছিল আফ্রিকাতে। 20,000 ক্যাথলিকরা খ্রিস্টকে ব্যক্তিগত পবিত্রতা হিসেবে গ্রহণ করেছিল এক সময়, যখন সেটা ঘটেছিল তখন মেক্সিকো সিটিতে দাঁড়িয়ে। আর সেইখানে ক্যাথলিক যাজকেরা তারা কিছুই বলতে পারল না, অনেকেই সেখানে একটি দাঙ্গা শুরু হয়ে যায়, সেখানে অনেকেই পাশে ছিল। তাই তিনি বললেন, শ্রীমান ব্রানাম, আপনি কি বিশ্বাস করেন যে আমাদের সাধুরা একই জিনিস করতে পারেন যা আপনি করেন? আমি তাদের মতবাদ সম্পর্কে জানতাম, তাই আমি বললাম, অবশ্যই, তারা জীবিত থাকলে। দেখুন, সুতরাং মৃত না হওয়া পর্যন্ত কেউই একজন ক্যাথলিক সন্ত হতে পারে না, আপনারা জানেন। তাই তিনি বললেন, ও, যতক্ষণ আপনি মরে না যান আপনি একজন সাধু হতে পারবেন না। আমি বললাম, তুমি কোথায় পড়েছো? পৌল বলেন, ইফিসে স্থিত পবিত্র লোকদের সমীপে এবং যাদেরকে ঈশ্বরের লোক বলা হয়, ইফিসে থাকা পবিত্র লোকদের কাছে তিনি তার চিঠিটি পড়ছিলেন। গালাতিয়াতে, রোমে এবং অন্যান্য স্থানেও পবিত্র সন্ত্রা ছিল, পবিত্রগণ, পবিত্রকৃত ব্যক্তিগণ, এই বিষয়ে কি বলবেন? তিনি বললেন, বাস্তবিকভাবে এখন আমাদের বাইবেল দিয়ে তর্ক করা উচিত নয়, কারণ আমরা মণ্ডলী এবং গির্জা যা বলে আমরা তা মানি। আমরা এর পরোয়া করি না যে বাইবেল কি বলে, আমরা সেটাই মানি যা আমাদের গির্জা বলে। বললেন, ক্যাথলিক গির্জার ব্যাপারে আপনার মতামত কি? আমি বললাম, আমি চাইছিলাম আপনি এই প্রশ্নটা আমাকে না করতেন তো খুব ভালো হতো, যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, তবে আমি আপনাকে সত্যই বলবো। তিনি বললেন, হ্যাঁ, আমি চাই আপনি আমাকে সত্যটা বলুন। আমি বললাম, আমার জ্ঞান অনুসারে ক্যাথলিক মণ্ডলী হল প্রেতবিদ্যার সবচেয়ে বড় নমুনা। তিনি বললেন, আপনি কিভাবে সেটা পেলেন? আমি বললাম, যে কেউ মৃত ব্যক্তির সাথে সম্পর্ক রাখে সে একজন প্রেতাত্মবাদী ব্যক্তি। আমি বললাম, যদি সে মৃত সাধু আবার ফিরে কথা বলতে পারে তবে সে নিশ্চয়ই নরকে আছে, কারণ যারা পথ অতিক্রম করে চলে যায় আমার বাইবেল বলে যে সে আর ফিরে আসতে পারে না, এটা ঠিক। আর আমি বললাম, যদি সে বাস্তবিক রূপে সন্ত হয় তবে শয়তান একটি সন্তের মতো হয়ে কথা বলছে, আর এটা আদৌ সন্ত নয় সর্বোপরি। আর তিনি বললেন, এখন 1 মিনিট দাঁড়ান। বললেন, আপনিও তো মৃতদের সাথে সম্পর্ক স্থাপন করেন। আমি বললাম, কোথায়? তিনি বললেন, যীশু খ্রিস্ট মারা গেছেন। আমি বললাম, কিন্তু তিনি আবার জীবিত হয়ে উঠেছিলেন। তিনি মৃত নন, কিন্তু তিনি জীবিত এবং ঈশ্বর মানুষের মধ্যেকার একমাত্র মধ্যস্থতাকারী। তিনি বলেন, আমি সেই যে মরিয়াছিলাম, আবার জীবিত হয়েছি আর চিরকাল বেঁচে আছি। আমার কাছে মৃত্যু এবং নরকের চাবি আছে। যে কেউ চায় সে আইসুক, আর যে জীবনের জল চায় সে বিনামূল্যে পান করুক। আমার এই আমাদের ঈশ্বর, এই হলেন আমাদের ঈশ্বর। আর ধার্মিকদের বংশধরেরা এখন প্রায় চলে এসেছে। এই বিষয়ে লোকদের সাথে কথা বলুন, লোকদেরকে বলুন যেন তারা বাইবেলের পথে ফিরে যায়। অলৌকিক ঘটনা সম্পর্কে মানুষের সাথে কথা বলুন, তাদের গির্জা এটা বিশ্বাস করে না, তাই তারা যারা সন্তান ঈশ্বরের কাছে। বাইবেল বলেছে যে আমরা যদি তাড়না সহ্য করতে না পারি, তিক্ততা, ঠাট্টা, বিদ্রুপের পাত্র না হই এবং পবিত্র কপটি নামেও আমাদের ডাকা হতে পারে এবং এসবের মধ্যে দিয়ে এগিয়ে না গেলে আপনি একটি যারা সন্তান, ঈশ্বরের সন্তান নয়। বাইবেল তাই বলে। আমাকে পবিত্র কপটি বলুন অথবা যা চান বলুন, যতদিন আমার হৃদয় ঈশ্বরের সাথে সঠিক আছে এবং আমার অভিজ্ঞতা ঈশ্বরের বাইবেলের সাথে মেলে, তাহলে আমি একই দিকে চলতে থাকব। হ্যাঁ মহাশয়, আমরা এরকমই বিশ্বাস করি। এটা জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, যা ধর্মতত্ত্ব দ্বারা আসে না। এটা কিছু মানুষের তৈরি বুদ্ধিজীবী ধারণা দ্বারা আসে না। এটা একেবারে প্রকাশিত সত্য দ্বারা আসে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র। যদি আমার শুধুমাত্র একটি বুদ্ধিগত ধারণা নিয়ে চলি, কারণ ব্যাপটিস্ট গির্জা বা মেথডিস্ট গির্জা আমাকে শিখিয়েছে যে এই এতটা এবং তাই, যখন আমি এই বাইবেল শুনি, যদি আমি পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম পেতাম এবং এই বাইবেল পড়তাম এবং একটি প্রচারক আমাকে এসে বলতেন যে বাইবেলে কেউই যীশু খ্রিস্ট নামে বাপ্তিস্ম ছাড়া বাপ্তিস্ম নেয়নি এবং আমি এটা পড়েছি এবং দেখেছি যে সেটা সত্য ছিল, তবে আমি যত দ্রুত জলের মধ্যে যেতে পারি আমি চলে যাব। হ্যাঁ মহাশয়, যদি কেউ আমাকে বলে যীশু খ্রিস্ট একজন মহান আরোগ্যদাতা ছিলেন এবং আমার গির্জা আমাকে বলে অলৌকিক কাজের দিন অতীত হয়ে গিয়েছে আর আমার সুস্থতার প্রয়োজন, তাহলে যতটা সম্ভব দ্রুত বেদিতে আমি চলে যাব সুস্থতা পেতে। আমি নিশ্চিত রূপেই তা করব। আমি যদি একটি প্রচারক হই আর আমার কাছে পুলপিটে এক মহিলা প্রচারক থাকে আর আমি বাইবেলে পড়ি এবং দেখি যে একজন মহিলাকে প্রচার কার্য করতে না বলা হয়েছে, আমি সেখানে তাকে সরিয়ে দেব, যদিও এর ফলে আমাকে কোনো কিছু সম্মুখীন হতে হয়। আর মনে রাখবেন, এক রাতে সেখানে এক মহিলা বসেছিল যেখানে ভগিনী রাইট বসে আছেন। একজন মহিলা আমাকে এমন কিছু করার জন্য দরজার বাইরে ছুঁড়ে ফেলতে চাচ্ছিলেন। হ্যাঁ মহাশয়, আমি বলেছিলাম আপনি আমার মণ্ডলীতে আপনার পুরনো কাপড় পরে প্রবেশ করবেন না। আর তাদের পোশাকগুলি পরত বা তাদের পোশাকগুলি এইভাবে নিচে কাটা থাকত, সেই অদ্ভুত দেখতে জিনিসগুলো পরত আর তাদের শরীরের অর্ধেক নগ্ন হয়ে যেত। আমি বলতাম তারা আমার মণ্ডলীতে এভাবে আসলে আমি তাদেরকে নিশ্চয়ই বাইরে বের করে দেব। আর এখানে কিছু সামান্য পুরাতন এরকম মহিলা ছিল, তারপর তিনি বেশি দিন বাঁচেননি আর তারপর তিনি আমাকে ডেকেছিলেন মৃত্যুর সময়। তিনি একটি ক্যাথলিক মেয়ে ছিলেন, উনি সেখানে এলেন আর ওই রকমের বস্ত্র পরেছিলেন আর এসে ওখানে বসে পড়লেন। আমি পিছনে ঘুরে দেখলাম, আমি ওনার উপর নজর রাখছিলাম আর তারা গান গাইছিল আর আমি আমার কোট খুললাম, তার কাঁধে চড়িয়ে দিলাম। আমি বললাম, মহাশয়া, যদি আপনি আমার বাক্য শুনতে এখানে এসেছেন, তবে আপনি কি দয়া করে এই কোটটা পরিধান করে নেবেন যখন আপনি ঈশ্বরের মণ্ডলীতে এসেছেন? দেখলেন, নিশ্চয়ই। সে সেখান থেকে বেরিয়ে গেল এবং তার ঠোঁট দুটো চেপে ধরল, সে ভবনের বাইরে বেরিয়ে গেল। তিনি বললেন, যদি এই ব্যক্তির কাছে কোনো ধর্ম আছে, তবে আমি আমার গুরুকেও এই ধরনের ধর্মকে গ্রহণ করতে দিব না। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, সে তা পাবে না। তারপর আমরা প্রার্থনা ইত্যাদির জন্য তাঁবু লাগিয়ে নিয়েছিলাম। যখন মহিলাটি মরতে চলেছিল তখন তারা আমায় ডেকে পাঠিয়েছিলেন। তিনি একটি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং তিনি মারা যাচ্ছিলেন। তার স্বামী আসেন, তিনি বলেন তাড়াতাড়ি চলুন, আর আমি তখন ঠিক সবাই ছিলাম, সেই বড় লম্বা ছেলেটি দরজায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল আর আমি দৌড়ে আমার গাড়ির কাছে গিয়ে পৌঁছালাম এবং সেখান থেকে রওনা দিয়ে দিলাম। যখন আমি সেখানে উপরে পৌঁছালাম, সে পুরাতন নার্সের সাথে আমি সাক্ষাৎ করলাম যে হাওয়ার্ড পার্কের নিচে বসবাস করে এখনো। তিনি বললেন, পাদ্রী মহাশয়, এখন আপনার আসার কোনো প্রয়োজন নেই, প্রায় 20 বছর আগেকার কথা, হতে পারে তার চেয়েও সামান্য একটু বেশি হতে পারে। তিনি বললেন তিনি মারা গেছেন। তিনি বললেন যে তিনি মারা গেছেন প্রায় 3 মিনিট হলো। তিনি বললেন তিনি যত জোরে চিল্লাতে পারতেন তত জোরে আপনার জন্য চিৎকার করছিলেন। বলেছিলেন আপনার জন্য একটি বার্তা আছে। আমি জিজ্ঞেস করলাম কি। বললেন যে প্রচারকের বিষয়ে আমি আপনাকে বলেছি তাকে বলে দিবেন দয়া করে আমাকে মাফ করুন। আমি তাকে দেখতে নিচে চলে গেলাম। তিনি সুন্দর মহিলা ছিলেন এবং মৃত্যুর আগে তাকে খুব কষ্ট সহ্য করতে হয়েছিল। তার নাক জুড়ে সামান্য দানার মতো কিছু ছিল। একটি সুন্দর নারী, তার দানাগুলো লাগছিল যেন ঠিক বেরিয়ে এসেছিল এবং তার চোখ তার থেকে সম্পূর্ণরূপে সরে গিয়েছিল এবং অর্ধেকটা ফিরে ঘুরানো ছিল আর তার অন্ত্র এবং কিডনি বা বৃক্ক সরানো হয়েছে এবং বিছানার উপর থেকে গন্ধ আসছিল ওরকম ভাবে। এবং তার স্বামী আমার দিকে তাকিয়ে বললেন, ভাই ব্রানাম, একটু প্রার্থনা করুন, কারণ তিনি আপনাকে দেখতে চেয়েছিলেন। আমি বললাম, এখন তার জন্য প্রার্থনা করে কোনো ভালো কিছু হবে না। একটা গাছ যেদিকে ঝুঁকে যায় সেদিকেই পড়ে যায়। দেখুন, প্রতারিত হইও না, ঈশ্বরকে উপহাস করা যায় না। একটি মানুষ যা বনে সেটাই কাটবে। আপনারা কি দেখতে পাচ্ছেন এসব কোথা থেকে এসছে এবং কোথায় যাচ্ছে? এখন দেখুন কি হয়েছে। একটি মহিলার দিকে তাকান যে এরকম করতে যাচ্ছে। সেই মহিলাদের দেখুন যারা পিছনে বসবাস করত। গায়িকা ছিল, তাদের মেয়ে কি ছিল? একটি ছোট চাকলি। ছোট চাকলির কন্যা কি? একটি রক অ্যান্ড রোল কিশোরী। তার মেয়ে কি হতে চলেছে? এটা কি? ধার্মিকদের বংশকে দেখুন, ব্যাপটিস্টগণ আপনারা নিজেদেরকে দেখুন, পিছনে ফিরে গিয়ে দেখুন, ফিরে গিয়ে জন স্মিথকে দেখুন, যিনি আপনাদের প্রতিষ্ঠাতা ছিলেন, আপনারা ব্যাপটিস্টগণ, যখন তিনি লোকদের অন্যায় কাজের জন্য প্রার্থনা করছিলেন, ততক্ষণ পর্যন্ত তিনি কেঁদে কেঁদে লোকদের জন্য প্রার্থনা করছিলেন, যতক্ষণ না তার চোখ ফুলে গিয়ে বন্ধ হয়ে যায় এবং তার স্ত্রী তাকে টেবিলের উপর খাওয়াতে হয়েছিল প্রাতরাস। আর মেথডিস্টগণ, আপনারা নাক এবং আপনাদের কানের উপরে অলংকার পরেছেন, আর মনে হয় যেন শয়তানের জন্য আসন হয়ে ছোট ছোট কাপড় পরে বাইরে ঘোরেন। স্মরণ করুন, যখন পুরনো জন স্মিথ মেথডিস্ট গির্জার একজন প্রাচীনতম, তিনি 85 বছর বয়সে মারা যান, একটি সংক্ষিপ্ত ধর্মোপদেশ প্রচার করেছিলেন 4 ঘন্টার জন্য। তিনি এতটা বৃদ্ধ ছিলেন যে তাকে তারা আঁকড়ে ধরে পুলপিটে তাকে স্থাপন করতে হয়েছিল, এবং এখানে তার শেষ শব্দ ছিল, তিনি বলেন, মেথডিস্ট গির্জার কর্মে আমি খুব আতঙ্কিত। তিনি বলেন, এমনকি মেথডিস্ট গির্জার কন্যারা তাদের আঙ্গুলের ওপর সোনার আংটি পরিধান করে। তিনি এখন কি বলবেন? ছোট অর্ধনগ্ন বস্ত্র পরে গায়কদের দলে গান গাইছে, আপনারা ভালো শুরু করেছিলেন, তারপর কি ঘটেছিল? আপনারা আপনাদের মায়ের মতো আচরণ করেছেন, এটা একেবারে ঠিক। এ কারণেই আমরা কোনো নামধারী গির্জা চাই না যা এই চারিপাশে ঝুলে আছে, যেখানে এরকম চিরকুট লেগে যায় যে আমরা মেথডিস্ট, আমরা ব্যাপটিস্ট, আমরা কেবল খ্রিস্টের। এটাকে কেবল এভাবে রেখে দিন আর স্বাধীন হয়ে যান। এখন সর্পের বংশকে দেখুন, যে একটি পতিতা কিভাবে পরিণামকে চায়, এতে কি হবে, কি হয়েছে? সর্বদা পতন হয়ে যাচ্ছে। তারা ব্যাপটিস্টকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে, মেথডিস্টের পেছনে ধাক্কা দিচ্ছে, প্রেসবিটেরিয়ানের পেছনে ধাক্কা দিচ্ছে। তারা কি করছে? তারা সব ঠিক পিছনে গিয়ে তাদের মায়ের মতো আচরণ করছে, সেই পুরনো বেশ্যা। সেখানে তারা সবাই একই পতিতাবৃত্তি করছে। আচ্ছা, এতে কোনো পার্থক্য করে না? তারা নিমজ্জিত হয়েছে, তাদের উপর জল ছেটানো হয়েছে, তারা এসেছে, স্বীকারোক্তি করেছে এবং তারা 6 মাসের নিষেধাজ্ঞা গ্রহণ করেছে। তারা সেই সময় অনেক বেশি সুরাপান করেনি, আরো এরকম অনেক কিছু। তারা ভালো সদস্যদের তৈরি করেছে, তারা ভালো দানশীল ও আমার, সেগুলোর সাথে আত্মার ফলগুলোর কোনো সম্পর্কই নেই। আত্মার ফল হল বিশ্বাস, এটা বিশ্বাস করা যে যীশু খ্রিস্ট কাল, আজ এবং চিরকালে একই আছেন। ভাইদের জন্য প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই জিনিসগুলো হলো আত্মার ফল। আর আমরা একজন মানুষকে গ্রহণ করি, আচ্ছা, তিনি আশেপাশে একটা ভালো জীবনযাপন করেছেন, এসেও তো তাই করেছিল, এসেও কখনো কারো ক্ষতি করেনি, এবং এসেও শয়তান হতে ছিল, কিন্তু জাকব একই গর্ভ থেকে ঈশ্বরের ছিল। শয়তানের বীজ, মহিলার বীজ, ঈশ্বরের বীজ আসে এর মধ্যে দিয়ে। এখন আপনি কি দেখতে পাচ্ছেন? এই নিচে আস্তে আস্তে এতটা পতিত হয়ে গেছে যে আজকের পৃথিবীতে আর কি বাকি আছে। আমি বাস্তবে এই কথাটিকে শক্ত ভাষায় বলতে যাচ্ছি, এই নিচে আনতে চলেছি, তারপর আমরা পরের সভায় উদ্দীপনার কথা বলবো। এটিকে একটি আকারে আসতে হবে। আর দয়া করে এমন ভাববেন না আমি অপবিত্রভাবে এই কথাগুলো বলি না, আমি এটাকে অর্থ করে এই কথাগুলো বলি না। এটি একটি এমন স্থানে আসতে হবে যেখানে অবৈধ ধর্মীয় সংস্থাগুলোকে, গোষ্ঠীগুলোকে, যার সন্তানদেরকে একটি বড় দলে যোগদান করতে হবে। এটাই আমার চূড়ান্ত মন্তব্য। অন্তে এমনই হতে হবে। আপনারা জানেন যেটা সত্য, তাদের নামধারী গির্জায় থেকে গির্জার সদস্য হয়ে একটি বড় দলে যোগ দিতে হবে, যা অবৈধ ব্যভিচারের সন্তানগণ একটি দল হবে। ভক্তির বেশধারী কিন্তু তার শক্তির অস্বীকারকারী। এটা ঠিক এরকমই হবে। এরপর কি বাকি আছে? এখন রকেট তাক করে ঝুলছে, অনেক রকেট, কোবাল্ট বোমা এবং অন্য সবকিছু তৈরি আছে। তারা শুধু সেই ঘন্টার জন্য অপেক্ষা করছে। এখন সেখানে আগুন দ্বারা ধ্বংস করা হবে, যেমন তখন জল দ্বারা করা হয়েছিল। আর বন্ধুগণ, আপনারা যাই করুন না কেন, যদি আপনি খ্রিস্টান হন এবং আপনার হৃদয়ে ঈশ্বর আছেন এবং আপনি জানেন যে আপনি মৃত্যু থেকে জীবন পর্যন্ত পার হয়ে গেছেন, তবে আপনার বিশ্বের সব থেকে সুখী মানুষ মনে করতে হবে নিজেকে। যখন আপনার মধ্যে পবিত্র আত্মা, যখন বাইবেল বলে যীশু খ্রিস্ট কাল, আজ এবং চিরকাল একই আছেন, নামধারী সংস্থারা বলে, কিন্তু আমরা বিশ্বাস করি যে অলৌকিক ঘটনাগুলোর কাল অতিক্রম হয়ে গেছে, পবিত্র আত্মা বলে আমেন, যীশু খ্রিস্ট কাল, আজ, চিরতরে একই আছেন, এরকমই হোক। বাইবেল বলেছে, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপের ক্ষমালাভের জন্য যীশু খ্রিস্টের নামে বাপ্তাজিত হও, তাহা হইলে পবিত্র আত্মার দান প্রাপ্ত হইবে। এই প্রতিজ্ঞা তোমাদের এবং তোমাদের সন্তানদের জন্য, পরজাতীয়দের কাছে, দূর দূর হইতে যত লোককে আমাদের প্রভু ঈশ্বর ডেকে আনবেন, যত লোককে প্রভু ঈশ্বর আমাদের ঈশ্বর ডেকে আনবেন, দেখুন, যতজনকে মেথডিস্ট ডেকে আনবে, ব্যাপটিস্টরা ডেকে আনবে, কিন্তু যতজনকে আমাদের ঈশ্বর প্রভু ডেকে আনবেন, তারা এই পবিত্র আত্মাকে প্রাপ্ত হবে এবং যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নিবে, যা বাইবেল বলছে। যখন সেটা আপনাকে আঘাত করে, আপনি বলেন আমেন, নামধারী গির্জা বলে ও এতে কোনো পার্থক্য হয় না, কিন্তু আপনার মধ্যে এই পবিত্র আত্মা তার বাক্যে আমেন বলবে। মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ নির্গত প্রত্যেক বাক্য দ্বারা বাঁচিবে। আপনি সেখানে আছেন। আমি চাই যে আপনি আমাকে ধর্মশাস্ত্রের একটি পদ দেখিয়ে দিন যেখানে এটি কখনো বলা আছে যে এখন যা কিছু ঘটছে তা একটি আপেল দিয়ে শুরু হয়েছিল। আমি চাই আপনি আমাকে দেখান যে তারা আপেল খেয়েছিল। আমি আপনাদের দেখিয়েছি যে কোইনো একই জিনিস চিন্তা করত এবং তার বীজ পর্যন্ত একই জিনিস মনে করে, কিন্তু বাইবেলে ঈশ্বরের আধ্যাত্মিক প্রকাশ দ্বারা আজ প্রমাণিত যে এটি পুরুষ ও মহিলার মধ্যে যৌন সম্পর্ক ছিল অবৈধভাবে। সেখান থেকেই দৈত্যদের আসা হয়, সেখান থেকেই পাপ এসেছিল, সেখান থেকে সমস্ত দুর্নীতি এসেছিল, ওখান থেকে আজ এখানে নেমে এসেছে। এখন দেখুন এই সব, এটা দেখুন, সর্পটি দ্বিগুণ ধূর্ত ছিল, তার বংশ সবসময় দ্বিগুণ ধূর্ত হিসেবে হয়েছে। আমি এই পুলপিটের উপর আরোহণ করে এবং আমার হাতে এই মাইক্রোফোনটি ধরে এবং পুলপিটের উপর আমার পা রেখে এইটি বলবো, আর আজ আপনাদের সেই মহান বুদ্ধিজীবীরা কোথায়? আপনার পাদ্রী, যিনি সেখানে গিয়ে অনেক জ্ঞান প্রাপ্ত করেছে, আর তারা বড় বড় গির্জার পাদ্রী যারা সমস্ত দেশে আছে, সব পাদ্রীরা একই রকম আছে। সর্পের বংশ আজ কোথায় দাঁড়িয়ে আছে? তারা একই রকম চতুর, বুদ্ধিমান, পণ্ডিত ও তাদের পদের মধ্যে আছে, সেখানেই সে বসে আছে, সেখানেই সে থাকে। শক্তি দ্বারা নয়, পরাক্রম দ্বারা নয়, কিন্তু আমার আত্মা দ্বারা প্রভু ইহা বলেছেন। দেখুন সেখানে আপনি, তারপর আপনি একটি ছোট ভাইকে কোনায় দাঁড়িয়ে একটি পুরনো গিটার বাজিয়ে আরাধনা করতে দেখেন। সে চিল্লাচ্ছে, ভাই এসো, প্রভুকে খুঁজে পাও। পাদ্রী সেখান দিয়ে যায় আর বলে, আমার মণ্ডলীকে আমি এখানে আসতে দেব না। কেন? আমি এরকম ব্যক্তির সাথে সম্বন্ধ রাখবো না, আমার অনুমতি দেব না। আমি চাই না যে লিডি ও জনি আর বাকিরা আমাকে এমন একটা স্থানে দেখে। শয়তানের বংশ, চলে যাও, তুমি তোমার চিরস্থায়ী গন্তব্যস্থলের দিকে অগ্রসর হয়ে গিয়েছো, যেভাবেই হোক সেটা ঠিক। আমি সেখানে আরেকটা শব্দ বলতে পারতাম এবং বলেন অবৈধ সন্তান, এবং এটি ঠিক সেখানে এটির সম্পর্কে। এখন দেখুন, কেউই আমার কাছে আসতে পারে না যতক্ষণ না আমার পিতা তাকে আকর্ষণ করে, এবং যারা আমার কাছে আসে আমি শেষ দিনে তাকে উত্থাপন করব। কেউই হারিয়ে যাবে না, আমি তা পেয়ে গিয়েছি, আমি এটা ধরে রাখবো, আমাকে ছাড়া কেউই এটা করতে পারে না। তার মধ্যে সবকিছুই আছে, আপনি বলতে পারেন না যে এই একটি কাজ আমি করেছি, এটি ঈশ্বরের করুণা যা এ করেছে। সুতরাং আমি কিছুই করিনি, আমার কাছে করার মতো কিছুই ছিল না, আপনার কাছে করার মতো কিছুই ছিল না। আপনি একটি জিনিসও নিজে করেছেন বলে কখনো দাবি করতে পারেন না। ঈশ্বরের প্রতিটি অংশ করেছেন, এটার এক এক অংশ করার জন্য আপনার একটি আঙুলও চলেনি। আপনি বলেননি, আচ্ছা আমি একটি ভালো পরিবার থেকে এসেছি, আমি এটা করেছি, এটির সাথে এটির কোনো সম্পর্কই নেই, ঈশ্বরই তা করেছেন, সবই ঈশ্বরের করুণা। আমি এখন দুঃখিত, এখন মোটামুটি 11টা বাজে, কিন্তু আমি বন্ধ করতে যাচ্ছি। যাই হোক, দেখুন কতজন বুঝতে পারেন যে বাইবেল এই বিষয়গুলোর ব্যাপারে বলে যে সেগুলো সব সত্য। আপনারা ব্রানাম টেবানাকেলের লোকেরা, বিশেষ করে এখন এটা কেবল আমরা যা শেখাই এবং বিশ্বাস করি তার প্রায় 16 ভাগের 1 ভাগ মাত্র। কিন্তু মনে রাখবেন, যারা এই আরাধনালয়ের সদস্য এবং যারা বাইরের থেকে আছেন, আপনাদেরকে বলছি, যারা এখানে একটি সদস্য হিসেবে এখানে আসেননি, যেভাবে আমরা এটি বিশ্বাস করি তা এরকম, এটি হলো বাইবেল এবং বাইবেল হলো ঈশ্বরের সত্য। আমরা বিশ্বাস করি যে পুরাতন নিয়মে এখন তাদের কাছে সত্য জানার একটা উপায় ছিল, এবং সেটা সত্য কি মিথ্যা। এখন আমরা সবাই জানি যে তাদের কাছে লিখিত ব্যবস্থা ছিল, কতজন সেটা জানেন? ব্যবস্থা, সে আজ্ঞাগুলো নিয়ম সিন্ধুকে থাকতো, এবং এই সবই ঠিক আছে, আর আজ্ঞাগুলোর মধ্যে ব্যবস্থা থাকতো। ব্যবস্থা বলতো, তুমি ব্যভিচার করো না, যে কেউ ব্যভিচার করে তাকে পাথর ছুড়ে মারা হবে। দেখুন, এটা সে আজ্ঞা ছিল, আর আজ্ঞার মধ্যে ব্যবস্থা ছিল। এখন নিয়ম সিন্ধুকটি এমন করে রাখা ছিল, নিচে আজ্ঞাগুলি সেখানে ছিল, এবং আজ্ঞাগুলির ব্যবস্থা ছিল সিন্ধুকের পাশে পকেটে রাখা থাকত। যদি মানুষ সেখানে নেমে আসে, যদি সে ব্যভিচার করেছে, সে এখানে পৌঁছয় এবং ব্যবস্থা বলে তাকে পাথর মারো, তারা ঠিক তাকে বাইরে নিয়ে আসতো আর তাকে পাথর ছুড়ে মারত। সেটাই ছিল ব্যবস্থা, সেটা ছিল আজ্ঞার উপর। এখন তাদের দুটি উপায় ছিল জানবার জন্য, একটি নিশ্চিতকরণের জন্য সবসময় 3টি উপায় থাকে। তাদের জানার জন্য অন্য উপায় ছিল যে একটা হয় ভাববাদী, আরেকটা না হয় স্বপ্নদর্শকের দ্বারা। কতজন তা জানেন? যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকে যে আধ্যাত্মিক বা ভাববাদী হয়, তবে আমি প্রভু স্বপ্নে তার কাছে প্রকাশ করব এবং তার সঙ্গে স্বপ্নে কথা বলব। এটা ঠিক, এখন তিনি ভাববাদী ছিলেন। এখন যদি কেউ কাছাকাছি আসে, বলেন ও হালেলুইয়া, আমি পেয়েছি, আমি এখন প্রভুর নামে ভবিষ্যৎবাণী করছি, আমি আত্মিক প্রকাশ পেয়েছি, তারা ওইভাবে সেটাকে যেতে দিত না, যেমন আপনারা করে থাকেন। তারা ঈশ্বরের দ্বারা সেটা প্রথমে পরীক্ষা করত। এখন হারুনের বক্ষাবরণে তাদের ইউরিম থামিম নামে একটা জিনিস থাকত। কতজন এই শব্দটি আগে শুনেছেন? এটা কি ছিল? 12 জন পিতৃপুরুষদের মধ্যে 12টি পাথর, উভয় দিকে 6টি 6টি করে ছিল, জেসপার, জিহুদা এবং আরো এরকম অনেক কিছু। তারপর তারা এই ভাববাদীকে অথবা স্বপ্নদর্শককে নিত, আর তারা এই বক্ষাবরণটি উপরে ঝোলাত, আর সেখানে তাকে দাঁড় করাত। তারা বলতো, এখন ভবিষ্যৎবাণী করুন এবং ভবিষ্যৎবাণী বলুন। প্রভু আমার সঙ্গে কথা বললেন এবং নির্দিষ্ট কিছু কথা বললেন। কোনো ব্যাপার না যে এটা কতটা বাস্তবিক মনে হয়, এটা ঠিক মতো পুরোপুরি সত্যের মতো শুনতেও লাগতে পারে, কিন্তু যদি তাদের আলো একসঙ্গে না আসে এবং সেখানে একটি মেঘধুনু রং তৈরি না করে, সেই ইউরিম থামিম তাদের একসঙ্গে মিলিত আলো অতিপ্রাকৃতিক কাজ নিশ্চিতকরণ দিত। দেখুন, ঈশ্বর সর্বদা তার বাক্যকে নিশ্চিত করেছেন। দেখুন, আর সেই অতিপ্রাকৃতিক আলো সেখানে মিটমিট না করে, তাহলে আমি পরোয়া করি না যে কতটা বাস্তবিক মনে হয় না কেন, সেটা ভুল ছিল। যদি একজন স্বপ্নদর্শী বলছিলেন, আমি স্বপ্নটি দেখেছিলাম এবং এই স্বপ্নটি বলেছিল ইসরায়েলকে এক নির্দিষ্ট জায়গায় যেতে, কারণ সিরিয়রা এই পাশ দিয়ে ঘেরাও করতে চলেছে, সেই স্বপ্নদর্শককে তারা নিচে নিয়ে যেত, তিনি তার স্বপ্নকে বলতেন, যদি তার থেকে সেখানে আলো ঝলছে না উঠত, তবে সে ভুল ছিল। কোনো ব্যাপার না কতটা, যদি সিরীয়রা ইতিমধ্যে যুদ্ধের মধ্যে বসেছিল সে ভুল ছিল না মহাশয়, তারা একেবারে এটিকে ইউরিম থামিমের দ্বারা প্রমাণিত হতে হতো। এখন প্রত্যেকেই জানে যে পুরনো যাজকত্ব চলে গেছে, তা দূর হয়ে গেছে এবং ইউরিম থামিমও তার সাথে চলে গিয়েছে। আমরা জানি, আমরা করি না। আর নতুন যাজকত্ব এসেছিল কি? আজকে আমাদের কাছে ইউরিম থামিম আছে? হ্যাঁ মহাশয়, ঈশ্বরের বাক্য, হ্যাঁ মহাশয়, এটা হলো সেটা। যদি কোনো ব্যক্তি কোনো ধরনের আত্মিক প্রকাশ পায় বা কিছু বলে বা কোনো মতবাদ পায় এবং এই বাইবেলের সঙ্গে তার সহমত না হয় সমগ্র বাইবেল জুড়ে, তবে তিনি ভুল। আমি পরোয়া করি না তিনি কোন সংস্থার, কত ভালো তিনি, তিনি কত বুদ্ধিমান, তিনি কত শিক্ষিত, তিনি ভুল। আর যখন কোনো মানুষ আপনাকে এই সমস্ত বিষয়ে বলে যা আমরা এখন আপনাকে শিখিয়েছি, আর আপনাকে বলে যে যদি আপনি জল ছিটিয়ে বাপ্তিস্ম দেন তাতে কোনো কিছু আসে না যায় না, তবে তিনি আপনাকে মিথ্যা কথা বলছেন, সে কথার সাথে ইউরিম থামিমে কোনো ঝলকানি পড়বে না। যখন তিনি আপনাকে বলে যে জল ছিটিয়ে বাপ্তিস্ম দেওয়াতে কিছু আসে না যায় না, তবে সেই ব্যক্তি আপনাকে মিথ্যা বলছে। সে যদি আপনাকে বলে পিতা পুত্র পবিত্র আত্মা নামে বাপ্তিস্ম নেওয়া ঠিক আছে, সে আপনাকে মিথ্যা বলছে। যদি সে আপনাকে বলে অলৌকিক কাজের দিন গত হয়েছে, সে আপনাকে মিথ্যা বলছে। যদি সে আপনাকে বলে মহিলারা প্রচার কাজ করলে সেটাতে কিছু হয় না, সে আপনাকে মিথ্যা বলছে। যদি সে আপনাকে বলে আপনার জন্য এটা ঠিক যে আপনি এগিয়ে যান এবং সংস্থার সঙ্গে জুড়ে থাকুন, সে আপনাকে মিথ্যা বলছে। সেই কথাগুলোর সাথে ইউরিম থামিম কখনো ঝলসানি পড়বে না। আর ডজন ডজন বিষয় যা এরকম বেরিয়ে এসেছে, যা সে পুরাতন জননী বেশ্যা দিয়েছে, যা এই গির্জাগুলোর মধ্যে প্রবেশ করে ফেলেছে, এবং এই জন্যই আমরা সংস্থা থেকে দূরে থাকি। আমরা সেই নামধারী গির্জার সেই ভাই বোনদেরকে প্রেম করি, কিন্তু আপনি আমার কাছে এসে এটা বলবেন না যে আমি একজন মেথডিস্ট যার ফলে আমি খ্রিস্টান হয়েছি। আপনি এই জন্য খ্রিস্টান হতে পেরেছেন কারণ আপনি ঈশ্বরের আত্মা দ্বারা জন্মপ্রাপ্ত হয়েছেন। আপনাকে মেথডিস্ট বা ব্যাপটিস্ট হওয়ার প্রয়োজন নেই, দুটোর মধ্যে একটিরও হওয়া প্রয়োজন নেই। আপনাকে কেবল ঈশ্বরের আত্মা দ্বারা জন্ম নেওয়ার প্রয়োজন। আপনি কি এতে বিশ্বাস করেন? এই তথ্য এবং আধারের ভিত্তিতে যদি কেউ চায়, সে আমাদের এই প্রার্থনা সভাগুলোতে সহভাগিতা এবং সহযোগিতা করতে পারে। সে যদি চায় যীশু খ্রিস্টের নামে জলে ডুবে বাপ্তিস্ম নিবে, তবে এখানে জল প্রস্তুত আছে, তারা কেবল কিছু মিনিটের মধ্যেই বাপ্তিস্ম দিতে চলেছে। যদি এখন এখানে কেউ আছেন, অনেকেই আছেন, যদি কেউ এখানে আসতে চান, যেভাবেই হোক আমরা এখানে আপনাদের জন্য আছি, ওটা সত্য। আর আমাদের কাছে এখন কোনো সদস্যতার ব্যাপার নেই, আপনি কেবল এখানে আসতে পারেন। আমরা বিশ্বাস করি যে খ্রিস্টানরা মেথডিস্ট, ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান গির্জাগুলোতে আছে, সব গির্জাতেই তার সন্তানরা আছে। কেবল এইটিরই অভাব আছে যে মিথ্যা ভাববাণীগুলো সেগুলো সমস্ত খারাপ বিষয়কে নিয়ে আসছে। নামধারী গির্জাগুলোর শিক্ষা সম্পূর্ণরূপে বাইবেলের শিক্ষার বিরুদ্ধ। এখন যদি কেউ আমার কাছে সেই বিষয়টি এরকম সরলভাবে রাখে, আমি নিশ্চিতভাবেই নিজেকে, আমি বিশ্বাস করি আমার মধ্যে যথেষ্ট ঈশ্বরের আত্মা আছে যে আমি বাইবেলে খুঁজতে পারি এবং ভুল থাকলে সেটা শুধরে নিতে পারি। যদি আমি সেখানে হেঁটে যাই এবং সেই প্রচারকদের সঙ্গে হাত মেলাই আর আমার নাম সদস্যতা পুস্তকে লেখাই, আর তারপরেও আমার হৃদয়ে ঘৃণা এবং দ্বেষ থাকে, এখনও হিংসা ওই বিবাদ ভরা থাকে, এখনও যদি যীশুখ্রিস্টকে মহান আরোগ্যদাতা রূপে বিশ্বাস না করি আর ওই ধরনের বিষয় থাকে, আমি যাব আর আগে ঈশ্বরের সাথে সব ঠিক করে নিতে যাব যত তাড়াতাড়ি সম্ভব। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আমি তা করব। আমি এই বিষয়ে এতটা সৎ নিশ্চয়ই হব, আমি ঈশ্বরের সাথে আমার সম্পর্ক ঠিক করে নিব। আমি যদি কেবল আমি ব্যাপটিস্ট এবং একজন মেথডিস্ট বলে ঝুলে থাকি, তবে আমি নিচে যাব এবং খ্রিস্টকে আমার হৃদয়ে নেব, আমি এটা করব। হ্যাঁ মহাশয়। এখন আগামী উদ্দীপনার সভার কথা মনে রাখবেন, যা শুরু হবে প্রভু চাইলে আগামী বুধবার রাত থেকে। এটা এই ভিত্তিগুলোর উপর নির্ভর করেই করা হবে। বন্ধুগণ শুনুন, এক সত্য এবং জীবন্ত ঈশ্বর আছেন, ওটা ঠিক। যীশু খ্রিস্টই হলেন ঈশ্বরের পুত্র, পবিত্র আত্মা আজ মণ্ডলীর ভিতরে আছেন। এখন যদি আমার কাছে কেউ এই কথাগুলো বলতো, তাহলে আমার কাছে সন্দেহ করার অধিকার থাকতো। কিন্তু শুনুন, একদিন যখন আমি একটি ছোট বালক ছিলাম, আমি একটি গাছের নিচে আমি তাকে দেখেছি, আমি তাকে শুনেছি। তিনি আমায় বললেন, সে খারাপ মহিলাদের থেকে দূরে থেকো, ধূমপান থেকে দূরে থেকো, সুরা এবং সমস্ত খারাপ জিনিস থেকে দূরে থেকো। যখন তুমি বড় হয়ে যাবে তখন তোমার জন্য আমার কাছে একটা কাজ আছে। আমি জানি যে তিনি হলেন বাস্তবিক সত্য জীবন্ত ঈশ্বর, যিনি তার বাক্যকে রাখেন এবং সম্পূর্ণ করেন। যখন আমি বড় হলাম তখন তিনি আমাকে দর্শন দিলেন, আমার সাথে কথা বললেন, কিভাবে আমি তাকে জ্বলন্ত ঝোপের ভিতরে দেখলাম আর সে আগুনের স্তম্ভ সেখানে চারদিকে ঘুরছিল, কিভাবে আমি তাকে কিছু বলতে শুনেছি যে কি ঘটিতে হবে, এবং প্রত্যেকবার তার বাক্য সম্পূর্ণরূপে সত্য হতো। সেই ব্যক্তি যিনি আমাকে সমস্ত বিষয়গুলো সত্যরূপে আমার কাছে প্রকাশ করেন, তিনি সেই ব্যক্তি যিনি আমাকে এই বাইবেলটি এই রূপে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণা দেন, ওটা ঠিক। সুতরাং এটা ঈশ্বর থেকে আসে, আমার জন্য এটা হলেন সর্বশক্তিমান ঈশ্বর, আর তিনি আজ, কাল এবং যুগে যুগে একই আছেন। যীশু বলেছেন, আমি পিতা হইতে বাহির হইয়া আসিয়াছি আর পিতায় ফিরিয়া যাইতেছি। যখন তিনি এসেছিলেন, যখন তিনি প্রান্তরে ছিলেন, তিনি জ্বলন্ত অগ্নি ছিলেন, আর কতজন তা জানে, তিনি ছিলেন এক জ্বলন্ত অগ্নি। আর তিনি এই পৃথিবীতে নেমে এলেন আর বললেন, আমি পিতা হইতে বাহির হইয়া আসিয়াছি এবং আমি ঈশ্বর থেকে এসেছি আর ঈশ্বরের কাছে ফিরে যাচ্ছি। যখন তিনি মারা গেলেন, কবরপ্রাপ্ত হলেন এবং পুনরুত্থিত হলেন, আর পৌলকে দম্মেশকের রাস্তায় তার সঙ্গে সাক্ষাৎ করলেন, আবার তিনি কি ছিলেন? এখনো অগ্নিস্তম্ভ। হ্যাঁ মহাশয়। তিনি যখন পৃথিবীতে ছিলেন তিনি কি করছিলেন? তিনি যখন পৌলের সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি কি করেছিলেন? কিভাবে তিনি তাকে পাঠিয়েছিলেন? তিনি তাকে একজন ভাববাদীর কাছে পাঠিয়েছিলেন যিনি তাকে বলেছিলেন যে কিভাবে বাপ্তিস্মা নিতে হবে, তাকে বলেছিলেন কি করতে হবে, তার হাত তার উপর রেখেছিলেন এবং তাকে সুস্থ করেছিলেন, তাকে বলেছিলেন যে তিনি একটি দর্শন দেখেছেন। সেই একই যিশু আজ এখানে উপস্থিত আছেন, সেই একই কাজ করছেন, আর আজও সেই একই অগ্নিস্তম্ভ আছেন, একই জিনিস শিক্ষা দিচ্ছেন এবং তার বাক্য দিয়ে এবং চিহ্ন এবং অদ্ভুত কাজের দ্বারা সেটাকে নিশ্চিত করছেন। আমি খ্রিস্টান হতে পেরে খুব খুশি। আমি জানি না কি করতে হবে। আমি আনন্দিত যে আপনি একজন খ্রিস্টান। আর আপনারা যারা এই ভজনালয়ে আছেন, আমি আপনাদের বলেছিলাম যে আমরা এটার নাম পরিবর্তন করতে চলেছি। এটা ব্র্যানাম ট্যাবারনাকেল নাম হওয়া ঠিক নয়, সেটা একটা মানুষের নাম। দেখুন, আমরা এটা নাম পরিবর্তন করতে চলেছি, এটার নাম অন্য কিছু রাখব। কিছু সময় পরে আমরা এই বিষয়ে আসব। আমি কেবল চাই এটা হোক একটি জীবন্ত ঈশ্বরের মণ্ডলী। আমি চাই না এটাকে মেথডিস্ট, ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান, পেন্টিকোস্টাল বলা হোক। সেই সমস্ত লোকেরা, আমি আপনাদেরকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি। আমি জানি না কোনটা, আমি আপনাদেরকে বলতে পারবো না। আমাকে কেবল বাক্য প্রচার করতে হবে। আমি জাল ফেলি আর সেটাকে টেনে তুলি। সেখানে ব্যাঙ থাকে আর সেখানে জলজ মাকড়সা থাকে, সেখানে সাপ থাকে আর সেখানে কিছু মাছও থাকে। সেটার সিদ্ধান্ত নেওয়ার ভার ঈশ্বরের। আমি তো কেবল জাল টানি, কেবল বাক্য প্রচার করি আর সেটাকে ভিতরে টানি আর বলি, প্রভু, তারা এখানে সমস্ত বেদির চারপাশে, আপনি আপনার নিজের মেষকে জানেন, আপনি তাদের পৃথিবী সৃষ্টির পূর্ব থেকে জানেন। জানি না কোনটা আপনার, কিন্তু আপনি জানেন, তাই এটা আপনার কাছে সমর্পণ করি প্রভু। এটাই সব থেকে উত্তম কাজ যা আমি জানি। আমি এখন এখান থেকে কোথাও গিয়ে জালটা ফেলি আর আপনার জন্য একটা দলকে ধরে নিয়ে আসি। আমি কেবল এটাই করতে পারি। ঠিক আছে। ও, আমি অনুভব করি যেন এই যাত্রায় চলছি। ও, আমি অনুভব করি যেন এই যাত্রায় চলছি। আমার স্বর্গীয় ঘর হলো উজ্জ্বল এবং পরিষ্কার। আর ও, আমি অনুভব করি যেন এই যাত্রায় চলছি। এখন মনে রাখবেন, কেউ যদি সাক্ষাৎ করতে চান তাহলে সিমান মার্সিয়ারের সঙ্গে যোগাযোগ করবেন, বাটলার 21519। আমরা আপনাদের সঙ্গে দেখা করে আনন্দিত হব। যদি আপনাদের প্রিয়জনরা আসতে চায়, উদ্দীপনা সভা চলাকালীন তাড়াতাড়ি করতে হবে। এখন আমি যাচ্ছি আজ রাতের দিকে, যেন আমি নিজের মধ্যে থাকতে পারি। আমি দুদিনের জন্য উপলব্ধ থাকবো না, আমার নিজের জন্য একটু সময় চাই। আমি একাকি গিয়ে অধ্যয়ন করবো এবং এরকম হবে, প্রভু, তুমি আমার কাছে আসো, আমি জানি তুমি এখানে আছো আর তোমার বাক্য বলেছে যারা তোমার কাছে ফিরে আসে তুমি তাদের কাছে ফিরে আসো। আমি প্রার্থনা করতে থাকবো এবং অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না অগ্নিস্তম্ভ চলাফেরা করতে শুরু করে। আমি জানি যে এটা তখন প্রস্তুত, আর তারপর আমি মঞ্চে আসতে পারি এবং আরোগ্য সবার জন্য প্রার্থনা করতে পারি, আর আমি যা করতে পারি তা করবার জন্য যেন অসুস্থ এবং পীড়িতদের সাহায্য করতে পারি। আমরা আপনাদের সমস্ত উদারতার জন্য আপনাদের প্রশংসা করি, আর আপনারা যখন আসবেন বিশ্বাসের সঙ্গে আসবেন, আর আমরা প্রত্যাশায় আছি যে একটা মহান সভা আমরা পেতে চলেছি। আমি বলতে চাই যে ভাই জেফ্রি, তিনি কি আজ রাতে এখানে আছেন? আমরা ভাই জেফ্রিকে এবং তার কাজের প্রশংসা করতে চাই। আমার অনুমান তিনি হয়তো তার দ্বীপে চলে গেছেন এবং ওই সব কিছু হবে। ভাই এবং বোন রাইটকে দেখে আনন্দ লাগছে, আর আপনাদের অনেককে দেখে আমি আনন্দ অনুভব করছি। আর আমি ভাই অ্যাটর্নি রবার্টসনকে এখানে দেখেছি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন। আমি তার প্রশংসা করতে চাই অন্যদিন তার সেই বার্তা আনয়ন করার জন্য। কেউ বলেনি সে কে ছিল, ওটা লজ্জার বিষয়। তার কাছে ভাববাণীর উপরে প্রকৃতই ভালো বার্তা ছিল, অনেকটা সেরকমই যা আজ রাতে আমি প্রচার করেছিলাম। আর সুতরাং সেখানে এরও একজন সেবক ছিলেন এখানে এই সকালে, এবং গতকাল রাতে ভাই স্মিথ মেথডিস্ট মণ্ডলী থেকে অথবা হয়তো চার্চ অফ গড থেকে এখানে, আমি জানি না তিনি এখন আছেন কিনা অথবা নেই। আপনি যদি কখনো এই পুলপিটে দাঁড়িয়েছেন এবং ওইভাবে ফিরে তাকিয়েছেন, এটা বলা খুবই কঠিন, এটা কঠোর। আপনি দেখুন আর আপনি বলতে পারবেন না, আপনি কি এখানে আছেন ভাই স্মিথ, আমরা আপনার তারিফ করি। আর ইনি কি সেই যিনি ঠিক এখানে বসে আছেন জর্জিয়া থেকে এই ছোট ভাই, ঠিক পিছনে ওখানে বসে আছেন ভাই কলেজদের সাথে? ভাই, আপনাকে আমাদের মধ্যে আজকে রাত্রে এখানে পেয়ে খুবই ভালো লাগলো। আর আপনাদের বাকি সবাই, আপনারা সকলেই প্রত্যেকে জানেন আপনারা, আমি বিশ্বাস করি এই হলেন সেই ভাই এবং বোন যারা গিয়েছিলেন ওই সময় মেয়েটির জন্য প্রার্থনা করেছিলেন। ঠিক এখানে এইদিকে একজন ডাক্তার বসে আছে। ডাক্তার, প্রভু আপনাকে আশীর্বাদ দিন। এখন অনুগ্রহ করে আমার উপর বিঘ্ন হবেন না আপনারা সেবকরা এবং ভাইয়েরা, কারণ যেভাবে আমরা এটাকে কঠিনভাবে নিয়ে আসি যতটা আমি পারি, এটা আমাদের ভজনালয়, এটা হলো সেই শিক্ষা যার উপরে আমরা দাঁড়িয়ে আছি, এবং আমরা সেটা সেই বাক্যের কাছে আনতে চাই এবং তাদের এটা দিয়ে ঝাঁকিয়ে তুলতে চাই। তারপর আপনি যদি কখনো সারাই বাইরে চলে যান, আমরা ফিরে এসে বলতে চলেছি তুমি এটা ভালো মতোই জানতে, কারণ এটা টেপের মধ্যে আছে। দেখুন, এটাই হলো সেই বিষয়, এটা টেপের মধ্যে আছে। সিংহেরা, এখন আমরা অনেক আত্মিক খাদ্য পেতে চলেছি, কিন্তু আপনারা সেই পরিমাণ পেয়েছেন, আপনারা ওটার সাথেই থাকুন, আর আমরা এর বাকি ভাগটা কিছু সময়ের মধ্যেই পেয়ে যাব। যেমন সেই ব্যক্তিটি তরমুজ খাচ্ছিল এবং বলল সেটা খুবই ভালো ছিল, কিন্তু সেখানে আরো চাই, তো আমাদের আরো কিছু আসতে চলেছে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিন, প্রকৃতই উত্তম। এখন কিছুক্ষণের মধ্যেই বাপ্তিস্মা সভা শুরু হতে চলেছে, এটা কি ঠিক ভাই নেভিল? এখানে কি কেউ বাপ্তিস্মা নেওয়ার জন্য প্রস্তুত? আপনি যে কেউ হন না কেন, কোনো ব্যাপার নয়, আমরা এখানে বাপ্তিস্মা নিতে চলেছি। আপনাদের হাত উঠান যারা বাপ্তিস্মা নিতে চান। কেউ একজন আমি বিশ্বাস করি এখানে ছিল, এখানে এক মহিলা আছে, আর কেউ আছে কি? এখন এখানে আমাদের কাছে পুরুষ এবং মহিলা উভয়েরই জন্য কাপড় আছে। এখন আমরা বলছি না ব্যাপটিস্ট গির্জা ছেড়ে দাও, মেথডিস্ট গির্জা ছেড়ে দাও, আমরা বলি না আপনি ঠিক আপনার গির্জায় যান, কিন্তু যদি আপনি শাস্ত্র অনুসারে বাপ্তিস্ম নেননি প্রভু যীশু খ্রিস্টের নামে, শুধু যীশু নামে নয় কিন্তু প্রভু যীশু খ্রিস্টের নামে, এটাই শাস্ত্র, না হলে আপনাদের বাপ্তিস্ম ভুল হয়ে গেছে। আমি যখন জলের সামনে আসি আমি কোন রকম সমস্যা চাই না, আমি সবকিছু স্বচ্ছ চাই যতটা আমি জানি, যখন আমি সেই টিকিটটি ধরে আছি, বুঝলেন, কারণ সেই সময় বিদেশে থাকতে চাই। আর আমি আপনাদেরকেও সেটাই উপদেশ দিব, আপনারাও তাই করুন, আপনার মণ্ডলিতে ফিরে যান, সেটা আপনার এবং আপনার ঈশ্বরের মধ্যেকার ব্যাপার, এটাই আমি বলতে পারি। কারণ শাস্ত্রে কখনো কাউকেও প্রভু যীশু খ্রিস্টের নামে ছাড়া অন্য নামে কখনো বাপ্তিস্ম দেওয়া হয়নি। আর যারা বাপ্তিস্ম নিয়েছিল তাদের প্রেরিত পৌল আদেশ দিয়েছিলেন, বলেছিলেন যদি কোনো দূত এসে অন্য কিছু প্রচার করে তবে সে সাব্যস্ত হোক। তাদের আদেশ দেওয়া হয়েছিল যেন তারা আসে পুনরায় প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নেয়, ওটা ঠিক, আর সে এটা করেছিল। আর সে যা করেছিল সে আমাদেরকে তা করবার জন্য আজ্ঞা দিয়েছিল, প্রভু চেলে আমরা সেটাই করব। আমাদের পা ধোয়ার অনুষ্ঠানও আছে, আমরা পা ধোয়াতে বিশ্বাস করি, আমরা প্রভু ভোজে বিশ্বাস করি, আমরা খ্রিস্টের দ্বিতীয় আগমনে বিশ্বাস করি, যিশুর দৃশ্যমান শরীর আত্মা নয় কিন্তু যিশুর দৃশ্যমান দেহ যা আবার মহিমায় আসতে চলেছে। আমরা মৃতদের শারীরিক পুনরুত্থানে বিশ্বাস করি যে সে এক নতুন শরীর লাভ করবে, যে শরীর নিয়ে আমরা কবরে যাই সেরকম নয় কিন্তু যৌবনে ভরা এক নতুন শরীর যা কখনো বুড়ো হবে না। আমরা প্রাণের অনন্ততায় বিশ্বাস করি, নিশ্চয়ই আমরা বিশ্বাস করি অনন্ত জীবনের কেবল একটাই রূপ আছে যা খ্রিস্ট থেকে পাওয়া যায়, একদম ঠিক। সুতরাং আমরা অনন্ত শাস্তিতে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি যে নরকের আগুন আছে কিন্তু আমরা বিশ্বাস করি না যে তা চিরকালের জন্য। যদি তাই হতো তাহলে আপনাকে অনন্ত জীবনের প্রয়োজন, আর কেবল একটাই অনন্ত জীবন আছে যা ঈশ্বর হতে আসে, আর ওটা ঠিক। আপনি কয়েক লক্ষ বছর ধরে নরকে জ্বলতে পারেন, হয়তো 10 লক্ষ বছরের জন্য, আমি জানি না, কিন্তু অনন্ত জীবন পেতে পারেন না, সবসময়ের জন্য নরকে জ্বলা। আপনি চিরকালের জন্য জ্বলতে পারেন কিন্তু অনন্তকালের জন্য নয়। কিন্তু আপনি অনন্তকাল ধরে জ্বলতে পারেন না, দেখুন অনন্তকাল এবং চিরকালের মধ্যে পার্থক্য আছে। চিরকাল যার অর্থ একটা সময়ের অবধি, কিন্তু অনন্ত আপনি অনন্ত শাস্তি পেতে পারেন না। আপনার কাছে অনন্ত জীবন আছে কারণ অনন্ত জীবনের কেবল একটাই রূপ আছে, আর যার কাছে অনন্ত জীবন আছে সে জীবিত থাকে, অনন্তকালের জন্য ঈশ্বরের আশীর্বাদের নিচে থাকে। কিন্তু যে প্রাণ পাপ করে সেই প্রাণ কি হবে, ওটা ঠিক, অর্থাৎ এর কাছে অনন্ত জীবন থাকতে পারে না, নিশ্চয়ই এটা শাস্তি পায় কিন্তু অনন্তকালের জন্য নয়। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এখনো অনেক কিছু শেখা বাকি আছে, আমরা পরে এগুলোতে আসব। প্রভু আপনাদেরকে আশীর্বাদ দিন। আসুন এই পুরনো গানটি গাই, যখন আমাদের বোন সেখানে যাচ্ছে, আমি বিশ্বাস করি সেই মহিলা সেখানে, রোজেলা উনি কি তোমার মাতা? কেন, ঈশ্বর আপনার হৃদয়কে আশীর্বাদ দিন, আপনাকে দেখে খুব ভালো লাগলো বোন, ওটা খুব ভালো। রোজেলা গ্রিফিথ আমাদের অনেক ভালো ছোট বন্ধুদের মধ্যে একজন, সে একজন যুবতী মহিলা, সে একসময় মাদকাসক্ত ছিল, এখানে কিছু লোকেরা তাকে হয়তো চেনেন না। রোজেলা কিছু মনে করবে না যদি আমি কথাটা বলি, যখন সে সেই মঞ্চে আসে, কোথায়, সেই ইন্ডিয়ানাতে, আপনারা কখনো কোনো হতভাগ্য ব্যক্তিকে দেখেছেন যে ওরকম ছিল মাদকাসক্ত? যেখানে শিকাগোর 4টি বড় ডাক্তার বলেছিলেন যে তার জন্য আর কোনো উপায় নেই, কিন্তু এক রাতে যখন সে সবাই আসে, পবিত্রতা তার জীবনকে প্রকাশ করে দেয় আর ওটাই সবকিছু করে দেয়। তার দিকে তাকান, আমার অনুমান 30-এর আশেপাশে তার বয়স হবে, মনে হয় যেন 18 পার হয়েছে, আর কখনো মদ্য ছোঁয়নি, আর এর প্রতি তার কোনো ইচ্ছাই নেই। খ্রিস্টের জন্য জীবনযাপন করছে, চারিদিকে গিয়ে খ্রিস্টের সাক্ষ্য বহন করছে, সমস্ত মাদকাসক্তদের মাঝে গিয়ে, শিকাগোর বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন জায়গায় গিয়ে। সে যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করেছে, আর তার মাতাও সেটা গ্রহণ করতে চলেছে। যদি ঈশ্বর তাকে সুস্থ করতে পারেন, যদি যীশু তাকে সুস্থ করতে পারেন, বাক্যে অথবা কাজে যাই করো যীশুর নামেই করো, বাইবেল তাই বলেছে। ঠিক আছে, আমরা এখন বাপ্তিস্ম সভা নিতে চলেছি, আমরা কিছুক্ষণের মধ্যে আলোগুলো বাইরে জ্বালিয়ে দিব, আর যখন আমরা সেই বাপ্তিস্ম সভার জন্য প্রস্তুত হচ্ছি, আর আমরা প্রভুতে এক খুব ভালো সময়ের প্রত্যাশা করছি। আর আপনারা বাপ্তিস্ম সভা পরিচালনা করতে যাচ্ছেন, ঠিক আছে, আপনারা তৈরি হয়ে যান, আমি শুরু করব, আমি গানের নেতৃত্বে দেব, আর সামনে যা কিছু থাকবে তা দেখব। যখন তারা তৈরি করছে বাপ্তিস্মের কাপড়, ডক তাড়াতাড়ি, ঠিক আছে, আসুন আমরা এই পুরনো গানটি গাই। আর যতক্ষণ আমরা তা করি, যাওয়ার আগে আমাদের অবশ্যই তা করতে হবে, যিশুর নাম আমাদের সাথে নিয়ে তার চরণে পার হয়ে যাই, স্বর্গে রাজাদের রাজা, আমরা তার কাছে রাজকিরীট পরাই যখন আমাদের এখানকার যাত্রা শেষ হয়। ঠিক আছে, এবার দাঁড়িয়ে যিশুর নামটি সাথে নিয়ে, দুঃখ ও দুর্দশা সন্তান, সে আপনাকে আনন্দ এবং সান্ত্বনা দিবেন। আমি আপনাদেরকে বলবো কি করতে হবে, আপনার পাশে ঘুরে যান এবং যে আপনার পাশে আছে তার সাথে হাত মেলান আর বলুন, ভাই আপনি কেমন আছেন, আপনার সাথে সবাই এসে আমি আনন্দিত। মহামূল্য নাম ও কত মধুর, আর স্বর্গের আনন্দ। মহামূল্য নাম, মহামূল্য নাম। ও